মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।
পাভেল
কে? ও মা, কিছু বলবে?
একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবি না তো?
না না, বলো না কি বলবে।
আচ্ছা, তুই যে কাজের পর সারা সন্ধে বসে বসে বই পড়িস, এগুলো কিসের বই রে? আর এত পড়েই বা কি হবে? কারখানার কাজ করবার জন্য কি এত বই পড়ার দরকার হয়?
মা, তুমি তুমি বসো তো এখানটা, বসো।
হ্যাঁ বসছি, বল।
আসলে বিষয়টা একটু জটিল।
জটিল? জটিল কেন রে?
যে বইগুলো আমি পড়ছি সেগুলো নিষিদ্ধ।
কি বলছিস রে?
এই বইগুলো গোপনে ছাপা হয়, আর কেউ যদি কোনোদিন আমার কাছে এগুলো পায় তাহলে তাহলে আমার জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না। মা
পাবেন,
শুনছেন ম্যাক্সিম গোর্কির রচনা অবলম্বনে মাদক। অনেকেই জানেন না যে ম্যাক্সিম গোর্কি আসলে লেখকের ছদ্মনাম। বাবার মৃত্যু এবং মায়ের পুনর্বিবাহর পর ওনার কৈশোর কেটেছে নানান তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে। গোর্কি শব্দের বাংলা অর্থ তেতো। ম্যাক্সিম গোর্কি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য 5 বার মনোনীত হন, কিন্তু কখনোই সেই পুরস্কার পাননি। মাদার উপন্যাস প্রথম প্রকাশিত হয় 1906 সালে। রুশ ভাষায় লেখা এই উপন্যাস পরবর্তীকালে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। বাংলায় মহাশ্বেতা দেবী তাঁর উপন্যাস 1084-র মা মাদার অবলম্বনে লিখেছেন। 1987 সালের মে দিবসে সৌভিক সাংস্কৃতিক চক্র নাট্য সংস্থার মঞ্চস্থ করা মা নাটকটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখানে মায়ের চরিত্রে অভিনয় করেন প্রখ্যাত অভিনেতা গৌতম মুখোপাধ্যায়। প্রথাগত শিক্ষা ছিল না গোর্কির, ছিল পায়ে হেঁটে রাশিয়া ভ্রমণ করে দেশ ও সমাজকে চেনা। সেই অভিজ্ঞতা তার বাস্তববাদী লেখাগুলোতে ফুটে উঠেছে। রাশিয়ার শ্রমিক আন্দোলন, ধনী দরিদ্রের ভেদাভেদ, শ্রমিকদের উপর নির্যাতনের বিরুদ্ধে নিম্নবিত্ত পরিবারের একজন মা কিভাবে রুখে দাঁড়ান এবং রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের মুখ হয়ে ওঠেন, তাই উপন্যাসের উপপাদ্য। তাহলে আসুন শুনি মাদার।
১৯০৬ সাল, রাশিয়ার এক প্রত্যন্ত গ্রামের মজদুর পল্লীতে শুরু হল আরেকটা ধোঁয়াশা মোড়া দিন। কারখানার সাইরেন বেজে উঠতেই শ্রমিকেরা তাদের 2 কামরার ঘরের সামান্য উষ্ণতা ছেড়ে ভোরের কনকনে ঠান্ডার মধ্যে দল বেঁধে বেরিয়ে পড়ল। তাদের চোখে মুখে অনিদ্রার ক্লান্তি, অভিব্যক্তি ভাবলেশহীন। গ্রামের এবড়োখেবড়ো রাস্তার সীমান্তে বিশাল কারখানাটা একটা দানবের মতো সবাইকে গিলে ফেলার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। একটু পরেই মেশিনের আওয়াজ আর চিমনির কালো ধোঁয়ায় ভারী হয়ে উঠবে গ্রামের বাতাস। তারপর সন্ধ্যের মুখে দৈত্যের মতো কারখানাটা আবার উগড়ে দেবে ছিবড়ে হয়ে যাওয়া বিধ্বস্ত শ্রমিকদের শরীরগুলো। একটু রাতের দিকে তাদের মদ্যপ গালিগালাজে মুখর হয়ে উঠবে গ্রামের অলিগলি। মদ ছাড়া এসব মানুষগুলোর আর কোনো বিনোদন নেই, পরিত্রাণের উপায়ও নেই। সত্যি বলতে কি, এই জীবনে সকলেই এমন অভ্যস্ত হয়ে গেছে যে অন্যরকম ভাবে বাঁচার কথা কেউ কল্পনাতেও আনে না। যুগের পর যুগ ধরে এই গ্রামের পুরুষরা কারখানায় কাজ করতে ঢোকে, তারপর পশুর মতো খাটতে খাটতে একদিন পশুর মতোই মরে যায়। গ্রামের সবচেয়ে বলিষ্ঠ শ্রমিক মেখল ভ্লাসভও এর ব্যতিক্রম ছিল না। কারখানায় 4 জনের খাটনি একাই খাটত সে, কিন্তু রুক্ষ মারকুটে স্বভাবের জন্যে কারখানার মালিকদের সঙ্গে তার বনিবনা হতো না। আর তাই মজুরিও যুক্ত কম। সারাক্ষণই গ্রামের লোকের সঙ্গে মারপিট করার অজুহাত খুঁজত লোকটা, আর আকণ্ঠ ভদকা খেয়ে বিশ্ব সংসারের মুন্ডুপাত করত। গ্রামের সকলেই তাকে এড়িয়ে চলত, তাই বেশিরভাগ সময়ই ভ্লাসাভের নিষ্ঠুরতার শিকার হত তার স্ত্রী পেলাগেয়া আর ছেলে পাভেল। প্রতিদিন শুড়িখানা থেকে বেরিয়ে দাঁতে কড়া চুরুট চেপে গর্জন করতে করতে বাড়ি ফিরত সে।
তুমি
আবার এইসব করছো মেকল, কারখানার কর্তার পুলিশদের সেদিন নরকের কীট বলেছ, জরিমানা দিয়েছ, আজ আবার কাদের তাড়া করছো? পাভেল যে বড় হয়েছে সে খেয়াল আছে তোমার? ছেলেটা 14 বছর বয়স হলো, দুদিন পরে কাজকর্ম করবে, তাকে কি শিক্ষা দিচ্ছ বলো তো?
আমাকে কথা শোনাচ্ছি, এত বড় সাহস! আমার জামাটা যে গত রবিবার ছিঁড়ে গেল সেটা সেলাই করে রাখতে পারিস নি? আবার আমাকে শিক্ষা দেওয়ার লেকচার দিচ্ছিস, এত ছাড়ি! পাভেল কোথায়? কি করছে সেই লাট সাহেবের বেলা দেখে দেখি কত বড় লায়েক হয়েছে সে! এই পাভেল, এই তুই সর এখান থেকে! খুব বড় বীর হয়েছিস নাকি তুই? দেখি 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 এই তোর গায়ে কত জোর!
বাবা বাবা লাগছে, ওভাবে চুলের মুঠি ধরে টেনে তুললে তোর মাথা চোট লেগে যাবে।
তো শব্দ করলে তোরই চুলের মুঠি ধরে ঝুলিয়ে রাখব। এই এই শুয়োরের বাচ্চা, আবার বসে পড়ছিস কেন? বাপ রে, ধাক্কা মারছিস!
শুধু তো ধাক্কা দিয়েছি, আর এক পাও আমাদের দিকে এগোলে আমার হাতের হাতুড়িটা দেখছো তো? এই হাতুড়ির এক ঘা মাথায় পড়লে তোমার জানি জুড়ি কোথায় যায় আমি দেখতে চাই। পাভেল, তোরও কি মাথাটা খারাপ হয়ে গেল? রেখে দে, রেখে দে ওটা। না, আমি আর পড়ে পড়ে মার খেতে রাজি নই, বেশি বাড়াবাড়ি করলে এখানেই দফারফা করে দেব। দেখি দেখি কে কি করতে পারে।
ভ্লাসাভ খানিকক্ষণ জ্বলন্ত দৃষ্টিতে পাভেলের দিকে তাকিয়ে রইল, কিন্তু তারপর টলতে টলতে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সেই দিনের পর থেকে টানা 3 বছর সে ছেলের সঙ্গে একটা কথাও বলল না। শুধু কারখানা থেকে বেরিয়ে শুঁড়িখানায় প্রায় মাঝরাত অবধি নেশা করে বাড়ি ফিরতে লাগল। তারপর একদিন হঠাৎ করে পেটের অসহ্য ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়ল ভ্লাসাভ। স্ত্রী পেলা গেয়া ডাক্তার ডেকে আনলে তাকে গালাগাল দিয়ে বিদায় করে দিল সে। পাঁচ দিন যন্ত্রণায় ছটফট করে অবশেষে মারা গেল ভ্লাসাভ। তার মৃত্যুতে কেউই চোখের জল ফেলল না। তার ফিউনারেলেও পেলা গেয়া আর পাভেল ছাড়া আর কেউই গেল না। মেকল ভ্লাসাভ বলে পৃথিবীতে যে কেউ কখনো ছিল সেই কথা যেন গ্রামশুদ্ধ লোক অচিরেই ভুলে গেল। বাবা চলে যাওয়ার পরের দিন থেকেই কারখানায় কাজ করতে চলে গেল পাভেল।
খাবার খাবারটা কোথায়?
ও পাভেল, ফিরেছিস বাবা? কি এত নেশা করেছিস? হে ভগবান, ভালো করে তো দাঁড়াতেও পারছিস। দেখি দেখি, সাবধানে সাবধানে,
ছাড়ো আমাকে, ছাড়ো।
ও সেখানে, এটা তুই ঠিক করিস নি রে বাবা।
ঠিক আছে ঠিক আছে, আমি পরিষ্কার করে দেবো। তুই চেয়ারটা বসে দেখি, হঠাৎ মদ খেতে গেলি কেন?
কারণ কারণ সবাই মদ খায়, সবাই। ও ও দেশটায় বুকটা শুকিয়ে যাচ্ছে আমার, মাথাটা যন্ত্রণা।
তুই চেয়ারে হেলা দিয়ে চোখ বুঝে থাক, আমি আমি এক গ্লাস বরফ জল এনে দিচ্ছি।
জল এনে মা দেখলেন ছেলে ঘুমে অচেতন, এখনো তো আঠারো পেরোয়নি পাভেল। ওর জন্যেও কি এই গ্রামের সমস্ত পুরুষদের সেই ভবিতব্যই অপেক্ষা করছে? চোখের জল আটকাতে পারেন না মা। মজদুর পরিবারের আর পাঁচজন মহিলার মতোই পেলাগিয়া ফ্লাসোভা এমনিতে বলিষ্ঠ, কর্মক্ষম, কিন্তু জীবনযুদ্ধে বিধ্বস্ত হয়ে আর এত বছর ধরে স্বামীর হাতের মার খেয়ে তাঁর স্বাস্থ্যেও ভাঙন ধরেছে। এতদিন মুখ বুঝে অত্যাচার সহ্য করে তাঁর স্বভাবটাই হয়ে উঠেছে সদা ত্রস্ত আর কুণ্ঠিত। তাঁর এককালের সুন্দর মুখটা বলিরেখায় ভরে গেছে, কালো চোখ দুটো বিষণ্ন, ডান ভুরুর ওপরে একটা গভীর কাটা দাগ, মাথার চুল পেকে যাচ্ছে অকালেই। তাঁর জীবনের অনেক অপমান আর অবিচার নিয়তি বলে মেনে নিয়েছেন তিনি, কিন্তু তাঁর আদরের ছেলের এই আচরণ দেখে তাঁর পাথর হয়ে যাওয়া বুকেও যেন দ্বিগুণ আঘাত লাগল। মা চোখের জল মুছতে মুছতে প্রার্থনা করলেন,
ঈশ্বর আমার পাভেলকে রক্ষা করো তুমি, ও যেন ওর বাবার পথে পা না বাড়ায়।
দিন গড়িয়ে যায়, পাভেলের জীবনও কারখানা শুঁড়িখানা আর তার বাড়ির গণ্ডির মধ্যে ঘুরপাক খায়। মাঝে মাঝে ছুটি ছাটার দিনে বাজারে কোনো গানের মজলিশ বা নাচের আসরে যাওয়া ছাড়া আর কোনো বৈচিত্র্য নেই। সান্ধ্য হাটে সেই ওভারশু পরে বেরোনো আর কখনো কখনো নাচ গান খানাপিনার একই রকম মজলিশ। বেশ কিছুদিন এইভাবে কাটবার পরে পেলাগিয়া ছেলের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন। পাভেল কারখানায় খুব মন দিয়ে কাজ করে, কাউকে কোনো অভিযোগ করবার সুযোগ দেয় না। আজকাল সে শুঁড়িখানায় অথবা নাচ গানের মজলিশেও যায় না। তার মাইনের অনেকটা পরিমাণ সে পেলাগিয়াকে সংসার খরচ হিসেবে দেয়, এমনকি বাড়ির অনেক কাজকর্মেও সে মাকে সাহায্য করে। আজকাল তার হাঁটা চলা, আদব কায়দা সবকিছুতেই কেমন একটা ভদ্রলোক সুলভ ছাপ পড়েছে। পেলাগিয়ার মনে না চাইতেই আশঙ্কার মেঘ ঘনিয়ে আসে।
পাভেলের হাবভাব দেখে তো কিছুই বুঝতে পারি না আজকাল। ও মদ খায় না, আমাকে সম্মান করে কথা বলে না, বলতেই বাড়ির এত কাজ করে দেয়, এত ঘন ঘন যে শহরে যায়, সেখানে করিটা কি? প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মেয়ের প্রেমে পড়েছে, কিন্তু না, তেমন কোনো লক্ষণ দেখলে আমি ঠিক টের পেতাম। তাছাড়া ও শহরের বন্ধু বান্ধব তো কখনো বাড়িতে আনে না, তাহলে কোনো ওষুধ সঙ্গে পড়ে গেল না তো। কিন্তু তাই বা কি করে হয়, খারাপ ছেলেদের সাথে মিশলে মানুষ কি আরো ভদ্র হয়ে যায়? সারাক্ষণ বসে বসে বই পড়ে, আবার আজকাল তো কথাবার্তার সময় এইসব শব্দ ব্যবহার করে যার মানেই বুঝতে পারি না। ওই এলো বুঝি, পাভেল ফিরলি নাকি রে?
হ্যাঁ মা।
দাঁড়া আমি চা করে আনি। তোর হাতে কাগজে মোড়া ওটা কি রে? বই তো মনে হচ্ছে না।
এটা এটা একটা ছবি, দেওয়ালে টাঙাবো, দেখবে? দাঁড়া, এই দেখো।
এটা কিসের ছবি রে বাবা? রাস্তা দিয়ে তিনজন কথা বলতে বলতে হাঁটছেন, এরা কারা?
এটা হচ্ছে ক্রাইস্ট রিজেন ফ্রম দ্য ডেড অ্যান্ড গোয়িং টু এমাউস, যিশুর পুনর্জীবন লাভের পর এমাউসের পথে যাওয়ার ছবি। ভালো না?
হ্যাঁ তা ভালো, কিন্তু তুই তো কখনো চার্চে যাস না বাবা, তাহলে দেয়ালে হঠাৎ যিশুর ছবি টাঙাচ্ছিস কেন?
পাভেল কথাটা এড়িয়ে গেল, কিন্তু কয়েকদিন পরে ঘরের দেওয়ালে আরও কয়েকটা ছবি টাঙানো হল। সেই সঙ্গে বই রাখবার জন্য তার এক ছুতোর বন্ধুকে দিয়ে একটা আস্ত তাক বানাল। আজকাল সে পেলাগিয়ার সঙ্গে এত সম্ভ্রমের সঙ্গে কথা বলে যে তার রীতিমতো দুশ্চিন্তাই হয়। মাঝে মাঝে পাভেল যে রাত করে বাড়ি ফেরে না তা নয়, কিন্তু সে যে ফুর্তি করতে যায়নি এটা বেশ ভালো করেই টের পান পেলাগিয়া। আর বাড়িতে থাকলে তার একমাত্র ধ্যান জ্ঞান হয়ে ওঠে ওই ভারী ভারী বইগুলো। কি লেখা থাকে ওতে কে জানে। একদিন রাতে বাড়ি ফিরে পাভেল যখন লণ্ঠনের আলোয় আবার একটা বই খুলে বসল, তখন পেলাগিয়া আর না পেরে জিজ্ঞেস করেই ফেললেন। কিন্তু তার উত্তরে পাভেল যা বলল সে কথা শুনে অজানা ভয়ে তার বুক কেঁপে উঠল।
সব তুই কি বলছিস পাভেল, নিষিদ্ধ বই? সেসব পড়লে এবার জেলে যেতে হয়? তাহলে সব ছাইপাশ পড়ছিসই বা কেন? কি এমন লেখা আছে এতে যা তোর জানা দরকার?
এতে সত্যি কথা লেখা আছে মা।
সত্যি কথা?
হ্যাঁ, আমাদের মতো কুলি মজুরদের দুরবস্থা আর শোষণ নিয়ে সত্যি কথাগুলো লেখা আছে। কেন আমাদের এত দুর্দশা আর কিভাবে তার থেকে পরিত্রাণ পেতে পারি তারই সব উপায় বলে দেওয়া আছে এখানে। সরকার যদি জানতে পারে আমি এসব পড়ছি তাহলে আমাকে হাজতে পড়বে।
সে কি কথা!
কিন্তু সেই ঝুঁকিটা আমি নিতে রাজি, কারণ আমি সত্যিটা জানতে চাই।
ও গড, আমার মনটা অনেকদিন ধরে কু ডাকছিল, কিন্তু এত বড় সর্বনাশ কল্পনাও করতে পারিনি।
কেঁদো না মা, এতে সর্বনাশের কি আছে?
কি বলছিস!
আচ্ছা একবার ভেবে দেখো তো, তোমার এই এত বছরের জীবনে একটা দিনও কি তুমি বাঁচার মতো করে বেঁচেছ? বাবাও কি বেঁচে ছিল?
না।
নিজের সারা দিনের হাড় ভাঙা পরিশ্রম আর অপমানের বোঝাটা বাড়িতে এনে সেই রাগটা আমাদের উপর উগড়ে দিত শুধু।
যা বলেছিস!
বাবা যখন কারখানায় কাজ করতে ঢুকেছিল তখন ওই জমিতে মাত্র দুটো বাড়ি ছিল, আর এখন সেখানে সাতখানা প্রাসাদ। ওই ফ্যাক্টরিটা যতই ফুলে ফেঁপে উঠছে ততই আমাদের মতো শ্রমিকরা অকালে মরে যাচ্ছে মা। মজুরদের কথা বাদ দাও, তোমার নিজের জীবনের কোনো স্বাদ আহ্লাদ আজ অব্দি পূর্ণ হয়েছে?
স্বাদ আহ্লাদ এভাবে তো কখনো ভাবিনি রে। তোদের আনন্দই তো আমার আনন্দ, আমার আবার আলাদা করে কিসের আনন্দ বল?
সেটাই তো বলছি মা, আমাদের কারোর জীবনে আনন্দ নেই, তাই তুমি নিজেও আনন্দের কথা কল্পনাই করতে পারো না। যেন নিজের শখ আহ্লাদের কথা ভাবাটাও একটা অপরাধ। তোমার ভাগ্যে শুধুই দুর্দশা, কষ্ট আর অভিযোগ, যেসব শোনারও কেউ নেই।
না না না, তা কেন থাকবে না? আমি তো পিটার আর আইভানের মায়ের সঙ্গে সুখ দুঃখের কত কথা বলি, ওরাও বলে।
তা তো বলো, কিন্তু তাতে কি তোমাদের দুঃখ কিছু কম হয়েছে নাকি সমস্যার কোনো সমাধান হয়েছে?
সমস্যার সমাধান?
দেখো মা, একদিন আমিও তোমার মতো করেই ভাবতাম, কিন্তু নিজেদের রাগ, ক্ষোভ, অভিযোগ নিজেদের গণ্ডির মধ্যে রেখে দিয়ে তারপর ভোর হতেই আবার ওই কারখানার শোষণ যন্ত্রে পিষে যাওয়া ছাড়া আমাদের কি আর কোনো রাস্তাই নেই?
তুই বলতে চাস রাস্তা আছে?
আছে, এই বইগুলোতেই রাস্তার হদিশ দেওয়া আছে।
সত্যি?
হ্যাঁ মা, কিন্তু সেসব জানতে হলে আমাদের সবাইকেই পড়তে হবে, আমাদের এই মজুরের দলকে শিক্ষিত হতে হবে, সবাই জানলে তবেই তো বিপ্লব হবে।
বিপ্লব?
হ্যাঁ।
কিন্তু তোর একার কতটুকু ক্ষমতা বাবা, তোকে যে ওরা পিষে গুড়িয়ে শেষ করে দেবে।
আমি একা? তোমায় কে বলল? তুমি জানো গরিবের ভালো চায়, আমাদের মতো মজুরদের ভালো চায় এমন কত মানুষ আছে এই দেশে?
তাই।
কিন্তু শত্রুপক্ষ সেই সব মানুষদের খুঁজে বের করে অত্যাচার করে হাজতে পুরেছে, নির্বাসন দিয়েছে, সশ্রম কারাদণ্ড দিয়েছে। তাদের কয়েকজনের সঙ্গে আমার সম্প্রতি পরিচয় হয়েছে মা। সত্যি ওরাই হলেন মানুষের মতো মানুষ।
এই এই দেখ, ভোরতে আর বেশি দেরি নেই, তুই এবার শুয়ে পড়, ভোরবেলা কাজে যেতে হবে তো আবার।
হ্যাঁ মা, এক্ষুনি শুয়ে পড়ব। কিন্তু তুমি কি আমার কথাগুলো বুঝতে পেরেছ?
খানিকটা পেরেছি, কিন্তু এখন মনে হচ্ছে এত কিছু না জানলেই ভালো হতো। তোর যে বড় বিপদ পাবে।
জানি মা, কিন্তু সত্যকে জানতে গেলে বিপদের ভয় করলে চলে না। আর শোনো না ও মা,
বল
আমি কোথায় যাই কি করি সবকিছু কিন্তু তোমাকে বিশ্বাস করে বললাম।
শোনাচ্ছি আমার,
কিন্তু তোমাকেও কথা দিতে হবে, আমার পথে তুমি কখনো বাধা দেবে না।
না দেব না, ও নিয়ে চিন্তা করিস না বাবা। আশীর্বাদ করি ঈশ্বর তোর সহায় হন। শুধু আমার একটা অনুরোধ রাখিস বাবা।
বলো।
এই সব নিয়ে না গ্রামের কারোর কাছে কোনো কথা বলিস না, সব সময় সজাগ থাকবি। এখানকার মানুষরা পরস্পরকে ঘৃণা করে, সন্দেহ করে, তুই ওদের দিকে আঙুল তুলে ওদের অন্যায় দেখিয়ে দিতে গেলেই ওরা তোকে ধরে নিয়ে যাবে।
জানি, কিন্তু ওদের এমন স্বভাবের কারণটাও আমি বুঝতে পারছি আজকাল। আমার আমার এদের সবার জন্য খুব কষ্ট হয় মা। যখন এইসব মানুষের আসল অবস্থাটা বুঝতে শিখলাম, দেখলাম যে এই কুৎসিত ব্যবহার আর নীচতার জন্য এদের পুরোপুরি দায়ী করা চলে না মা। এই মানুষগুলোই যদি অন্য কোনো পরিবেশে বাঁচত, তাহলে হয়তো ওদের আচার ব্যবহার স্বভাব চরিত্র একেবারে অন্যরকম হতো।
হয়তো তাই, কি জানি। ওই বইগুলো পড়ে তুই কি শিখলি, তাতে লাভই বা কি হবে? কিছুই তো জানি না, কিছুই তো বুঝি না। শুধু প্রার্থনা করি ঈশ্বর তোকে রক্ষা করুন। যা একটু ঘুমিয়ে নে।
মা তুমি একদম চিন্তা করো না তো, যা হবে সব ভালোই হবে। গুড নাইট।
গুড নাইট।
আবার বেশ কিছুদিন চুপচাপ কাটে। পাভেলের দৈনন্দিন জীবনে কোনো বিশেষ পরিবর্তন দেখা যায় না, কিন্তু পেলাগেয়া সবসময় বিপদের আশঙ্কায় তটস্থ হয়ে থাকেন। প্রতিদিনই ঈশ্বরের কাছে পাভেলের জন্য আকুল প্রার্থনা করে চলেন, কিন্তু ছেলেকে তার কার্যকলাপ সম্পর্কে কিছু জিজ্ঞেস করতেও ভয় পান। এরই মধ্যে সপ্তাহের মাঝখানে একদিন পাভেল এসে জানালো যে শনিবার বাড়িতে তার পরিচিত কয়েকজন মানুষ আসবে। পেলাগেয়া সন্দিগ্ধভাবে বললেন,
বাড়িতে আসবে? কারা, কতজন?
এই তো গ্রামের কয়েকজন আর শহর থেকে কয়েকজন।
শহর থেকে? ঈশ্বর!
আরে আবার কি, তুমি হঠাৎ কাঁদতে শুরু করলে কেন?
জানি না বাবা, কিন্তু আমার খুব ভয় করছে। শহর থেকে যারা আসছে তারা কারা? তুই তুই কিভাবে চিনলি তাদের? যদি কোনো বিপদ আপদ হয়?
আরে খামোখা বিপদ হতে যাবে কেন, তোমার এই ভয়টাই যত নষ্টের গোড়া, বুঝলে মা? কথায় কথায় এত ভয় পাওয়ার কি আছে? আচ্ছা কি আছে তোমার, হ্যাঁ, যে তুমি এত হারানোর ভয় পাচ্ছ?
তুই,
উফ বাবা, আরে আমাদের যারা দিবারাত্রি শোষণ করছে তারাও তো তোমার এই ভয়টা সুযোগ নেয় মা। যতদিন মানুষ ভয় কুঁকড়ে থাকবে ততদিন আমাদের দুঃখ ঘোচার নয়। অনেকদিন তো ভয় ভয় কাটালে, এবার না হয় একটু সাহস করে দেখো।
পাবের, আমার উপর রেগে যাস না বাবা, আমি তো সারাটা জীবনই ভয় ভয় কাটিয়েছি, কিভাবে সাহস করতে হয় আমি কোনোদিন বুঝলামই না, জানি না।
সরি, আমার ওভাবে বলা উচিত হয়নি। যাই হোক, শনিবার তৈরি থেকো, ওরা আসবে। আমি এখন বেরোচ্ছি মা, গুড ডে।
সাবধানে যাস।
পরের তিন দিন এই নিয়ে আর কোনো কথা হল না, কিন্তু পেলাগেয়ার মন আশঙ্কায় আচ্ছন্ন হয়ে রইল। শনিবার সন্ধেবেলায় পাভেল হঠাৎ বলল তাকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে হবে, মা যেন দরজাটা ভেজিয়ে রাখেন যাতে অতিথিদের বাইরে অপেক্ষা করতে না হয়, পাভেল একটু পরেই ফিরে আসবে। এই বলে আর কিছু বলবার সুযোগ না দিয়েই হনহনিয়ে বেরিয়ে যায় সে। জানলার কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে পেলাগেয়া দেখলেন সারাদিনের ঝরে পড়া শুকনো বরফের আস্তরণের ওপর দিয়ে ছেলে ক্রমশ অন্ধকারে মিলিয়ে গেল। রান্নাঘরের ছোট কাঠের বেঞ্চিতে বসে বসে জানলার দিকে তাকিয়ে কাঠ হয়ে বসে রইলেন পেলাগেয়া। আর মনে মনে প্রার্থনা করতে লাগলেন যেন অতিথিদের আসার আগেই পাভেল চলে আসে, শহরের বিপজ্জনক বিপ্লবীদের সঙ্গে একা একা দেখা করবার সাহস তাঁর একেবারেই ছিল না। কিন্তু একটু পরেই তিনি দেখলেন অন্ধকারে বেশ কয়েকটা ছায়া চুপিসারে বাড়ির দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরে কয়েকটা চাপা শীষ দেওয়ার শব্দ ভেসে এল, যেন কেউ কাউকে সংকেত পাঠাচ্ছে। পেলাগেয়া এবারে ভয়ে চেঁচিয়ে উঠতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই সামনের দরজাটা ঠেলে কেউ ঢুকে পড়ল। পেলাগেয়া দেখলেন খ্যাংরা কাঠির মাথায় আলুরদমের মতো মাথা আর সরু ঝোলানো গোঁফওয়ালা একটা লোক রান্নাঘরের কাছে এসে দাঁড়িয়েছে। তাঁকে দেখে লোকটা ভরাট আমুদে গলায় বলে উঠল,
গুড ইভিনিং, গুড ইভিনিং। পাভেল ফেরেনি এখনো?
না, মানে
নো প্রবলেম, নো প্রবলেম। এই আমার এই ফারের কোটটা এই দেওয়ালের হুকটায় ঝুলিয়ে দি। হ্যাঁ, থ্যাংক ইউ। বেশ বেশ, এই 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 বেঞ্চিটাতে বসি কেমন?
বসুন।
আসলে আমার বুট জোড়া থেকে ভালো করে বরফ ছাড়া দরকার, তবে চিন্তা নেই, আমার হ্যাটটা দিয়ে এই দিব্যি সব ঝেড়ে ফেলতে পারব। একদম পরিষ্কার। এবার আমাদের পাভেলের বাড়িটা একটু ঘুরে ফিরে দেখা যাক।
বাড়ির ভেতরে আসুন।
বাহ, বইগুলো যত্নে রেখেছে তো। এই টেবিলটাও বেশ মজবুত দেখছি, ভালো জাতের কাঠ তাই না?
হ্যাঁ, এটা আমার বাবার আমল।
আরে দেওয়ালে তো অনেক ছবি টাঙিয়েছে দেখছি। হ্যাঁ, ক্রাইস্টের মাউসের ছবিটাও আছে। বাহ বাহ, চমৎকার চমৎকার।
এই ছবিটা?
হ্যাঁ,
চমৎকার
অবশ্যই। এহে, দেখেছেন আমার পরিচয়টাই দিইনি এখন, আপনি নিশ্চয়ই আমার চেহারা দেখে ঘাবড়ে গেছেন।
না না, সে কেন হবে,
ভয় পাবেন না, আমি আমি মানুষটা ভালোই। অধমের নাম আন্দ্রে নাখোদকা, সবাই আন্দ্রে বলেই ডাকে, তবে আমি আদতে ইউক্রেনের মানুষ বলে এখানকার অনেক রাশিয়ানরা খোহল বলে খেপায়। আর আর আপনি আপনি নিশ্চয়ই মাদার?
মাদার হি মানে, হ্যাঁ, আমি আমি পাভেলের মা।
ওই 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 হলো, পাভেলের মা মানে আমাদেরও মা। তা মা, আপনাদের এই বাড়িটা কি নিজেদের নাকি ভাড়ার?
নিজেদের বাড়ি কেনার কি আর সামর্থ্য আছে, ভাড়ারই বাড়ি।
হ্যাঁ, বাড়ির অবস্থা তো ভালো নয় দেখছি। আচ্ছা মা, আপনার কপালে ওই গভীর দাগটা কিসের, কার জন্য হয়েছে?
তা জেনে আপনার কি লাভ স্যার?
রাগ করবেন না মা, আমি আসলে ঠিক ওই রকম একটা কাটা দাগ আমার আমার মায়ের কপালেও দেখেছে কিনা, আমার নিজের মা অবশ্য নন, আমাকে মানুষ করেছিলেন, আমাকে দত্তক নেওয়ার পর কি কুক্ষণে যে একটা অযোগ্য লোককে বিয়ে করলেন। লোকটা পেশায় মুচি ছিল, একবার জুতো তৈরির লোহার ছাঁচ মায়ের মাথায় ছুঁড়ে মেরেছিল, প্রায় রোজই এমন মারত মাকে, মনে হতো মায়ের গায়ের চামড়া ফেটে যাবে। আজও ভাবলে আতঙ্ক হয়, মনে হয় যেন আমারই গায়ে আঘাত এসে পড়ছে। আপনার কাটা দাগটা দেখে হঠাৎ পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আপনি কিছু মনে করবেন না?
আহারে না আন্দ্রে, আমি কিচ্ছু মনে করিনি, আপনি হঠাৎ জিজ্ঞেস করলেন বলে অবাক হয়েছিলাম শুধু। হ্যাঁ, এই দাগটাও আমার পরলোকগত স্বামীরই দান। মে হি রেস্ট ইন পিস। যাগ্গে, আপনার বাড়ি কোথায়?
কানিয়েব সহ চেনেন, ওখানে।
ও, তা এদিকে কতদিন হলো এসেছেন?
মাসখানেক হলো শহরে ছিলাম, আপনাদের কারখানায় কাজে লেগেছি গত মাসে, সেখানে আপনার ছেলের মতো বেশ কিছু ভালো মানুষের সঙ্গে আলাপ হয়েছে, এখন এই গ্রামেই থাকব।
বুঝলাম। আচ্ছা আপনি চা খাবেন তো, জল বসানোই আছে।
না না, ব্যর্থ হচ্ছেন কেন, আগে বাকিরা সবাই আসুক, একসঙ্গেই চা খাব।
বাকিরা মানে তারাও কি?
পেলাগেয়া কথা শেষ করতে না করতেই বাইরের দরজাটা আবার খুলে গেল। এবারের ব্যক্তিটিকে দেখে একেবারে হতবাক হয়ে গেলেন তিনি। এ যে একটা অল্প বয়সী মেয়ে, মাঝারি গড়ন, এক মাথা ঘন কালো চুল, চোখমুখ বেশ সুন্দর। মেয়েটা হন্তদন্ত হয়ে ঢুকে আন্দ্রেকে দেখতে পেয়ে বলল,
দেরি করে ফেলেছি তো?
আরে না 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 না, কিচ্ছু দেরি হয়নি, হেঁটেই এলে।
আবার কি? ও, আপনি নিশ্চয়ই পাভেল ভ্লাসোভের মা?
হ্যাঁ, আমার নাম পেলাগিয়া ভ্লাসোভা। আর আপনি?
আমি নাতাশা ভ্যাসিলিয়াভনা। যাক, তাহলে আলাপ পরিচয়ের পর্ব মিটল।
তা মিটল, আমি তো ভাবতেই পারিনি এরকম একটা মিষ্টি মেয়েও আসবে আজ।
ওর চেহারা দেখে ভুলবেন না মা, কাজে কর্মে নাতাশা কিন্তু আমার চেয়ে কোনো অংশে কম যায় না।
আহ, হয়েছে হয়েছে। ও, আগে এই মোটা ক্লোকটা খুলি। বাপরে, বাইরে কি ঠান্ডা, হাতগুলো জমে বরফ হয়ে গেছে একেবারে।
আপনি বসুন, আমি জল ভরা সামোভারটা এখানে এনে দিচ্ছি, ওটায় হাত রেখে শেক নিলেই দেখবেন আরাম লাগবে।
আরে এ কি, আমাকে আপনি কেন বলছেন ম্যাডাম? আমরা সবাই পাভেলের বন্ধু, আপনার ছেলে মেয়ের মতো। এই আন্দ্রে, উনি তোমাকে তখন থেকে আপনি আজ্ঞে করছেন, আর তুমি কিছুই বলনি।
খেয়াল করিনি, ঠিক ঠিক, এই জন্যই বলি নাতাশা ছাড়া আমরা সবাই অচল।
আচ্ছা আচ্ছা, এখন থেকে তোমাদের তুমি বলবো। নাতাশা তো ঠিকই বলেছে, তোমরা সবাই আমার ছেলে মেয়েরই মতো। তোমরা বসো, আমি সামোভারটা নিয়ে আসছি।
সামোভার অর্থাৎ জল গরম করার বিশাল কেটলিটা উনুন থেকে নামাতে নামাতে পেলাগিয়া টের পেলেন, তার এতক্ষণের দুশ্চিন্তাটা কখন যেন হালকা হয়ে গেছে। একটু আগে আসা ওই ছোট্টখাট্ট হাসিমুখের মেয়েটি তার মন জয় করে নিয়েছে। আন্দ্রে ছেলেটিও খুব সহজ সরল মজার মানুষ, কি সুন্দর করে কথা বলে ছেলে মেয়েগুলো, কি ভালো ব্যবহার! তার মতো একজন সাধারণ মহিলাকে কত সম্মান দিয়ে কথা বলছে। কিন্তু নাতাশার জামাকাপড় দেখে মনে হয় তাদের মতোই গরিব ঘরের মেয়ে, এই ঠান্ডাতেও পায়ে ওভারশু নেই, বেচারি ঠান্ডায় জমে গেছে পুরো। একটু গরম গরম চা খাক আগে। খানিক পরে রান্নাঘর থেকেই পেলাগিয়া শুনতে পান নাতাশা বলছে,
বেশ গরম ঘরটা, বাইরে থেকে এসে আরাম লাগছে, তাই না আন্দ্রে?
হ্যাঁ।
কি হলো, এত গম্ভীর কেন?
না, আসলে ওর চোখ দেখে কেন যেন আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের চোখ দুটো ঠিক এরকমই সুন্দর ছিল, কে জানে তিনি হয়তো এখনো বেঁচে আছেন।
বেঁচে আছে সে কি? তুমি তো এই কদিন আগেই বলেছিলে যে তোমার মা মারা গেছেন।
হ্যাঁ, তিনি তো আমার পালিকা মা, আমি আমার আসল মায়ের কথা বলছি। আমার মাঝে মাঝে মনে হয় তিনি হয়তো আজও কিয়েভ শহরের রাস্তায় দাঁড়িয়ে হুইস্কি খাচ্ছেন আর ভিক্ষে করছেন।
যা, কেন এসব উল্টোপাল্টো ভাবছো আন্দ্রে?
জানি না জানি না, খালি ভয় হয়, পুলিশ হয়তো মাকে মাতাল অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারছে। তোমার বয়স কম নাতাশা, জীবনের সমস্ত তিক্ত অভিজ্ঞতার স্বাদ এখনো পাওনি কমরেড।
তা ঠিক,
সবারই তো একজন মা থাকেন, কিন্তু তাদের বেশিরভাগই ভালো মা হতে পারেন না।
আমি জানি।
হ্যাঁ, এটা ঠিক যে বাচ্চা মানুষ করা কঠিন কাজ, কিন্তু তার থেকেও কঠিন হল একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষকে ঠিক পথে ফিরিয়ে আনা। কিন্তু যে শিশু অযোগ্য মায়ের হাতে মানুষ হয়েছে, সে বিপথে ছাড়া কোন পথে যাবে?
আন্দ্রে,
রান্নাঘর থেকে মা মন দিয়ে আন্দ্রের কথা শোনেন, কিন্তু তার বক্তব্যের সঙ্গে একমত হতে পারেন না। কোনো মা ইচ্ছে করে ছেলেকে খারাপভাবে মানুষ করে? তিনি নিজে অশিক্ষিত দুর্বল, কিন্তু তাও তো নিজের ছেলেকে ভালো শিক্ষাই দিতে চান। তবু আন্দ্রের জন্য মায়ের মনে সহানুভূতি জেগে ওঠে, নিজের অচেনা মায়ের জন্য কত কষ্ট ছেলেটার। কিন্তু আর বেশিক্ষণ এই বিষয়ে চিন্তা করতে পারলেন না তিনি। একটু পরেই রান্নাঘরের দরজা দিয়ে ঢুকল নিকোলাই ভায়াসফ শিকভ, এই তল্লাটির কুখ্যাত এক চোরের ছেলে। তাকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন পেলাগিয়া।
একি ভাইসফ শিকভ,
তুই এখানে?
পাভেল আছে?
না, একটু বেরিয়েছে, এখনই ফিরবে।
ও আচ্ছা, এই যে গুড ইভিনিং কমরেডস।
আরে ভাইসফশিকভ, এসে গেছো? গুড ইভিনিং।
গুড ইভিনিং,
বসো আমাদের সঙ্গে বসো।
হ্যাঁ, তো কি নিয়ে কথা হচ্ছে আজকে?
ও বাবা, এই ভাইসফশিকভটাও জুটেছে এদের সঙ্গে। নতাশা আবার তার সঙ্গে হাতও মিলাচ্ছে, কি কাণ্ড!
এরপর আরো দুজন এলো। কারখানার ওয়াচম্যান ইয়াকবের ছেলে সামোফকে মা চেনেন, তার সঙ্গের কোঁকড়া চুলের অল্পবয়সী ছেলেটিকে চেনেন না, কিন্তু দুজনের কাউকেই তেমন বিপজ্জনক বলে মনে হল না। অবশেষে পাভেল বাড়ি ফিরল কারখানার দুজন মজুরকে সঙ্গে নিয়ে। মা চায়ের ব্যবস্থা করে ফেলেছেন আর কয়েকজনের সঙ্গে আলাপ করেছেন দেখে সে খুবই খুশি হল।
আরে, তুমি সামোভার রেডি করে ফেলেছ, দারুণ!
করতে আমাকে দে, এখানে আর রাখার জায়গা নেই, আমি আমার ঘরে রেখে দিচ্ছি।
হ্যাঁ,
এই পাভেল শুন,
হুম,
আমি একটু বটকার ব্যবস্থা করি।
না মা, দরকার নেই, আমাদেরও সব লাগে না।
লাগে না?
না।
বেশ, বলছিস যখন থাক তাহলে। আচ্ছা পাভেল শুন।
হ্যাঁ বলো।
এরাই কি সেই সব বিপজ্জনক লোক যারা বেআইনি কাজ করছে, যাদের পেছনে হুলিয়া আছে?
একদম ঠিক ধরেছ, এরাই তারা।
এরাই? এই একরত্তি ছেলেমেয়েগুলো কি যে তোরা বলিস, তার মাথামুন্ড আমি কিছুই বুঝতে পারি না। যাক গে, চল আগে গরম গরম চা খেলে, ওরা তোরই জন্য অপেক্ষা করছে।
হ্যাঁ সেটাই ভালো, তুমিও চলো আমাদের সঙ্গে চা খাবে।
আমি?
হুম।
আচ্ছা চল।
চা খেয়ে চাঙ্গা হয়ে নাতাশা একটা হলদে মলাটের বই বার করে সেটা পড়তে শুরু করল। মা নিঃশব্দে প্রত্যেকের গেলাসে চা ঢালতে ঢালতে মুগ্ধ বিস্ময়ে শুনতে লাগলেন কিভাবে নাতাশা তাঁর সুরেলা কণ্ঠের জাদু বিস্তার করে বলে চলেছে প্রস্তর যুগের গুহাবাসী আদিম মানুষের কাহিনী। এর মধ্যে বেআইনি বিপজ্জনক কোন বিষয়টা? আপ্রাণ চেষ্টা করেও মা বুঝে উঠতে পারলেন না। নিজের ছেলের দিকে বারবার তাকান তিনি। আজ যারা এসেছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর নজর কাড়া ছেলে পাভেল, ওই কি তাহলে আজকের এই সভার উদ্যোক্তা? তাঁর মনে হঠাৎ করেই গর্ব হয়, কিন্তু তিনি মুখে কিছুই বলেন না। বাকিরা একাগ্র চিত্তে নাতাশার পাঠ শুনছে। ওদের দেখতে দেখতে পেলাগেয়ার মনে পড়ে যায় তাঁর যৌবনের সান্ধ্য মজলিশগুলোর কথা, সেখানে নাচ গান হই হুল্লোড় আর আকণ্ঠ ভদকা খেয়ে পুরুষদের বেসামাল আচরণ ছাড়া আর কিছু ছিল কি? আজকের মতো একটা সন্ধে পেলাগেয়া যে আগে কখনো দেখেননি সে বিষয়ে তিনি নিশ্চিত। হঠাৎ ভাইসফশিকভ অধৈর্যভাবে বলে ওঠে,
আরে অতীতের কথা এত জেনে কি হবে, মানুষ কিভাবে বাঁচত সেটা না জেনে কিভাবে বাঁচবে সেটা নিয়ে আলোচনা করা দরকার নয় কি পাভেল?
অতীতের কথা না জানলে তুমি বর্তমানকে বুঝবে কি করে? আর বর্তমানকে বুঝতে না পারলে ভবিষ্যতের দিকেই বা কি করে এগোবে?
না না, এটা আমি একদমই মানতে পারছি না।
না না, তুমি দেখো
কি করতে না কি করতে চাইনি, আমাদের বিপ্লবের কি হবে?
তুমি বোঝাচ্ছ? না না, আমি তোমার সামনে থেকে চলে যাচ্ছি। আমি না বোঝার চেষ্টা করছি, আমি দাঁড়িয়ে না। আরে বাবা, তুমি এরকম গলাবাজি করো, গলাবাজি করার চেষ্টা হচ্ছে না।
এই কথায় কিছুক্ষণের মধ্যেই তুমুল তর্ক বেঁধে গেল। কিন্তু আশ্চর্য, এত উত্তেজিত কথা কাটাকাটির মধ্যেও কেউ কোনো গালিগালাজ করছে না। পেলাগেয়া বুঝতেই পারেন না যে এদের মতো মানুষদের নিয়ে কিসের ভয় আর কিসের বিপদ। সকলেই নিজের মতামত ব্যক্ত করছিল, শুধু নাতাশা গভীর মনোযোগ দিয়ে সবার কথা শুনে যাচ্ছিল। সবাই কথা বলা শেষ করলে অবশেষে নাতাশা বলল,
ওয়েল কমরেডস, তোমাদের সবার বক্তব্য শুনে আমি এই সিদ্ধান্তে এসেছি যে জানতে হলে আমাদের মানুষের ইতিহাসের সবটাই জানতে হবে। যারা দুর্দশার অন্ধকারে নিমজ্জিত তাদের প্রতিটি কৌতূহলী প্রশ্নের উত্তর আমাদের সততার সঙ্গে দিতে হবে। তাই আমাদের যাবতীয় সত্যি আর মিথ্যের সবটা গোড়া থেকে জেনে নিতে হবে। কি, তাই তো পাভেল?
ঠিক, একদম ঠিক বলেছ নাতাশা। যারা এতদিন আমাদের ঘাড়ে চেপে আমাদের চোখে ঠুলি পরিয়ে রেখেছে তাদের আমরা দেখাতে চাই যে আমরা অন্ধ নই, আমরা সবকিছুই দেখতে পাই।
একদমই তাই।
আমরা নির্বোধ নই, জানোয়ার নই, শুধুমাত্র দুবেলা দুমুঠো খাবার দিয়ে পেট ভরানোই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য নয়।
কখনোই না।
আমরা সকলেই একটা সুস্থ, অর্থপূর্ণ, চিন্তাশীল জীবনযাপন করতে চাই। আমাদের শত্রুদের বুঝিয়ে দিতে হবে যে অমানসিক হাড় ভাঙা খাটুনির ঘানিতে আমাদের প্রতিদিন পিছে মরতে হয় তা আমাদের বোধশক্তিকে দমিয়ে রাখতে পারেনি। বুদ্ধি আর মানবিকতায় ওদের থেকে আমরা কোনো অংশে কম তো নই, বরং জীবনী শক্তিতে আমরা ওদের থেকে অনেকটা অনেকটা এগিয়ে।
হ্যাঁ পাভেল, আমার মনে হয় তুমি ঠিকই বলছ। পেট ভরে খেতে পায় এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়, কিন্তু সৎ সত্যবাদী মানুষ প্রায় নেই বললেই চলে।
ঠিক।
ভয় আর ঘৃণায় ভরা এই পচা গলা জীবন থেকে একটা মঙ্গলময় পরিচ্ছন্ন ভবিষ্যতের দিকে এগোতে হবে আমাদের।
একদম।
আর জ্ঞানের আলোই আমাদের সেই ভবিষ্যতের পথ দেখাবে, এটাই আমাদের কর্তব্য কমরেড।
ওফ, তা বলে এত কথারই বা কি আছে আন্দ্রে? যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সময় কি কোড়ে আঙুলে সামান্য চোট নিয়ে মাথা ঘামালে চলে?
ওই দেখো।
ঠিক, ঠিক করে প্রস্তুত হতে না পারলে এই যুদ্ধে ঝাঁপানোর আগেই আমাদের শরীরের অনেক হাড়গোড় মট মট করে ভেঙে যাবে।
অনেক রাত হলো, আর তোমার সঙ্গে তর্ক করতে পারছি না। এই আজকের মতো সভা মুলতবি তো? আমি তাহলে এলাম।
ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, আজ এই পর্যন্তই থাক।
হ্যাঁ হ্যাঁ, আজ এই পর্যন্তই থাক।
গুড বাই পাভেল।
হ্যাঁ, গুড বাই।
গুড বাই পাভেল। গুড বাই মাদার।
গুড বাই মাদার।
সবাই চলে যায় বাড়ি খালি করে। দরজায় দাঁড়িয়ে একে একে সবাইকে বিদায় জানিয়ে ভেতরে এসে পাভেল মাকে বলে,
যাক সময়টা বেশ ভালোই কাটলো, তুমি খুব সুন্দর সব সামলেছো মা, থ্যাংক ইউ। কিন্তু আর নয়, এবার শুতে যাও।
দাঁড়া, এদিকটা গুছিয়ে নিয়ে যাচ্ছি, তুইও শুতে যা। কি সুন্দর সব ব্যবস্থা করেছিস পাভেল, আর এই ছেলেমেয়েগুলো বেশ ভালো।
যাক, তাহলে আর তোমার ভয় করছে না তো? যা কাঁপুনি শুরু হয়েছিল তোমার।
আচ্ছা, আমি কি করে বুঝবো বলতো যে এরা তোরই মতো ছোট ছোট ছেলে মেয়ে? যদি ওই ভাইস অফ শিকাগো আর তার সঙ্গে ওই লাল চুলো ছেলেটাকে আমার অতটা পছন্দ হয়নি। ওরা দেখলি ঠিক বাকিদের মতো নয়, কেমন যেন গোয়ার, আবার একটু অভদ্র, ভালো করে গুড নাইট না বলে বেরিয়ে গেল। কিন্তু ওই আন্দ্রে আর নাতাশা, এদেরকে আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর কথাবার্তা। আচ্ছা, ওই নাতাশা মেয়েটা কি কাজকর্ম করে বলতো?
ও শিক্ষিকা, পড়ায়।
ও, ওই জন্যই এত ভালো কথা বলতে পারে। কিন্তু মেয়েটা বোধহয় খুব গরিব, তাই না? নইলে শীতে পড়ার মতো একটা ভালো জুতো পর্যন্ত নেই। আহারে, বেচারি ঠান্ডায় কাঁপছিল। তুই রাগ করিস না, আমি কিন্তু ওকে একজোড়া উলের স্টকিংস বানিয়ে দেবো।
ইচ্ছে হলে দিও, আমি রাগ করব কেন?
এই পাবেন, ওর মা বাবা আছে তো? বাড়ি কোথায় মেয়েটা?
ওর বাড়ি মস্কোতে। তবে তুমি ঠিক যেমনটা ভাবছো তেমনটা নয়। ওর পরিবার বেজায় বড় লোক, বাবার হার্ডওয়্যারের ব্যবসা, প্রচুর সম্পত্তি।
বাবা!
কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে বলে নাতাশার বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোটবেলা থেকেই ওর কোনো কিছুরই অভাব ছিল না, এতদিন রাজার হালে কাটিয়েছে, অথচ দেখো আজ এই কনকনে ঠান্ডায় 4 মাইল হেঁটে বাড়ি ফিরবে।
পুলিশ কি রে, এত রাতে আবার শহরে ফিরবে? আজ রাতটুকু তো এখানেই থেকে যেতে পারতো, আমার সঙ্গে শুয়ে পড়তো না হয়।
না, সেটা অসম্ভব। সকালে কেউ ওকে দেখে ফেলতো নির্ঘাত, সেটা আমরা কেউই চাই না।
আচ্ছা পাভেল, তুই বারবার বিপদের কথা বলছিস, কিন্তু তোরা আজ সন্ধেবেলায় বসে যা করলি, তার মধ্যে বিপদজনক বা বেআইনি ব্যাপারটা কোথায়? তোরা কি এমন অন্যায় কাজ করছিস বাবা, আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না।
আমরা কোনো অন্যায় কাজ করছি না মা, তবুও আমাদের সকলকেই হয়তো জেল খাটতে হবে একদিন।
না 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 না, তেমন হলে ঈশ্বরের কৃপায় তোরা নিশ্চয়ই ওদের হাত থেকে পালাতে পারবি।
না মা, আমরা কেউই পালাবো না, কারণ আমরা ভয় পাই না।
পাবেন,
তোমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ভোলাতেও চাই না মা। দেখো, আজ আর এই নিয়ে বেশি চিন্তা না করে এবার ঘুমিয়ে পড়ো, যাও, সারাদিন অনেক ধকল গেছে। গুড নাইট।
পাভেল তার ঘরে গিয়ে শুয়ে পড়ল। মা চুপচাপ জানলার ধারে গিয়ে অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকেন। এই শীতের রাতে তাদের নিস্তব্ধ পাড়াটাকে জনমানবহীন মনে হচ্ছে। শুধু তাদের দুই কামরার বাড়িগুলোর উপর দিয়ে শোঁ শোঁ করে বয়ে যাচ্ছে তুষারে আচ্ছন্ন ঝোড়ো বাতাস। জমাট বাঁধা অন্ধকারে ভালো করে কিছুই ঠাহর হয় না। তবু পেলাগেয়া যেন কল্পনার দৃষ্টিতে দেখলেন, অনেক দূরে তুষার ঝড়ের সঙ্গে যুদ্ধ করতে করতে চলেছে এক নিঃসঙ্গ তরুণী। তার পায়ে জুতো নেই, পরনে যথেষ্ট গরম কাপড় নেই, তবুও সে দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে। এই প্রথমবার যেন তাদের জীবনের অভাব আর দুর্দশার বেদনাটা রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেন পেলাগিয়া। সন্ধেবেলায় দেখা সেই অল্পবয়সী ছেলেমেয়েদের মুখগুলো মনে পড়তেই তাদের জন্য দুশ্চিন্তায় মায়ের বুক কেঁপে ওঠে। তিনি চোখ বন্ধ করে বারবার জপ করেন,
Father in heaven, have mercy upon us. রক্ষা করো আমাদের, রক্ষা করো।
একটা একটা করে দিন গড়িয়ে যায়। প্রতি শনিবার পাভেলদের বাড়িতে জমায়েত ধীরে ধীরে বড় হতে থাকে। তাদের কোলাহল আর তর্ক বিতর্কের শব্দে শীতের সন্ধেগুলো উষ্ণতায় ভরে যায়। প্রথম দিকে সবাই মিলে প্রচলিত সহজ সুরের গান গাইত, ইদানিং আবার নতুন কথা আর অন্যরকম সুরের নতুন নতুন গান গাইছে। ওদের জন্য সারা সপ্তাহ অপেক্ষায় থাকেন পেলাগিয়া। কত পুরনো আর নতুন মুখের ভিড় জমতে থাকে, কত তাদের বক্তব্য, কত না গল্প। প্রায় প্রত্যেক শনিবারেই নাতাশা আসে। ইতিমধ্যে তার জন্য একজোড়া উলের স্টকিংস বোনা শেষ করে ফেললেন মা। নাতাশাকে সেগুলো দিতেই সে একেবারে শিশুর মতো খুশি হল।
থ্যাংক ইউ ম্যাডাম লাসাবা। জানেন, ছোটবেলায় আমার একজন নার্স ছিলেন, তিনিও ঠিক আপনার মতোই নরম মনের মানুষ ছিলেন। আমাকে খুব ভালোবাসতেন, কত যত্ন নিতেন। সারাদিন হাড় ভাঙা খাটনি খেটেও শ্রমিক শ্রেণীর পরিবারের মহিলাদের মনে মায়া মমতার খামতি হয় না। অথচ যাদের সবকিছু আছে তাদেরই এসবের এত অভাব।
বাড়ির জন্য মন কেমন করছে বুঝি?
ধুস, মন কেমনের কি আছে? আমার বাবা একজন ধূর্ত অসৎ ব্যবসায়ী, ভাইও তার দেখানো পথে এগোচ্ছে, তার উপর সে আবার মদ ও মাতাল। আমার দিদি টাকার লোভে একজন ধনী কিন্তু দুশ্চরিত্র বৃদ্ধ লোককে বিয়ে করে এখন চরম অসুখী জীবন কাটাচ্ছে। এদের জন্য কি কারোর মন কেমন করে? আমার কেবল মায়ের জন্য কষ্ট হয়, তিনিও আপনারই মতো সহজ সরল ভালো মানুষ। বাড়ির আর সবাই তাঁর উপর ছড়ি ঘোরায় আর তিনি বিনা প্রতিবাদে সকলের মন জুগিয়ে চলার চেষ্টা করেন। জানেন, একমাত্র মায়ের জন্যই দুশ্চিন্তা হয় মাঝে মাঝে, তাঁকে দেখতেও খুব ইচ্ছে করে।
আমি তোমার কষ্টটা বুঝি নাতাশা। আচ্ছা, তুমি আমাকে ম্যাডাম ব্লাসোভা না বলে মা বলে ডাকতে পারো না?
হ্যাঁ
জানি, আমি তোমার নিজের মা নই, তবু দেখো বাকি সকলেই তো আমাকে মা বলে ডাকে। তুমিও যদি তাই ডাকো তাহলে হয়তো তোমার কষ্ট কিছুটা হলেও কমবে।
থ্যাংক ইউ মাদুর, তবে তুমি ভুল বুঝো না, আমার কোনো কষ্ট নেই। আমি এখন যতটা আনন্দে আছি তত আনন্দ দুনিয়ার সব থেকে দামি জিনিসের বিনিময়ও কেউ কিনতে পারে না। মানুষের উন্নতির জন্য কাজের কাজ করতে পারার সৌভাগ্য কজনের হয় বলতো? তেমন আনন্দ আর কোনো কিছুতে নেই।
কি জানি বাছা, আমি একে মুখ্য, তাই বয়স হয়েছে। এই তোমাদের মধ্যে দিয়ে আনন্দের ছিটে ফোটা যা পাই, হতেই আমাকে খুশি থাকতে হবে।
তুমি তো আমাদের সবার আনন্দের ন্যায্য ভাগিদার মা। ওই দেখো তোমার ছেলে কিরকম ভাষণ দিচ্ছে, একটা খবরের কাগজ বের করার প্রস্তাব দিচ্ছে। চলো চলো শুনি গিয়ে।
সত্যি সত্যি তখন পাশের ঘরে বক্তৃতা শুরু হয়েছে। পাভেলকে তেজস্বী গলায় এমন চমৎকার কথা বলতে দেখে মায়ের বুক গর্বে ভরে ওঠে। সেই সঙ্গে এইসব ছেলেমেয়েগুলোর নিঃস্বার্থভাবে পরের ভালো করার আপ্রাণ চেষ্টা দেখেও অবাক হয়ে যান তিনি। সম্পূর্ণ অজানা অচেনা ভিনদেশী কুলি মজুরদের সংগ্রামকে এরা কিভাবে নিজেদের সংগ্রাম মনে করতে পারে? সেদিন তিনি আর কিছু বলেন না, কিন্তু পরে একদিন না পেরে আন্দ্রেকে জিজ্ঞেস করেই ফেললেন।
আচ্ছা আন্দ্রে, দুনিয়ার সব কুলি মজুররাই কি তোমার কমরেড নাকি? সবার দুঃখে কাঁদো, আনন্দে উচ্ছ্বসিত হও, কেন? এদের কাউকে তো তোমরা চেনো না, এমনকি চোখেও হয়তো দেখোনি। এদিকে বলছো তারা সবাই তোমাদের বন্ধু।
হ্যাঁ গো মা, সবাই, গোটা দুনিয়াটাই তো আমাদের, মানে শ্রমিকদের।
কি যে বলো বুঝতেও পারি না ছাই।
আমাদের আলাদা কোনো দেশ জাতি ধর্ম কিচ্ছু নেই। আমাদের কাছে মানুষের মাত্র দুটো ভাগ।
কিরকম?
দুনিয়ার সমস্ত খেটে খাওয়া মানুষ আমাদের কমরেড, আর সমস্ত ধনী লোভী ক্ষমতার গদিতে চড়ে বসে থাকা মালিকের দল হল শ্রমিক শ্রেণীর শত্রু।
আচ্ছা,
সারা দুনিয়া শ্রমিকদের একজোট হয়ে লড়াই করবার এমন ক্ষমতা আর তাতে এত আনন্দ, সে তোমাকে বলে বোঝাতে পারবো না মা। জার্মানি, ফ্রান্স, ইতালি, আমাদের বন্ধুরা সর্বত্র ছড়িয়ে আছে। দুনিয়ার যে কোনো প্রান্তের যে কোনো নামের সোশ্যালিস্ট মানুষই আমাদের ভাইয়ের মতো।
সোশ্যালিস্ট,
সোশ্যালিস্ট শব্দটা পেলাগিয়া এর আগেও কয়েকবার শুনেছিলেন। তাঁদের বাড়ির সভায় মাঝে মাঝে শহর থেকে একটা লম্বা চওড়া চেহারার মেয়ে আসে, তার নাম সাশেঙ্কা। তার রাশভারী হাবভাব, গম্ভীর মুখ আর হুকুম দিয়ে সবাইকে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা দেখে মা ওকে একটু ভয়ই পেতেন। সেই সাশেঙ্কাই প্রথম মাকে জোর গলায় জানিয়েছিল যে তাদের বাড়ির সভার সমস্ত সদস্যরা হচ্ছে সোশ্যালিস্ট। সেদিন রাতে সবাই চলে যাওয়ার পরে মা পাভেলের কাছে জানতে চেয়েছিলেন বিষয়টা।
হ্যারে পাভেল, ওই সাশেঙ্কা মেয়েটা যা বলে গেল সেটা কি ঠিক? তোরা সবাই কি সোশ্যালিস্ট নাকি?
হ্যাঁ, ঠিকই তো বলেছে। কেন?
কেন মানে? সোশ্যালিস্টরা যে জারের বিরুদ্ধে, ওরা তো একজন জারকে খুন পর্যন্ত করেছিল।
চিন্তা করো না মা, আমাদেরও সব খুনোখুনি করার দরকার পড়বে না। আচ্ছা, তুমি তো এতদিন ধরে আমাদের দেখছ, তোমার কি মনে হয় আমরা ভয়ঙ্কর খারাপ কোনো কাজ করতে পারি?
না, তোরা কখনো খারাপ কিছু করবি না, আমি জানি, কিছুতেই করবি না।
সোশ্যালিস্ট শব্দটা শুনতে শুনতে ক্রমেই অভ্যস্ত হয়ে গেলেন মা, কিন্তু সাশেঙ্কার সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারেন না তিনি। এই মেয়েটাও নাতাশার মতোই তার বিত্তশালী পরিবারকে ত্যাগ করে এসেছে, কিন্তু স্বভাব চরিত্রে এ নাতাশার একেবারে উল্টো। সবাইকেই সারাক্ষণ এমন রুক্ষভাবে হুকুম দিয়ে বেড়ায় যেন সেই দলের নেত্রী। বিশেষ করে পাভেলের সঙ্গে তো সবচেয়ে বেশি কড়াভাবে কথা বলে, যখন তখন ধমক দেয়। এদিকে পাভেল দিব্যি হাসি মুখেই তার সব হুকুম তামিল করে। মা খেয়াল করে দেখেন সাশেঙ্কার সঙ্গে কথা বলবার সময় পাভেলের চোখের দৃষ্টি কোমল হয়ে যায়। ব্যাপারটা মায়ের খুব একটা পছন্দ হয় না। আন্দ্রেকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন ভেবেও শেষ পর্যন্ত চুপ করে যান তিনি। এর মধ্যেই একদিন ভাইস অফ শিখাও এসে বলল,
বলছি কি সামনে শনিবার আমার বাড়িতে মিটিং হোক।
কেন, হঠাৎ কি হল?
বুঝলে আন্দ্রে, এখন কয়েক মাস আমার বাড়ি একেবারে খালি, বাবা আবার চুরির দায় জেলে গেছে। আরে এবারে এত দেরি করলো যেতে, যে আমার তো চিন্তাই হচ্ছিল।
কি কাণ্ড সত্যি, তোকে নিয়ে আর পারা গেল।
আরে এতে হাসির কি আছে, এমনিও এখান থেকে পাত্তাড়ি গোটানোর সময় এসে গেছে। কিন্তু এতদিন ধরে এই বাড়িতে জমায়েত চলছে,
সেটা প্রতিবেশীদের ঠিকই চোখে পড়েছে, চারদিকে কানাঘুষো চলছে।
আর চলুক না, যেখানে বকের ঝাঁক সেখানেই ব্যাধ পাতবে ফাঁড়াতে তো জানা কথা, ওসবে পাত্তা দেওয়ার কিছু নেই।
ভাইস অফ শিকভের কথায় কেউই খুব একটা পাত্তা দিল না, উল্টে শুধুমাত্র শনিবারের বদলে এখন সপ্তাহে দুদিন করে জমায়েত হতে লাগল। হাসি ঠাট্টা, গান বাজনা আর তর্ক বিতর্কে পেলাগেয়ার বাড়িটা গম গম করতে লাগল। ছেলে মেয়েদের বই পড়া, আলোচনা, পরস্পরের মধ্যে বই আদান প্রদান আর বই থেকে কপি করাও প্রবলভাবে বেড়েছে। মালিক আর শ্রমিকদের সম্পর্ক, দাস ব্যবসা, দাসত্ব থেকে মুক্তি, এই সব বিষয়ে গভীর আলোচনা মাকেও ক্রমে উদ্দীপ্ত করতে লাগল। মা একদিন পাভেলকে জিজ্ঞেস করলেন,
পাভেল,
বলো।
ভাবছি আন্দ্রেকে আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকতে বলবো।
তাই নাকি, হঠাৎ?
হঠাৎ নয় রে, অনেকদিন ধরেই ভাবছি। ছেলেটার ওপর এমনিতেই খুব মায়া পড়ে গেছে রে, আর আমাকে যে কত সাহায্য করে, মুখ ফুটে কিচ্ছু বলতে হয় না। জানিস, সেদিন নিজে খেয়াল করে বাইরের সিঁড়ির পচে যাওয়া তক্তাগুলো পাল্টে দিয়েছে।
তাই নাকি?
আর আজও তো সবাই আসার আগে আমার সঙ্গে বসে কতগুলো কাঠ ছোট ছোট টুকরো করে কেটে দিল, জানিস। আর আন্দ্রের এমনিতেই থাকার ভালো কোনো জায়গা নেই, এখানে থাকলে আমার সুবিধেই হবে।
তোমার সমস্যা না থাকলে আমার আপত্তির কোনো প্রশ্নই নেই মা, ও থাকলে আমি বরং খুশিই হব, তোমার যা ভালো মনে হয় করো।
বেশ, কালকেই বলে দিচ্ছি, জিনিসপত্র নিয়ে চলে আসুক।
তবে একটা কথা ভাবার আছে।
আবার কি রে?
তোমার আবার ভয় করবে না তো মা?
ভয়
বলে যেও না, ও কিন্তু একজন বিপজ্জনক সোশ্যালিস্ট।
ওকে ভয় পেয়ে আর কি করব পাবেন, তাহলে তো এবার আমার তোকেও ভয় পেতে হয়।
সেই থেকে আন্দ্রের ঠাঁই হল ভ্লাসভদের বাড়িতে। আন্দ্রে আসাতে সত্যি সত্যি মা আর পাভেল দুজনেরই সুবিধে হল। সারাদিন কারখানায় কাজ করবার পর সারা সন্ধে দুই বন্ধু মিলে ভবিষ্যতের পরিকল্পনা করত। একদিন রাতে পাশের ঘর থেকে ওদের নিচু গলার কথাবার্তা শুনতে পেলেন মা। আন্দ্রে বলছিল,
আমি যে কি করব কিছু বুঝতেই পারছি না পাভেল।
নাতাশা কিন্তু বুঝতে পেরেছে।
হ্যাঁ, পেরেছে
অবশ্যই, ওই জন্যই তো গত কয়েকদিন ধরে মিটিংয়ে আসছে না।
তাই? তাহলে তাহলে কি আমি ওকে সরাসরি বলবো?
কি বলবে?
এই যে মানে মানে আমি যে ওকে
ভালোবাসো, তাই তো? তারপর?
তারপর আবার ওর মতটা জানতে হবে না? তাছাড়া একটা মেয়ের প্রতি নিজের অনুভূতিটা তো তাকে সবসময় জানানো উচিত।
ও তো এমনিতেই জানে, তুমি বলে আর নতুন করে কি করবে? তাছাড়া ওর মত জেনে আর লাভই বা কি হবে শুনি? নাতাশা যদি তোমাকে ফিরিয়ে দেয় তাহলে শুধু শুধু কষ্ট পাবে।
কিন্তু যদি না ফেরায়? যদি নাতাশাও আমাকে ভালোবাসে?
বেশ, ধরা যাক নাতাশাও তোমাকে ভালোবাসে, তারপর? তোমরা কি বিয়ে করবে, সংসার পাতবে, ছেলে মেয়ে মানুষ করবে, আর তাদের খাওয়া পড়ার যোগান দিতে উদয়াস্ত খেটে মরবে? হ্যাঁ, তখন তোমাদের দুজনের দিন বদলের স্বপ্নের কি হবে? আমাদের এই লড়াই, এই বিপ্লব কোথায় যাবে?
কোথায় আবার যাবে? আমরা দুজনে মিলে একসঙ্গে লড়ব।
সে তো এখনো লড়ছ, কিন্তু একবার সংসারের ফাঁদে পড়লে আর পারবে ভেবেছ? না আন্দ্রে, সবকিছু একসঙ্গে হয় না। আমরা যে পথ স্বেচ্ছায় বেছে নিয়েছি তাতে এসব ব্যক্তিগত সুখের কোনো জায়গা নেই ভাই। শোষণহীন ভবিষ্যতের জন্য আজকে আমাদের আত্মত্যাগ করতেই হবে। নিজেকে একটু সামলে নাও আন্দ্রে, এই নিয়ে নাতাশাকে কিছু না বলাই ভালো।
এসব কথা বলা সহজ পাভেল, কিন্তু কাজে করা কি ততটাই সহজ? দেখছো তো ভাই, গত কয়েক মাস ধরে আমি আপ্রাণ চেষ্টা করছি সামলাতে, কিন্তু পেরে উঠছি না। এক্ষেত্রে সবকিছু নিজের হাতে থাকে না, তুমি হয়তো বুঝবে না।
না আন্দ্রে, আমিও বুঝি, আত্মসংযম বড় কঠিন কাজ, কিন্তু আমাদের যে পারতেই হবে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট।
গুড নাইট পাভেল।
ছেলেরা ঘুমিয়ে পড়ার পরেও অনেকক্ষণ জেগে থাকেন পেলাগিয়া। ওদের এই আত্মত্যাগের কথা জেনে মায়ের মন দুঃখে ভরে যায়। গত কয়েকদিন যে নাতাশা আসেনি সেটা তিনিও লক্ষ্য করেছিলেন, কিন্তু পাভেল বলেছিল যে ও নাকি শহরের কোনো কাজে ব্যস্ত আছে। এই তাহলে ওর না আসার আসল কারণ। বেচারি আন্দ্রে প্রেমে পড়ে কত কষ্ট পাচ্ছে। কিন্তু পাভেল উত্তরে যা বলল তার ইঙ্গিতটাও মাকে এড়িয়ে যায় না। তার মনে হল পাভেলও বোধ হয় সাশেঙ্কার কথা ভেবে মনে মনে কষ্ট পাচ্ছে। আচ্ছা, এই ছেলে মেয়েগুলো কি তাহলে কোনোদিনই বিয়ে করবে না? কি এমন অপরাধ করেছে ওরা যে ব্যক্তিগত সমস্ত সুখ জলাঞ্জলি দিয়ে বিপদের ঝুঁকি নিয়ে ওদের সারা জীবন কাটবে? মা বড় অসহায় বোধ করেন, কিন্তু তাঁর কাছে তো ঈশ্বর ছাড়া আর কোনো অবলম্বন নেই। তিনি চোখ বুজে বারবার করুণাময় যিশুর কাছে প্রার্থনা করেন তাঁর সন্তানরা যেন নিরাপদে শান্তিতে থাকে। মায়ের ছোট্ট কামরার মধ্যে একদিকে দুনিয়া জোড়া মেহনতি মানুষের মধ্যে আত্মীয়তার বাঁধন বোনা হতে লাগল, আরেকদিকে কারখানা শুঁড়িখানা থেকে শুরু করে গ্রামের সব জায়গায় কানাঘুষো শুরু হয়ে গেল। নীল কালিতে লেখা কমরেডদের নিষিদ্ধ ইস্তেহার হাতে পাওয়ার জন্য অনেক শ্রমিকই যেমন অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করল, তেমনি আরেক দল তাদেরকে গভীরভাবে সন্দেহ করতে লাগল। এমন জোর গলায় এত বছরের চলা অন্যায় অত্যাচার শোষণ বঞ্চনার প্রতিবাদ করবার ফলে একদল শ্রমিক পাভেলদের সঙ্গে একাত্ম বোধ করল। সোশ্যালিস্টদের সংগ্রাম করার ডাক শুনে অনেকেই হতাশা কাটিয়ে দিন বদলের স্বপ্ন দেখার দুঃসাহস করতে শুরু করল। কিন্তু যেসব শ্রমিকরা মালিক পক্ষের থেকে বেশি মজুরি আর সুযোগ সুবিধে পেত তারা চাইল এইসব গোপন ইস্তেহার বিলি করা বন্ধ হোক, আর যারা এসব কাজ করছে তারা অবিলম্বে ধরা পড়ুক। ক্রমে গ্রামের দু একজন মহিলা পেলাগিয়াকে সরাসরি সাবধান করতে লাগল। পাভেল বা আন্দ্রেকে সেসব কথা বললে তারা অবশ্য সবটা হেসেই উড়িয়ে দিত। কিন্তু একদিন গভীর রাতে মায়ের ঘরের জানলায় টোকা পড়ল। তিনি সন্তর্পণে জানলা খুলে অবাক হয়ে দেখলেন বাইরে দাঁড়িয়ে আছেন তাঁরই প্রতিবেশী মারিয়া কর্সুনোভা।
একি মারিয়া, তুমি এত রাতে আর জানলায় টোকা দিচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটা খুলে দিচ্ছি, ভেতরে এসে বসে।
আস্তে, আমি তোমাকে গোপনে একটা খবর দিতে এসেছি পেলাগিয়া। তোমাদের বড় বিপদ।
মানে কিসের বিপদ?
আমি লোকের মুখে খবর পেয়েছি আজ রাতে তোমার বাড়িতে নাকি পুলিশ আনা দেবে।
কি?
ভাইস অফ শিকভ আর ফেডিয়া মেজিনের বাড়িতেও নাকি যাবে।
কি বলছো?
হ্যাঁ, আমি ওদেরকেও সাবধান করেছি, তোমাকেও বলে গেলাম, হাতে বেশি সময় নেই। আর শোনো, আমি যে এসেছিলাম এ কথা যেন কেউ জানতেও না পারে, কেমন?
না 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 না, তুমি চিন্তা করো না মারিয়া, আমি কাউকে কিচ্ছু জানাব না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে মারিয়া।
আমি এখন আসি, তোমরা সাবধানে থেকো।
কি করবেন ভেবে না পেয়ে ঘরের তাক থেকে সব বইগুলো নামিয়ে জড়ো করলেন পেলাগিয়া। প্রথমে ভাবলেন সবগুলো বই লুকিয়ে ফেলবেন, কিন্তু এইটুকু বাড়িতে লুকানোর জায়গাই বা কোথায়? তাহলে কি পুড়িয়ে ফেলা ছাড়া আর কোনো গতি নেই? দুশ্চিন্তায় যখন একেবারে অধীর হয়ে উঠেছেন তখন পাভেল ঘুম থেকে উঠে বাইরের ঘরে এলো। বইপত্র ঘাটাঘাটির আওয়াজে তার ঘুম ভেঙে গিয়েছিল। আশ্চর্য, মায়ের কাছে সবটা শুনে ও কিন্তু ঘাবড়াল না। আন্দ্রেকে ডেকে তুলে দুজনে পিছনের উঠোনে একটা গর্ত খুঁড়ে সেখানে কয়েকটা বই লুকিয়ে রেখে আবার হেলতে দুলতে ফিরে এল। যেন কিছুই হয়নি। আন্দ্রে মাকে আশ্বাস দিয়ে বলল,
আরে এত ভয় পেও না মা, ওইসব মোটা সোটা পুলিশগুলো বসে বসে মোটা মাইনে নেবে সেটা কি ভালো দেখায়? তাই মাঝে মাঝে ঢাল তরোয়াল নিয়ে হানা দিতে বেরোয়। বাড়ি ঘর হাটকে কালি ঝুলি মাকড়সার ঝুল মেখে কাজ দেখিয়ে চাকরি বজায় রাখে। এই আমাকে একবার ধরেছিল বুঝলে, 4 মাস জেলে রেখে দিল। মাঝে মধ্যে হাঁটি হাঁটি আদালতে নিয়ে যেত, নির্বোধ লোকেরা ভুল ভাল প্রশ্ন করত, তারপর আবার জেলে ফিরিয়ে নিয়ে আসত।
আরে আজ ওরা আদৌ আসবে না।
তুই সেটা কি করে জানলি? না না না, আমার এসব মোটেই ভালো ঠেকছে না। এখন যদি তোদের ধরে নিয়ে যেত, আমি একলা কিভাবে সবকিছু সামলাবো?
একলা সামলাবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি না হয় কান্নাকাটি করে পুলিশকে বলবো যে আমি বাচ্চা ছেলে, আমার মাকে ছেড়ে থাকতে পারি না, আমার সঙ্গে তোমাকেও জেলে নিয়ে যাবে, তাহলে হবে তো?
থাম আন্দ্রে, তোদের প্রাণে কি একটুও ভয় ডর নেই? এখনো মজা করছিস পাভেল? এখানে তো সবাই তোর কথা মানে, তুই একটা কিছু কর বাবা।
মা মা তুমি শান্ত হও, এত ভয় পেও না।
হ্যাঁ ভয় পাবে না,
পুলিশরা যদি আসে তাহলে তোমাকে এত ভয় পেতে দেখলে ধরেই নেবে যে আমরা বেআইনি কোনো একটা কাজ করছি।
হ্যাঁ মা ভয় পেও না,
কিন্তু আমরা যে কোনো অপরাধ করছি না সেটা তো তুমি জানো।
জানি তো, আর সেই জন্যই তো বুঝতে পারছি না এসব বাড়িতে পুলিশ আনা দেবার মতো কি এমন ঘটেছে। তোদের তোদের ধরে নিয়ে যাওয়ারই বা প্রশ্ন উঠছে কেন?
এত ভেবো না মা, তুমি দেখো আজকে পুলিশ আসবে না।
তাই যেন হয়।
পাভেলের কথা তখনকার মতো ফুলে গেল। সেই রাতে কারোর বাড়িতেই পুলিশ এলো না, এলো তার ঠিক 1 মাস পরে। তখন মাঝরাত। পাভেল, আন্দ্রে আর ভাইস অফশিকভ খবরের কাগজ বের করার বিষয়ে কথা বলছিল। মা নিজের ঘরে ঘুমের মধ্যেও পাশের ঘরের ছেলেদের কথা শুনতে পাচ্ছিলেন। হঠাৎ রাস্তায় অনেকগুলো ভারী বুটের আওয়াজ পাওয়া গেল। একটু পরেই আন্দ্রে হন্তদন্ত হয়ে ঘরে এসে বলল,
সাবধান, ওগুলো পুলিশের বুটের আওয়াজ, এদিকেই আসছে।
সে কি হবে এখন? এই পাভেল, পাভেল কোথায় তুই?
মা মা তুমি শুয়ে থাকো, আস্তে 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 তুমি শুয়ে থাকো। মনে রেখো তোমার কিন্তু অসুখ করেছে। আন্দ্রে বাইরে চলো, আমি দরজা খুলছি,
চলো।
কে, এত রাতে কি দরকার?
পুলিশ, দরজা খোলো।
এ কি, এ কি ইন্সপেক্টর ফেদিয়াকিন? আপনি?
হ্যাঁ আমি, অফিসার। ও হচ্ছে পাভেল ব্লাসভ, এটা ওদেরই বাড়ি, ওর মাও এখানেই থাকে।
পাভেল ব্লাসভ, বেশ, এই যে এই দেখো সার্চ ওয়ারেন্ট, আমরা তোমার বাড়ি সার্চ করব। সরে দাঁড়াও, এই তোমরা ভেতরে এসো।
এই যে অফিসার, এখানে সব বইপত্র রাখা আছে।
কোথায়? সরো দেখি। এই বাইবেলটা কার?
আমার।
আর বাকি সব বইগুলো?
সবই আমার।
বাহ, বেশ বেশ। আর তোমার পাশে ওটাকে? হ্যাঁ, আন্দ্রে নাখোদকার।
হ্যাঁ আমি। আচ্ছা, আপনারা ওই বইগুলো যে লন্ডভন্ড করে ফেললেন ওগুলো আবার গুছিয়ে রাখবে কে?
ভাইস অফ শিখব, কি হচ্ছে নাকি? অফিসার, ওর কথায় কান দেবেন না, আমি আন্দ্রে নাখোদকার, ওর নাম নিকোলাই ভাইস অফ শিখব।
ভাইস অফ শিখব, আচ্ছা তোমার সঙ্গে পরে কথা বলছি। তা আন্দ্রে নাখোদকার,
হ্যাঁ,
তোমার তো এর আগেও রাজনৈতিক কারণে পুলিশের হাতে খানা তল্লাশির অভিজ্ঞতা আছে
কি,
তাই না?
আগে হ্যাঁ, রস্তভ সারাতভে, তবে ওখানকার পুলিশের ভদ্রতা জ্ঞান ছিল, আমাকে অ্যারেস্ট করলেও তারা আমাকে মিস্টার নাখোদকা বলেই সম্বোধন করতেন।
তাই বুঝি? তা মাননীয় মিস্টার নাখোদকা, এই কারখানায় যারা বেআইনি ইস্তেহার আর বইপত্র বিলি করে বেড়াচ্ছে সেই সব স্কাউন্ডেলদের চেনেন নাকি?
আন্দ্রে তেমন কাউকে চেনে না, কিন্তু আজ এই প্রথমবার একসঙ্গে বেশ কয়েকজন স্কাউন্ডেলের সঙ্গে আলাপ হল।
এই বড্ড সাহস না তোর? এই কুত্তাটাকে বাইরে নিয়ে যা, নিয়ে যা।
এই কুত্তা
বাইরে যা, যা বলছি।
এই খালি কুত্তা না চাপিয়ে আমি কোথাও বেরোচ্ছি না। আচ্ছা কুত্তা পড়তে দাও, তারপর যে চুলোয় নিয়ে যাবে সেখানেই যাব।
এখানে সবার তো দেশের জারের চেয়েও উঁচু মেজাজ দেখছি। রেডি আগেন, তল্লাশি হয়ে গেছে?
হ্যাঁ অফিসার, সব তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কিছুই পাওয়া গেল না।
জানতাম জানতাম এখানে এমন সম্মানীয় অভিজ্ঞ সব ব্যক্তি রয়েছেন, দেখছ না? কিছু পাওয়া গেলেই বরং আশ্চর্য হতাম। যাগে মিস্টার আন্দ্রনাখোদকা, ইউ আর আন্ডার অ্যারেস্ট।
এলাগেয়া যে কখন সবার অলক্ষ্যে বিছানা ছেড়ে উঠে এসেছিলেন কেউ খেয়াল করেনি। এতক্ষণ তিনি কোনো কথা না বলে পুলিশের তাণ্ডব দেখছিলেন, কিন্তু এবারে আর থাকতে না পেরে বলে উঠলেন,
এক মিনিট, ওদের কোন অপরাধে এভাবে ধরে নিয়ে যাচ্ছ? কি করেছে ওরা?
তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। ওরা কি করেছে তা বোঝবার মতো বিদ্যা বুদ্ধি তোমার নেই। একদম চুপ করে থাকো। রেডিয়াকিন, বাইরে নিকোলায় ভয়েস অফ শিকফকেও বন্দি করে নাও। চলো।
কি করছে এরা?
ছেড়ে দাও, সই করো, সবাই সই করো এখানে।
না পাবেল, তুই কিছু একটা কর বাবা।
তুমি শান্ত হও মা, চিন্তা করো না, ওদের কিচ্ছু হবে না। গুড বাই আন্দ্রে, যদি পারো তাহলে ভয়েস অফ শিকফের খেয়াল রেখো।
আসি পাবেল, মা চিন্তা করো না, শিগগিরই আবার দেখা হবে।
আন্দ্রে,
এবার বুঝলে তো মা, ক্ষমতাবানেরা এভাবেই আমাদের অপমান করে, বিনা দোষে শাস্তি দেয়। আমাকে কেন ফেলে গেল কে জানে,
হয়তো কদিন পরে তোকেও ধরে নিয়ে যাবে।
হ্যাঁ ঠিক, আমাকেও ধরে নিয়ে যাবে।
তুই কি নিষ্ঠুর রে পাবে, একবার অন্তত আমার মুখ চেয়ে তো সান্ত্বনা দিতে পারিস।
আমি যে আর মিথ্যে বলতে পারি না মা, আমরা কেউই পারি না, তাই তোমাকেও সত্যের মুখোমুখি হতেই হবে, তা যত কঠিনই হোক না কেন। আমি জানি মা তুমি নিশ্চয়ই পারবে। এখন এসো তো, এসো, বইগুলো আবার তুলে রাখি।
পরদিন জানা গেল গ্রামের আরো পাঁচ ছজন ধরা পড়েছে। সন্ধেবেলা রিবিন নামে তাদের এক বৃদ্ধ প্রতিবেশী দেখা করতে এলেন। তিনি নাকি পাভেলদের কাজকর্ম অনেকদিন ধরেই লক্ষ্য করছেন। মা ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না, কিন্তু পাভেল দিব্যি ওর সঙ্গে রাজনীতি, রাষ্ট্র আরও নানা বিষয় নিয়ে আলোচনা করল। তিনি পাভেলের সব কথা মন দিয়ে শুনলেন, কিন্তু বললেন, শুধু যুক্তি দিয়ে সবকিছু বিশ্লেষণ না করে হৃদয় দিয়েও ভাবা উচিত। কিন্তু তারপরে পেলাগিয়াকে হতবাক করে দিয়ে বললেন, তিনিও পাভেলের মতোই নাস্তিক, চার্চে যান না। নাস্তিকতা নিয়ে পাভেলকে উৎসাহ দেওয়ার বিষয়টা মা একেবারেই পছন্দ করলেন না, তার নিজের তো ঈশ্বর ছাড়া আর কোনো অবলম্বনই নেই। পাভেল অবশ্য বলে যে ব্যক্তিগত ঈশ্বরের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই, শুধু চার্চের ক্ষমতাবান ধর্মগুরুদের চাপিয়ে দেওয়া মত তারা মানে না। কিন্তু এসব কথা মা সম্পূর্ণ বুঝতে পারলেন না। রিবিন ছাড়াও কারখানার বিভিন্ন বয়সের শ্রমিকেরা ফ্লাসবদের বাড়িতে আসতে শুরু করল। কোন অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য কোন আইন আছে, কিভাবে কর্তৃপক্ষের সঙ্গে দাবি নিয়ে আলোচনা করা যায়, এইসব বিষয়ে পাভেলের পরামর্শ নিতে সম্পূর্ণ অপরিচিত মানুষেরাও আসতে লাগল। কারখানার কাজের বিভিন্ন বিষয়ে পাভেলের মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এরকমই একটা বিষয় নিয়ে হঠাৎ একদিন কারখানার শ্রমিকদের মধ্যে মহা শোরগোল পড়ে গেল। শরীর ভালো ছিল না বলে পাভেল সেদিন কারখানায় যায়নি। বিকেল গড়াতেই খবর এলো, শ্রমিকদের অতিরিক্ত কর দেওয়ার নির্দেশ জানিয়ে মালিকপক্ষ নাকি কারখানার দেওয়ালে পোস্টার দিয়েছে। দরিদ্র কর্মীরা এই নতুন এক বোঝার আশঙ্কায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠল। পরের দিন কয়েকজন শ্রমিক পাভেলের কাছে এই ব্যাপারে পরামর্শ করতে এলো।
হ্যাঁ, একটা নতুন কর বসানো হয়েছে সেটা তো শুনলাম, কিন্তু এটা কিসের কর সিজল?
আমাদের কারখানার পেছনে আগাছা ভর্তি যে বিশাল জলাজমিটা আছে, গরমকালে তো ওটা দুর্গন্ধ আর মশামাছির আঁতুড়ঘর হয়ে ওঠে। ওখানকার বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে কত মানুষ যে জর্জারিতে মরেছে তা তো তুমি ভালোই জানো পাবেন।
হ্যাঁ, তা তো জানি।
এখন আমাদের নতুন ম্যানেজার ঠিক করেছেন জলাজমিটা পরিষ্কার করিয়ে ওখানে সার তৈরি করা হবে, তাতে কারখানারও যথেষ্ট লাভ। কিন্তু এই পরিষ্কার করার খরচা বাবদ কারখানার প্রত্যেক মজুরদের কাছ থেকে রুবেল পিছু এক কোপেক করে কেটে নেবে।
প্রত্যেক রুবলে এক কোপেক করে কাটবে বলছো কি?
হ্যাঁ, ঠিকই বলছি। মালিকপক্ষ বলছে যে এতে নাকি আমাদের জর্জারি কমবে, সবার স্বাস্থ্যের উন্নতি হবে। আমাদের কথা ভেবেই এটা করা হচ্ছে বলে এই খরচের ভার আমাদেরই নিতে হবে।
আমাদের ভালোর জন্য না আরো কিছু, ওই জমিতে সার তৈরি করতে পারলে তার পুরো লাভটা মালিকপক্ষ খাবে আর লাভের খরচটা আমাদের ঘাড়ে ফেলবে।
এ তো নতুন কিছু নয়, তিন বছর আগে আমাদের জন্য একটা বাথ হাউস তৈরি করবে বলে মালিকপক্ষ আমাদের কাছে ট্যাক্স নিয়েছিল, মনে আছে?
হ্যাঁ,
মোট 3,800 রুবেল জমা করল। তারপর কোথায় কি, বাথ হাউসের ভিতটা পর্যন্ত গাঁথা হল না। এদিকে ওই 3,800 রুবেলের হিসেব আজ অবধি কেউ দেয়নি।
একদম ঠিক বলেছ শীতল, এই সমস্ত কিছু হল অন্যায্য শোষণ, এটা আমাদেরই বন্ধ করতে হবে, না হলে ওরা কিন্তু পেয়ে বসবে।
ঠিকই বলেছ।
আরো অনেকক্ষণ কথাবার্তা বলে সিজভ আর তার সঙ্গীরা চলে গেল। পেলাগিয়ার মনে হল স্থানীয় লোকেরা পাভেলকে তাদের নেতা বলে মেনে নিয়েছে। অন্তত তিনি পাশের ঘর থেকে ওদের কথাবার্তা শুনে যেটুকু বুঝলেন তাতে করে মনে হল পাভেলের বিচার বুদ্ধির উপর সকলেরই বিস্তর ভরসা। তিনি ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন পাভেল কাগজ কলম নিয়ে এক মনে কি যেন লিখছে।
কি লিখছিস রে পাভেল?
কারখানার মালিকরা যে আমাদের অন্যায়ভাবে শোষণ করছে সেটা নিয়ে লিখছি। এই তো হয়ে গেছে। মা, তুমি আমার একটা উপকার করবে?
নিশ্চয়ই, কি করতে হবে বল।
এক্ষুনি শহরে চলে যাবে, এটা আমাদের কালকের কাগজে বের হওয়াটা খুব দরকার। খুব সাবধানে করতে হবে কিন্তু কাজটা, পারবে তো?
অবশ্যই পারবো, আমি এক্ষুনি যাচ্ছি।
লেখাটা ইয়েগর ইভানোভিচের হাতে দেবে।
আচ্ছা,
নামটা মনে রেখো।
ঠিক আছে।
ছেলের কাছ থেকে এই প্রথম কাজের দায়িত্ব পেলেন মা। শহরে গিয়ে সব কাজ যথাযথভাবে পালন করে খুশি হয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরে এলেন পেলাগিয়া। ইয়েগর ইভানোভিচ একেবারে মাটির মানুষ আর খুব আমুদে, তাকে খুবই খাতির করেছিলেন। নিজের অজান্তেই বিপ্লবীদের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িয়ে গেলেন পেলাগিয়া ফ্লাসোভা। এদিকে পাভেল পরের দিনও মাথার ব্যথায় কাজে যেতে পারেনি, কিন্তু সেদিন সন্ধেবেলায় ফেডিয়া মেজিন এসে জানাল কারখানায় উত্তেজিত শ্রমিকরা জড়ো হয়েছে। সিজফরা সবাইকে বলেছে মালিক পক্ষের অন্যায়টা সব থেকে ভালো করে একমাত্র পাভেল বোঝাতে পারবে। অসুস্থ পাভেলকে একা ছাড়লেন না মা, তিনিও সঙ্গে গেলেন। তারা কারখানার চত্বরে পৌঁছে দেখলেন সেখানে ইটের পাঁজার উপর কতগুলো লোহার রড বিছিয়ে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। তার উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন পাভেলদের বৃদ্ধ প্রতিবেশী রিবিন।
বন্ধুরা, প্রশ্নটা হল ন্যায় বিচারে। আমাদের এক একটা কোপেক ম্যানেজারের এক একটা রুবেলের থেকে অনেক অনেক মূল্যবান, কারণ এতে আমাদের রক্ত লেগে আছে। মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা আমরা রোজগার করেছি সেই টাকার দাম কি ওই ম্যানেজার বুঝবে?
ঠিক বলেছ,
একদম মনে কথা বলেছ, একদম বলেছ, ঠিক বলেছ,
একদম।
আরে ওই তো সত্যি কথা, ওই তো পাভেল ব্লাসোভ এসেছে। উঠে এসো পাভেল, এরা সবাই তোমার কথা শুনতে এসেছেন।
কমরেড, গির্জা আর কারখানা তো আমরাই বানাই, আগুনে পুড়িয়ে শেকল তৈরি করি, খেলনা যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র সব আমরা শ্রমিকেরাই আমাদের কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলি। আমরাই সেই গোষ্ঠী যারা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে শ্রম দান করে যাই।
একদম ঠিক, একদম ঠিক।
কিন্তু পৃথিবীর ইতিহাসে সমস্ত কালে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি পরিশ্রম করেও আমরা সবচেয়ে বেশি দরিদ্র। আমাদের ভালোর কথা কে ভাবি? আমরা বাঁচলাম না মরলাম সে পরোয়া কে করে? আমাদের মানুষের মর্যাদা কে দেয়? কেউ
না। ঠিক, কেউ দেয় না।
বন্ধুগণ, আমাদের সবাইকে একটাই পরিবারের অংশ হতে হবে। দুনিয়ার সমস্ত মেহনতি মানুষদের একটাই লক্ষ্যে অবিচল থাকতে হবে, তা হল আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। আমাদের শ্রমের বিনিময়ে এই ক্ষমতালোভী অর্থ পিশাচের দল যে শোষণের সাম্রাজ্য গড়ে তুলেছে তার বিরুদ্ধে সংগ্রামের সময় এসে গেছে কমরেড। আমাদের হয়ে অন্য কেউ অধিকার আদায় করে দেবে না, আমাদের জোট বাঁধতে হবে। যতদিন সেটা না হচ্ছে ততদিন কিন্তু আমাদের দুর্দশা ঘুচবে না।
ঠিক, জোট বাঁধতে হবে।
কিন্তু ম্যানেজারকে আর ডাকতে হল না। কারখানার চত্বরে শোরগোলের আওয়াজ পেয়ে সে নিজেই এসে হাজির হল। বলাই বাহুল্য, সামনের দৃশ্যটা দেখে তার মোটেই ভালো লাগলো না। সে মঞ্চের সামনে এসে কড়া গলায় জিজ্ঞেস করল,
কি ব্যাপার? কি কাজ করবার শিখে তুলে এখানে ভিড় করে এসব কি হচ্ছে?
পাভেল ভ্লাসাভ, তোমার নাকি খুব শরীর খারাপ? সেই অজুহাতে তো দিব্যি দুদিন কাজ কামাই করলে, আর এখন একেবারে মঞ্চে উঠে ভাষণ দিচ্ছ, স্কাউন্ডরেল!
আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হলো স্যার। আমার আর আমাদের সহকর্মীদের ওপর কর্তৃপক্ষ অন্যায় জুলুম করছে। পিছনে জলাভূমি পরিষ্কার করার জন্য শ্রমিকদের উপর এক কোপেক করে কর বসানোটা অন্যায্য। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, এই নির্দেশ প্রত্যাহার করে নিন।
প্রত্যাহার করব? তার মানে এই যে জলাভূমি পরিষ্কার করে শ্রমিকদের স্বাস্থ্য পরিবেশের উন্নতি হবে, এটা তোমাদের কাছে মজুরদের উপর জুলুম বলে মনে হচ্ছে?
হ্যাঁ হচ্ছে স্যার। আপনারাও জানেন আর আমরাও জানি যে আমাদের স্বাস্থ্যের কথা ভেবে এই কারখানা কাজ করছে না। জলাভূমি পরিষ্কার করলে কারখানা ওখানে সার তৈরি করে অনেক টাকা লাভ করবে, তা করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বিশেষ করে যদি ওই জায়গাটা পরিষ্কার করলে আমাদের স্বাস্থ্যের উন্নতি হয়। কিন্তু সাফাই অভিযানের খরচ কারখানার কর্তৃপক্ষ বহন করুক।
এই শোনো পাভেল ভ্লাসাভ, এটা একটা কারখানা, দানছত্র নয়। কোনো কাজ করতে হলে কারখানার সব অংশীদারদেরই খরচা দিতে হবে। যথেষ্ট হয়েছে আর কথা নয়। এই এক্ষুনি সবাই কাজে যোগ দাও, আমি অর্ডার দিচ্ছি 15 মিনিটের মধ্যে কাজে যোগ না দিলে সবাইকে ডিসচার্জ করে দেব।
আমরা যাব না। আমার কমরেডরা, যতক্ষণ না ম্যানেজার সাহেব আমাদের দাবি মেনে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা ধর্মঘট করে আসুন, কাজ বন্ধ থাক।
কাজ বন্ধ? আমরা কেউ কাজ করব না।
ঠিক বলেছ। না না, যাব না, কেউ কাজ করব না। কাজ বন্ধ,
কাজ বন্ধ,
কাজ বন্ধ থাকবে।
বেশ, আমিও দেখি কতক্ষণ ধর্মঘট করে কাজ বন্ধ করে থাকতে পারো। অ্যান অর্ডার ইজ অ্যান অর্ডার।
তারই কথায় হঠাৎ ভিড়ের মধ্যে একটা পরিবর্তন হয়। এতক্ষণ সমস্ত শ্রমিকরা উত্তেজিত হয়ে পাভেলের কথায় সায় দিচ্ছিল, কিন্তু ম্যানেজারের একটা হুমকিতেই সকলের উদ্দীপনা যেন আচমকাই থিতিয়ে গেল। পরস্পরের মধ্যে কিছুক্ষণ চাপা গলায় তর্কাতর্কি করে অবশেষে চুপ করে গেল সবাই। পাভেল দেখে তার সামনে অগণিত কালো কালো মাথা নীরবে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে ভিড় পাতলা হতে শুরু করল। কোনো কোনো শ্রমিক এসে পাভেলকে তার বক্তব্যের জন্য সাধুবাদ জানিয়ে গেল, কেউ আবার মাথা নিচু করে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ধর্মঘটের প্রস্তাব আর দানা বাঁধল না। পাভেলের নিজেকে ব্যর্থ মনে হয়। হঠাৎ যেন মাথার যন্ত্রণাটা বেড়ে গেল। সারাদিনের ক্লান্তি আর হতাশায় ভেঙে পড়ল সে। এমন সময় ভিড় ঠেলে এগিয়ে আসেন মা আর সিজফ। পাভেল বিনা বাক্যব্যয়ে ওদের সঙ্গে বাড়ির পথ ধরে। রেবেনও ওদের সঙ্গ নেন। পথে যেতে যেতে তিনি বলেন,
তুমি খুব ভালো বলেছ পাভেল, কিন্তু সেদিন কি বলেছিলাম মনে আছে? যুক্তির থেকে এখানে হৃদয়ের কারবার বেশি। ওই মানুষগুলোর হৃদয় স্পর্শ না করতে পারলে হবে না।
মনে আছে রেদিন, কিন্তু আমি এখনো বলছি যুক্তির আলোতেই আমাদের মুক্তি।
হতে পারে, কিন্তু বর্তমানে ওদের যে সাহস দরকার পাবেন, মালিক পক্ষের বিরুদ্ধে লড়বার জন্য যে শক্ত মেরুদণ্ড দরকার, তা কি শুধু যুক্তি দিয়ে গড়া যাবে নাকি আবেগের সংযোগ করতে হবে? আমার কথাটা ভালো করে ভেবে দেখো।
সেদিনই মাঝরাতে প্রবল ঠান্ডা আর বৃষ্টির মধ্যে বাড়িতে পুলিশ হানা দিল। মা ঘুমিয়ে পড়েছিলেন আর পাভেল বিছানায় শুয়ে একটা বই পড়ছিল। অফিসার তার বাহিনী নিয়ে অতর্কিতে ওদের বাড়িতে হানা দিল। আবার বাড়ি ঘর উঠোন তোলপাড় করে তল্লাশি করতে থাকল। মা গতবারের মতো অতটা আতঙ্কিত না হলেও আপ্রাণ চেষ্টায় চোখের জল আটকে রাখলেন। পাভেল মাকে পাশে ডেকে ফিসফিস করে বলল,
মনে হচ্ছে ওরা আমাকে অ্যারেস্ট না করে ছাড়বে না।
হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কিন্তু তুই চিন্তা করিস না, আজ কারখানায় অনেক মানুষ তোকে সমর্থন করেছে। ওরা কিছুতেই বেশি দিন তোকে আটকে রাখতে পারবে না দেখিস। ও লর্ড, হ্যাভ মার্সি অন আস।
সেদিন রাতে পাভেলকে সত্যি গ্রেপ্তার করে নিয়ে গেল। তারপরের দিনটা যে কিভাবে কাটল তা পেলাগিয়া নিজেও জানেন না। সারাদিন রান্না খাওয়া কিছুই হল না। সন্ধ্যের পরে পাভেলের কয়েকজন পরিচিত লোকজন এসে জানালো, গত রাতে প্রায় 50 জন পুলিশের হাতে ধরা পড়েছে। তাদের পরামর্শে ঠিক হল কারখানায় প্রচারপত্র আর ইস্তেহারের যোগান বন্ধ করা যাবে না। যদি পাভেলের অনুপস্থিতিতে ইস্তেহার বিলি করা চলতেই থাকে তাহলে পুলিশ আর ওর নামে মামলা করতে পারবে না। সব শুনে পেলাগিয়া বললেন,
এই কাজ একমাত্র আমি করতে পারি। তোমরা সবাই অল্প বয়সী কারখানার লোক, কিন্তু আমাকে কারখানার মালিকপক্ষের কেউ চেনে না। আমি ঠিক সবার নজর এড়িয়ে ইস্তেহার বিলি করে আসতে পারব।
পেলাগিয়ার সাহস দেখে সকলেই মনে মনে তাকে সাধুবাদ দিল। কারখানায় মজুরদের কাছে খাবার বিক্রি করার নাম করে ঢুকে ইস্তেহার বিলি করে আসার দায়িত্ব নিলেন তিনি। পরের দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে সাশেঙ্কা তাঁর সঙ্গে দেখা করতে এল। সে সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে। পোশাকের তলায় সযত্নে লুকিয়ে রাখা কয়েক তাড়া নতুন পুস্তিকা আর ইস্তেহার মাকে দিয়ে গেল, আর বাকি ইস্তেহারগুলো পৌঁছে দিলেন ইয়েগর ইভানোভিচ। সাহসে বুক বেঁধে পুস্তিকা আর ইস্তেহার লুকিয়ে তিনি তৈরি হলেন কারখানায় অভিযানের জন্য।
গরম গরম স্যুপ, টক টক ঝাল ঝাল বাঁধাকপির স্যুপ, সেমুই মাংসের রোল, গরম গরম খাবার।
তুই কে? খাবার তো দিতে আসে মারিয়া, সে কোথায়?
আমি ওর সহকারী। মারিয়ার এত ভারী বোঝা, রোজ রোজ বইতে বড় কষ্ট হয়, তাই আমাকে কাজে রেখেছে। নাও নাও, তাড়াতাড়ি করো, খাবার ঠান্ডা হয়ে যাবে। আরে কি করছো, খাবারের বাক্সগুলো তো মাথায় নিয়েছি, পকেটে হাত ঢুকিয়ে আবার কি তল্লাশি করছো?
মাথায় তো উকুন ভর্তি, হাত দিতেও ঘেন্না করে। এখন পকেট সার্চ করা নিয়ম হয়েছে, সবার পকেটই তল্লাশি হয়।
সে না হয় করলে, কিন্তু একটু তাড়াতাড়ি করতে পারছো না? দেখছো তো এই ভারী ডিব্বাগুলো নিয়ে সোজা হয়ে দাঁড়াতেও পারছি না।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা যা।
গরম গরম স্যুপ, টক টক ঝাল ঝাল বাঁধাকপির স্যুপ, মাংসের রোল।
পেলাগিয়া হাঁক দিতে দিতে কারখানার খাওয়ার ঘরে ঢুকে পড়তেই একজন মজুর তাঁর দিকে এগিয়ে এল। ছেলেটিকে তিনি আগেও দেখেছেন, এর নাম সম্ভবত ভাজিলি। তাকে এক নজর দেখে নিয়ে ভাজিলি চাপা গলায় জিজ্ঞেস করল,
পিরোগ আছে?
কাল আনব।
ও মাদা, তোমার সত্যি জবাব নেই।
এটাই সংকেত বাক্য ছিল তো?
হ্যাঁ ঠিক তাই। এখন এসো, কি এনেছো গরম গরম দাও দেখি।
এই আইবান, এদিকে আয়, আজ আর খাওয়ার জন্য বাড়ি যাব না, বাকিদেরকেও ডাক।
গরম গরম স্যুপ, টক টক ঝাল ঝাল বাঁধাকপির স্যুপ, মাংসের রস, গরম গরম খাবার।
বাহ!
খাবার দেওয়ার ফাঁকে ফাঁকে পোশাক আর ডিব্বায় লুকিয়ে আনা ইস্তেহার আর পুস্তিকা ঝটপট বিলি করে দেন মা। এই কাজ করতে গিয়ে এক অদ্ভুত আনন্দ অনুভব করেন। নিজেকে এরকম গুরুত্বপূর্ণ আগে কখনো মনে হয়নি। পাভেল শুনে যে কি বলবে এই ভেবে মা দ্বিগুণ উৎসাহে গরম গরম স্যুপ ঢেলে দিতে লাগলেন কাপে কাপে। কারখানায় কাজ শেষ করে মারিয়ার বাড়িতে সব বুঝিয়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে সবে চায় চুমুক দিয়েছেন। বাইরে একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়াল।
গুড ইভিনিং মাদার।
আন্দ্রে, তুই ফিরেছিস?
হ্যাঁ মা, এসে গেছি। ব্যাটারা ছেড়ে দিল, একটু পুরনো আর নোংরা বটে জেলটা, আর এতজনকে ধরেছে যে বড্ড গাদাগাদি করে থাকতে হচ্ছে, তাছাড়া মন্দ নয়। তোমার ছেলেও ভালো আছে মা? সবার সঙ্গে আলাপ আলোচনা, বই দেওয়া নেওয়া করে শুয়ে বসে দিন কেটে যাচ্ছে। তাছাড়া চুপচাপ থাকলে রক্ষীগুলো কিছু বলে না।
ও আন্দ্রে, কতদিন পরে তোকে দেখলাম বাবা, আয় আমার কাছে, তোকে ভালো করে দেখি।
আরে কি মুশকিল! এই না 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 না, কাঁদবে না, একদম কাঁদবে না। আরে বললাম না, ওরা এতগুলো লোককে হাজতে পুরেছে যে জায়গা দিতে পারছে না। আমাদের আমাদের কয়েকজনকে এমনিই ছেড়ে দিয়েছে, এরপর পাভেলকেও দেবে।
তাই? সত্যি দেবে?
আলবাত দেবে। আরে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে নাকি? তাছাড়া আমাদের ছেলেরা সব মুখে কুলু পেতে থাকবে, কেউ একটা কথাও বলবে না, নিশ্চিন্ত থাকো। সবাইকে একে একে ছেড়ে দেবে। কিন্তু তোমার কি ব্যাপার বলো তো? তুমি কি আমাকে আর ভালোবাসো না নাকি?
এসব কি বলছিস আন্দ্রে? তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। আর যদি তোর মা থাকতেন, তোকে নিয়ে কত গর্ব করতেন বলতো।
ছাই বাসো, খালি তো কথাই বলছো। একদিন পরে বাড়ি ফিরলাম, আমার চা জল খাবার কই, খিদেই তো পেট চলছে।
এ বাবা, এই এই এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি, তুই একটু বস। আসলে আমিও তো এই বাড়ি ফিরলাম।
এক্ষুনি বাড়ি ফিরলে কেন? তুমি আবার কোথায় গিয়েছিলে?
ভিতরে চল বলছি।
চল চল চল।
আজ কি হয়েছে জানিস? আমি আজ যা করেছি না, শুনলে তুই তাজ্জব হয়ে যাবি।
চার জলখাবার খাওয়ার পর পেলাগিয়ার কাছ থেকে সব শুনে সত্যি তাজ্জব হয়ে যায় আন্দ্রে। খুশিতে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরে বলে,
করেছো কি মা? তুমি যে একেবারে বিপ্লবীদের মতো সরাসরি কাজে নেমে পড়েছ, পাভেল শুনলে যে কি খুশি হবে।
চার 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 চার, দেখো পাগল ছেলের কাণ্ড।
সত্যি সত্যি, পাভেলের যে কি ভাগ্য, না হলে এমন মায়ের ছেলে। না না না, এই সৌভাগ্য তো আমাদের সবারই, তুমি তো আমাদের সবার মা।
হ্যাঁ বাবা, আমি সবারই মা। জানিস আন্দ্রে, এই কদিন আগেও মাঝে মাঝেই ভাবতাম আমার জীবনের মূল্য কি। বিয়ের পর থেকে 20টা বছর শুধু মার খেয়ে মুখ বুঝে গাধার খাটুনি খেটেছি। পাভেল যে কিভাবে বড় হলো তা ভালো করে টেরই পেলাম না। আর ছোটবেলার তো কোনো স্মৃতিই নেই। জানিস, তোদের ওই ইয়েগর ইভানোভিচ আমাদের গ্রামেরই ছেলে,
তাই?
ওর তো ছোটবেলার কত স্মৃতি আছে। সেদিন যখন শহরে গেলাম, কত গল্পই তো করল। অথচ আমার আর কিছুই মনে নেই। পাভেলের বাবা মারা যাওয়ার পর ভেবেছিলাম পাভেল ছাড়া আর কেউ নেই, তাই ওকেই আঁকড়ে ধরে প্রাণ দিয়ে ভালোবাসলাম।
জানি মা,
তুমি ওকে কতটা ভালোবাসো তা আমরা সবাই জানি।
আপনজনকে তো সবাই ভালোবাসে, তার আর আলাদা করে মূল্য কি? কিন্তু তারপর তোরা হঠাৎ দমকা হাওয়ার মতো আমার জীবনে ঢুকে পড়লি, প্রাণবন্ত এক ঝাঁক তরুণ তরুণীর দল। তোরা পরের কষ্ট দূর করবার জন্য জেলে যাচ্ছিস, সাইবেরিয়াতে নির্বাসনে যাচ্ছিস, এমনকি ফাঁসিতেও ঝুলতে দুবার ভাবছিস না। ওই যে ওই দুটো বাচ্চা মেয়ে নাতাশা আর সাশেঙ্কা, নিজেদের বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এসে পথে ঘাটে না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, সম্পূর্ণ অজানা অচেনা মানুষের দুঃখ দূর করবে বলেই তো। এই হাড় হিম করা ঠান্ডায় মাইলের পর মাইল জঙ্গলের মধ্যে দিয়ে রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছে বরফের ওপর দিয়ে। মানুষের প্রতি ভালোবাসাই তো এদের টেনে এনেছে এভাবে, এরাই তো ভালোবাসতে জানে। আমি কি আর এদের মতো ভালোবাসতে পারি মনে তো হয় না।
কে বলেছে মা এই যে তুমি আমাদের সবাইকে নিজের সন্তানের মতো ভালোবাসছ? আমাদের কথা ভেবে আজকে এত বড় ঝুঁকি নিয়ে কারখানায় ইস্তেহার বিলি করে এলে, এটা কি কম কিছু? মা আর নয়, এবার চোখ মুছো, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, কাল না তোমাকে খাবার নিয়ে যেতে হবে।
হ্যাঁ, তবে কাল শুধু খাবারই থাকবে।
সে আর বলতে, এখন কয়েকদিন গরম খাবার নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ, রোজ রোজ গরম খবর নিয়ে গেলে ধরা পড়তে আর দেরি হবে না।
পরদিন খাবার নিয়ে গিয়ে মা দেখেন কারখানা ভারী সরগরম, নিষিদ্ধ ইস্তেহারে ছেয়ে গেছে চত্বর, আজ আরো কড়া পাহারা বসানো হয়েছে, দারোয়ানরা অনেকক্ষণ তাঁর তল্লাশি নিল। মা ভিতরে গিয়ে দেখলেন কারখানার কর্মীরা সবাই উত্তেজিত হয়ে ইস্তেহার নিয়ে আলোচনা করছে, অনেকে আফসোস করছে যে তারা হাতে পাওয়ার আগেই ইস্তেহার শেষ হয়ে গেছে। আজ আবারও ভাজিলি, আইভান আর ওদের সঙ্গীরা এসে খাবার খেল। পেলাগিয়া দেখলেন বয়লার রুমে ইস্তেহার পড়ে শোনানো হচ্ছে বলে অনেক কর্মীরা সেখানে ভিড় জমিয়েছে। সব দেখে শুনে মায়ের খুব ইচ্ছে হল ইস্তেহারগুলো নিজে পড়তে। বাড়ি ফিরে আন্দ্রেকে বললেন,
জানিস কারখানায় সবাই মন দিয়ে ইস্তেহার পড়ছে, ওদের আলোচনা শুনে ইস্তেহারটা নিজেরও পড়ে দেখতে তো ইচ্ছে করছিল।
তাই পড়তে শুরু করে দাও।
কি যে বলিস, বুড়ো হয়ে মরতে চললাম, এখন বুঝি অত জ্ঞানের কথা মাথায় ঢুকবে?
না ঢোকার কি আছে, শোনো মা, শেখার কোনো বয়স নেই, চলো আজ থেকেই শুরু করা যাক। তুমি আগে আমাকে এক কাপ চা করে দাও, তারপর আমার কাছে বসো, আজই কয়েকটা অক্ষর চিনিয়ে দেব তোমাকে।
অক্ষর চেনাবি আবার কি? আমি তো চিনি, মানে চিনতাম।
হ্যাঁ চেনো, মানে তুমি লিখতে পড়তে পারো?
পারি মানে সেই ছোটবেলায় গ্রামের স্কুলে পড়েছিলাম কয়েক বছর, তারপরে অবশ্য এত বছর আর কিছুই বোধহয় সব ভুলে গেছি।
বলছো কি মা? না না না, একবার শিখলে অত সহজে এসব কেউ ভোলে না, তাহলে তো বেশি সময় লাগবে না, লেগে পড়ো না, আগে চাটা কেমন?
বোঝো কাণ্ড, বেশ আগে চা আনি, তারপরে দেখি তোর মাস্টারি করবার শখ কতদিনে মেটে।
আন্দ্রের সাহায্যে মা তার ছোটবেলার পড়া বিষয়গুলো অল্প কিছুদিনেই ঝালিয়ে নিলেন। ধীরে ধীরে তিনি সবার অলক্ষ্যে বাড়িতে রাখা বইগুলো নিজে নিজেই পড়ার চেষ্টা করতে লাগলেন। একদিন মা বললেন, চোখে ভালো দেখতে পাচ্ছেন না, পড়ার জন্য চশমা লাগবে। আন্দ্রে মজুরি পেয়েই মায়ের চশমা করিয়ে দিল। ইতিমধ্যে ওরা দুজনেই পাভেলকে দেখতে জেলে গিয়েছিলেন, কিন্তু বারবার বিফল হয়ে ফিরে আসতে হচ্ছিল। অবশেষে চারবারের চেষ্টায় মা একদিন পাভেলের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে মোটা সোটা লাল দাড়িওয়ালা ওয়ার্ডেন এসে তাকে একটা ছোট্ট ঘরে নিয়ে গেল। তাকে দেখতে পেয়ে হাসি মুখে দুহাত বাড়িয়ে দিল পাভেল।
মা,
পাভেল কেমন আছিস বাবা?
শান্ত হও মা, কেঁদো না। আর শোনো, আমার বেশি কাছে এলেই কিন্তু ওয়ার্ডেন এসে ধমক দেবে। যেখানে আছো ওইখান থেকেই কথা বল।
হ্যাঁ, আমি এখানেই দাঁড়ালাম, আর আমি আর কাঁদব না দেখি।
তুমি কেমন আছো মা? আর আন্দ্রে, সে কেমন আছে?
ঠিক আছি বাবা, আন্দ্রেও ভালো আছে। এই যে দেখ, আমার নতুন চশমা করিয়ে দিয়েছে।
ও তাই তো, তাই ভাবছিলাম কি যেন একটা নতুন লাগছে। ভালো হয়েছে?
ভালো কথা। আশঙ্কা এসেছিল একদিন।
এসেছিল?
তোকে বলতে বলেছে।
আর কিছু বলেছে? কেমন আছে ও? ওরা সবাই
ভালোই আছে, সবাই ঠিকই আছে। আচ্ছা, তোকে এরা ছাড়বে কবে বলতো? এখনো আটকে রেখেছেই বা কেন? তুই এখানে আসার পরেও তো কারখানা আগের মতো নিষিদ্ধ ইস্তাহার, প্রচারপত্র, পুস্তিকা নিয়মিত বিলি হচ্ছে,
তাই নাকি?
হ্যাঁ,
সত্যি বলছো মা?
হ্যাঁ।
ওদের কথার মাঝখানেই ওয়ার্ডেন কড়া গলায় সাবধান করে দেয় যে সাংসারিক বিষয় ছাড়া অন্য কোনো ব্যাপারে একটাও কথা বলা চলবে না। পাভেল বলল,
ওয়ার্ডেন এমনিতে ভালো মানুষ, এখানে কোনো উল্টোপাল্টা কথা বললে ওকে বিপদে পড়তে হবে। এসব কথা বরং থাক, বলো তুমি কিভাবে সময় কাটাচ্ছ আজকাল?
আমি আজকাল কারখানায় খাবার নিয়ে যাই, মারিয়ার সঙ্গে কাজ করছি, গরম গরম স্যুপ, মাংসের রোস্ট আর অন্যান্য সব কিছু নিয়ে যাই, বুঝলি তো?
অন্যান্য সব কিছু? ও মা, মা তুমি রোজ কারখানায় যাচ্ছ কাজ করতে? এ যে অবিশ্বাস্য! কিন্তু কিন্তু তোমার যদি কোনো বিপদ আপদ?
আরে আমার আবার বিপদ কিসে? তবে হ্যাঁ, যেদিন ওইসব নিষিদ্ধ ইস্তেহার বিলি হয়, তার পরের দিন সবার মতো আমাকেও ভালো করে তল্লাশি করে সব পাহারাদারেরা, কিন্তু তাতে আমি ভয় পাই না, বুঝলি পাবেন?
বুঝলাম মা, বুঝলাম। তোমার যে এত সাহস তা কি আমি জানতাম বলো? ও আমার যে কি আনন্দ হচ্ছে, কত গর্ব হচ্ছে তোমাকে নিয়ে
পাবেন।
সময় শেষ, আর নয়।
প্লিজ ওয়ার্ডেন, আর দুটো মিনিট, দুটো মিনিট।
না
না মা, সময় যখন শেষ তখন আর জোর করো না, এরা আমাকে শিগগিরই ছেড়ে দেবে।
সত্যি?
হ্যাঁ, এখানে এত ভিড়, কতজনকে আর ধরে রাখতে পারবে বলো? তুমি এসো আজ।
হ্যাঁ বাবা, আসি। আর তুই সাবধানে থাকিস।
থাকব।
আরো কিছুদিন পেরিয়ে গেল। পেলাগিয়া নিজের লেখাপড়া কাজকর্ম নিয়ে ক্রমশই ব্যস্ত হয়ে পড়লেন। কত যে নতুন নতুন ছেলেমেয়েদের সঙ্গে পরিচয় হল, দিনে দিনে তাদের সঙ্গে আরো বেশি জড়িয়ে গেলেন তিনি। আজকাল ওদের মধ্যে কেউ কেউ তাঁকেও কমরেড বলে ডাকে। প্রথমবার সেই ডাক শোনার অনুভূতি কাউকে বুঝিয়ে বলতেই পারবেন না পেলাগিয়া। অন্যের জন্য জীবন বাজি রাখা তরুণ তরুণীর দল তাঁকে সহযোদ্ধা ভাবছে। আহা, এই দিন যদি পাভেল দেখত! কিন্তু আজকাল আর আগের মতো হতাশায় ডুবে যান না মা, সকলের সঙ্গেই একাগ্র মনে কাজ করতে থাকেন। এর মধ্যেই একদিন রেবেন এসে জানালেন যে শহরের শিক্ষিত সচ্ছল মানুষদের লেখা ইস্তেহারে তিনি আর বিশ্বাস রাখতে পারছেন না। এরাও তো আসলে মালিক শ্রেণীরই প্রতিনিধি, নির্ঘাত কোনো একটা স্বার্থ নিয়েই তারা এইভাবে ইস্তেহার লিখে সেসব শ্রমিকদের মধ্যে বিলি করার বন্দোবস্ত করছে। কারখানার কাজে ইস্তফা দিয়ে রিবিন নিজেই গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সত্যিটা বোঝানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এই ঘটনার দিন কয়েক পরে কারখানায় ছুটি ছিল। মা দোকান থেকে ফিরে বাড়ির দরজায় আসতেই ভূত দেখার মতো চমকে গেলেন।
মা এসে গেছো? আরে আরে আরে, এ কি, আরে
কি শরীর খারাপ লাগছে নাকি?
পাবেল, তুই ফিরে এসেছিস বাবা।
আমি তো বলেই ছিলাম ওরা তাড়াতাড়ি ছেড়ে দেবে আমাকে।
আমার সত্যি বিশ্বাস হচ্ছে না। আয় বাবা আমার কাছে আয়।
এই তো, আমার হাতটা ধরে দেখো। এবার ভেতরে এসো তো। ও মা, তুমি না থাকলে আমাদের সবার যে কি হতো।
মানে এইসব আবার কি বলছিস? আমি তো তোদের কাজে সামান্য একটু সাহায্য করেছি মাত্র।
সামান্য নয় মা, আমাদের বিপদের সময় তুমি যেভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছ সেসবের খবর পেয়ে আমি তো একদম অবাক হয়ে গেছি। প্রথম প্রথম ভাবতাম এমন কঠিন একটা রাস্তা বেছে তোমাকে বড় কষ্টের মধ্যে ফেলেছি।
আমার আবার কষ্ট?
তখন কি ভেবেছিলাম বলো, যে তুমিও আমার মন বুঝে আমার লড়াইয়ে এত বড় একটা ভূমিকা নেবে? যার মা এমন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তার আর কি চাই বলো তো? এমন মা লাখে একজন হয়।
প্রথম প্রথম তো সত্যিই এত কিছু বুঝতাম না বাবা। তবে এই কয়েক সপ্তাহে না আন্দ্রে আমাকে অনেক কিছু বুঝতে সাহায্য করেছে। এই জানিস, ও আমাকে পড়তেও শিখিয়েছে।
হ্যাঁ শুনলাম। আর এও শুনলাম যে কয়েকদিন পর থেকে তুমি নিজে নিজেই বাড়ির সব বই পড়ে ফেলছো, তাই তো?
ধরে ফেলেছে, দেখ কিচ্ছু বলেনি আমাকে।
ও বেটা মহা ধুরন্ধর। কিন্তু মা
বল,
তুমি যে পড়তে শিখেছিলে তা আমাকে কখনো বলনি কেন? এত বছরে আমি জানতেও পারিনি।
কি করে জানবি পাবেন? আমার নিজেরও কি মনে ছিল তোরা এসব কাজকর্ম শুরু না করলে হয়তো আজও সব ভুলেই থাকতাম। যাই হোক, চল খেতে চল।
হ্যাঁ হ্যাঁ চলো।
কতদিন একসঙ্গে বসে খাইনি বলতো? আন্দ্রেকে ওটা আন্দ্রে।
বসন্ত এসে গেল, বরফ গলে গিয়ে গোটা গ্রাম ডুবে গেল কাদায়, চারদিক ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। রাতের বেলা ছাদে গাছে জমে থাকা বরফের টুকরোগুলো থেকে টুপটাপ করে জল ঝরে পড়ে। দুপুরের দিকে কখনো কখনো হাওয়ায় ভেসে আসে পাখির ডাক। ঝর্ণা আর ছোট্ট খালবিলগুলো এখনো পুরোপুরি গলেনি। পাভেলদের গ্রামের ধূসর বাড়িগুলো যেন আরো ধূসর দেখতে লাগছে। সবাই ঠিক করল এই বিষণ্ন পরিবেশটা বদলাতে আনন্দ উৎসব করা প্রয়োজন। কারখানাতেও সবাই উৎসাহী হয়ে পড়ল।
তাহলে বন্ধুরা, সামনের পয়লা মে আমরা মিছিল বের করছি। ওই দিন কেন আমাদের ছুটি দরকার তা তো বললাম, ওই দিনেই আমরা শ্রমিক দিবস পালন করব।
ঠিক বলেছ পাবেন, এমনিও পুলিশের সঙ্গে অনেক লুকোচুরি খেলা হয়েছে, এবারে আমাদের ইস্তেহারগুলো জনসমক্ষে এনে বিলি করা হোক তাহলে।
হ্যাঁ, আমিও ভাইস অফ শিকপের সঙ্গে একমত। তাছাড়া আমার তো মনে হয় এবারে ছোটখাটো অস্ত্র বের করার সময় এসে গেছে। আমি প্রস্তাব রাখছি সশস্ত্র মিছিল হোক।
আমি ভাজিলির সঙ্গে সহমত।
তোমার কি মাথা খারাপ হয়েছে ভাজিলি?
কেন?
আমার একজোড়া নতুন বুট না হলে মিছিলে হাঁটতেই পারবো না। ও অস্ত্রের জন্য বেকার খরচ করার পয়সা আমার নেই।
না না, সিজব ঠিকই বলেছে, সশস্ত্র আন্দোলনের সময় এখনো আসেনি। আমরা আমাদের লিফলেট পতাকা এগুলো নিয়েই বেরোব।
বেশ, বলছো যখন তখন থাক। তবে হ্যাঁ, আমাদের বাড়ির জানলায় আড়ি পাতা আর আমাদের ওপর নজর রেখে খবর পৌঁছে দেওয়া মালিক পক্ষের চরেদের নিয়ে কি করা হবে সেটা আমি দেখে নিচ্ছি। যেমন ধরো ইসাই, ওকে আমি
লাইস অফ শিকফ, যথেষ্ট হয়েছে, এসব নিয়ে আর একটাও কথা নয় এখানে, বাকিটা আমাদের পরের মিটিংয়ে আলোচনা হবে।
আন্দ্রে ঠিকই বলেছে ভাইস অফ শিকর।
হ্যাঁ,
কারখানা চত্বরে বসে এসব নিয়ে আলোচনা না করাই ভালো।
বেশ।
জোর কদমে শুরু হয়ে গেল পয়লা মের প্রস্তুতি। তার মধ্যেই নানা আলোচনায় সরগরম হয়ে থাকে বাড়িটা। মায়ের মন ভরে যায় ভালো লাগায়। বেশিরভাগ সময়ই সকলের আলোচনা চুপচাপ শুনে যান তিনি। ইয়েগর ইভানোভিচের কথা শুনে তিনি কল্পনা করেন শ্রমিকদের ক্ষতি করতে চাইছে একদল খর্বকায় পেট মোটা শত্রু। একদিন সাহস সঞ্চয় করে ইয়েগরকে নিজের কল্পনার কথাটা জানিয়ে তিনি জিজ্ঞেসও করে ফেললেন,
ইয়েগর আমি কি ঠিক ভাবছি?
একদম ঠিক ভাবছো। যদিও কল্পনায় একটু সামান্য রং চড়েছে, তবে তাতে মোদ্দা বিষয়টা বুঝতে অসুবিধে হয় না। ওসব ভুড়ি বাগানো, ধূর্ত, লোভী আর নিষ্ঠুর মানুষগুলোই আসল অপরাধী, মনুষ্য জাতের কলঙ্ক। ফরাসিরা এসব লোকেদের নাম দিয়েছে বুর্জোয়া, বুঝলে? এই বুর্জোয়ারাই একদম করমর করে চিবিয়ে আমাদের জীবন শক্তি নিংড়ে নেয়।
বুর্জোয়া মানে কি? বড় লোক?
হ্যাঁ মা, বড় লোক। আর বড় লোক হওয়াটাই ওদের দুর্ভাগ্য। সোনা দানা আর ধন দৌলত ওদের আত্মাকে বিনাশ করে দিয়েছে। কে? তাই তো পাভেল।
তা ঠিক।
কে? এত কি ভাবছো বলো তো? তখন থেকে দেখছি কেমন আনমোনা হয়ে বসে আছো।
ভাবছি ইসাইয়ের কথা। মালিক পক্ষ যে ওকে আমাদের পেছনে চরবৃত্তি করতে লাগিয়েছে, এটা তো এতদিনে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু ওকে নিয়ে কি করা যায় বলতো? সবাই ওর বিরুদ্ধে যেরকম খেপে উঠেছে, আমার তো নিরাপত্তা নিয়েই দুশ্চিন্তা হচ্ছে এখন। আচ্ছা, ওর সাথে কি কথা বলা যায় না এখন?
কে কে কথা বলবে? আমাদের দল থেকে যারাই ওর সঙ্গে কথা বলতে যাবে, তাদের নামে ও মালিক পক্ষকে রিপোর্ট করে দেবে, আর রাত না পোহাতেই তারা পুলিশের হাতে ধরা পড়বে। না 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 পাভেল, যা বুঝছে, ইসাইকে বাঁচানো শক্ত।
একদিন রাতে বাড়িতে জমায়েতের পরে সবাই চলে যাওয়ার পর পাভেল সাশেঙ্কাকে এগিয়ে দিতে গেল। মা শুনতে পেলেন বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে সাশেঙ্কা চাপা গলায় বলছে,
পাভেল, বলছিলাম যে মিছিলের সামনে কি তুমিই থাকবে?
হ্যাঁ, ব্যানার নিয়ে মিছিলের সামনে আমিই থাকছি। কেন বলো তো?
না মানে, আসলে এই তো সবে ছাড়া পেলে এখনই আবার সবার নজরের সামনে।
তাতে কি, নাতাশা আর অন্য অনেকেও তো ছাড়া পেয়েছে।
হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু ওদের মধ্যে কেউ তো ব্যানার নিয়ে সামনে থাকছে না।
তুমি কি বলতে চাইছো সাশেঙ্কা?
পাভেল, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো, তোমাকে আর আঞ্জেকে সবাই লিডার বলে মানে, তোমাদের কথা সবাই শোনে, সবকিছু ঠিকভাবে পরিচালনা করার জন্য তোমাদের দুজনেরই জেলের বাইরে থাকাটা দরকার।
দেখো, আমরা যদি সত্যি লিডার হই, তাহলে আমরা কিভাবে সামনে থাকবো না সেটা বুঝিয়ে বলো তো। আন্দ্রেও জেলে গিয়েছিল, সেও তো সামনের সারিতে আমার পাশেই থাকছে। তাছাড়া জেলে যাওয়াটা যে অনিবার্য সেটা কি তুমি জানো না?
জানি বলেই তো বলছি পাভেল, সামনে না থাকলেও হয়তো জেলে যেতে হবে, কিন্তু সামনের সারিতে ব্যানার সমেত হাতে নাতে ধরা পড়লে তো জেল থেকে বেরিয়ে আসাটাই মুশকিল হবে। এবারে যদি সাইবেরিয়াতে নির্বাসনে পাঠিয়ে দেয়? তাই বলছিলাম, ব্যানার নিয়ে কেউ কি সামনে থাকতে পারে না?
তা যে পারে না সেটা তো তুমিও জানো সাশেঙ্কা।
আচ্ছা আচ্ছা, আমার মুখ চেয়েও কি তুমি কাউকে দায়িত্ব দিতে পারো না? যদি আমি জোর করি, যদি যদি হাতে পায়ে ধরি?
কোনোভাবেই আমার সিদ্ধান্ত বদলাবে না সাশেঙ্কা। তোমার সহযোদ্ধাকে শুধু শুধু দুর্বল করে দেওয়াটা কি উচিত? ভালো করে ভেবে দেখো তো।
আমি আসি। গুড বাই পাভেল।
গুড বাই সাশেঙ্কা, সাবধানে যেও।
সাশেঙ্কা আর পাভেলের কথাবার্তা শুনে মায়ের মন কেঁপে ওঠে, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। তক্ষুনি দৌড়ে গিয়ে ওই হতভাগ্য মেয়েটিকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে তাঁর। কিন্তু তিনি এতদিনে বুঝেছেন, মানুষের বৃহত্তর স্বার্থের এই লড়াইয়ে ব্যক্তিগত সুখের কোনো জায়গা নেই। তিনি অস্ফুটে বলেন,
আমাদের শক্তি দাও ঈশ্বর, আমার সন্তানদের এত ত্যাগ, এত কষ্ট, যেন একদিন সার্থক হয় ঈশ্বর।
পাভেল আর ইয়েগর ইভানোভিচের আশঙ্কাই সত্যি হল। ইসাইকে একদিন রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেল। কারোর একটা মোক্ষম ঘুষিতে ঘাড় ভেঙে মাথাটা হেলে গেছে। অনেকেই মনে মনে ভাইসফ শিকফকে সন্দেহ করছিল, কিন্তু তখনই একদিন নাটকীয়ভাবে আন্দ্রে জানাল,
মা পাভেল, আমি আর এই অপরাধ বোধ চেপে রাখতে পারছি না। ইসায় আমার হাতে খুন হয়েছে।
কি এসব, এসব কি বলছিস আন্দ্রে?
বিশ্বাস করো মা, আমি ইচ্ছে করে এমন কাজ করিনি। ইসায় এসে আমাকে হুমকি দিচ্ছিল।
হুমকি দিচ্ছিল?
হ্যাঁ, বলছিল আমাদের সমস্ত কর্মকাণ্ডের কথা ও জেনে গেছে, আর শিগগিরই ও দলের সবাইকে ধরিয়ে দেবে।
ধরিয়ে দেবে?
তারপর বলল আমি যদি বাঁচতে চাই তাহলে ওর মতো পুলিশের চরবৃত্তি করতে রাজি হয়ে যেতে হবে।
কত বড় সাহস!
তাই বলো, এই কথা শুনে মাথায় হঠাৎ যেন খুন চড়ে গেল। প্রচন্ড জোরে ঘুষি চালিয়ে দিলাম একটা, কিন্তু তার যে এই পরিণাম হবে আমি
বুঝেছি। দেখ বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি বলি কি, যদি এই খুনের জন্য নিরপরাধ কাউকে ধরে তখন না হয় গিয়ে দোষ স্বীকার করিস। তার আগে কিছু করবার দরকার নেই।
তুমি ঠিক বলছো মা।
শুধু মা কেন, আমিও তাই বলছি। তুমি যে কাজ করেছো তার সমর্থনযোগ্য নয় ঠিকই, কিন্তু কিন্তু ইসাই যে পথে হাঁটছিল সেটাও তো ঠিক ছিল না।
ঠিক তাই।
তোমাকে আমরা লুকিয়ে থাকতে বলছি না আন্দ্রে, কিন্তু কিন্তু যতদিন না কেউ ধরা পড়ে ততদিন তোমার কাউকে কিচ্ছু বলবার দরকার নেই।
ঠিক আছে, ঠিক আছে, তবে তাই হোক। তোমাদের কাছে সবটা স্বীকার করে এমনিতেই অনেক হালকা লাগছে। আমি আমি জেলে যেতে ভয় পাই না। যদি সত্যি নিরপরাধ কাউকে ধরা হয় আমি সঙ্গে সঙ্গে গিয়ে অপরাধ স্বীকার করে যাবতীয় শাস্তি মাথা পেতে নেব।
মে দিবসের কর্মসূচি নিয়ে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সর্বত্র। ঘোড়ায় চড়ে সশস্ত্র পুলিশের নিয়মিত টহলদারি বেড়ে গেল। আন্দ্রে আর পাভেল প্রত্যেক দিন কাক ভোরে বেরিয়ে যায়। মা সারাদিন ধরে কখনো বই আর প্রচারপত্র পৌঁছে দেওয়া, কখনো কোনো খবর নিয়ে আসা, আরও নানা রকম কাজ করতে লাগলেন। এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যেই এসে পড়ল বহু প্রতীক্ষিত দিনটা। পয়লা মেয়ের আগের রাত্রে পেলাগেয়া বললেন,
আজ আর তোরা দেরি করিস না, তাড়াতাড়ি শুয়ে পড়।
হ্যাঁ যাচ্ছি। জানো মা, শুনলাম ইসাইয়ের খুনের কেসটা নাকি পুলিশ বন্ধ করে দিয়েছে।
বন্ধ করে দিল?
হ্যাঁ,
খুনের কিনারা না করে। যাক গে, একদিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল।
লোকটার উপর আমার রাগ হয়েছিল ঠিকই, কিন্তু কেন জানি না ওর এই অজ্ঞতার জন্য ওর উপর করুণাও হতো আমার জন্য। শুধু শুধু
ওসব কথা থাক না আন্দ্রে।
আমার আজকাল কি মনে হয় জানো মা?
কি রে?
এই যে সব পুলিশ, সৈন্য, গুপ্তচরদের দল, এরা আসলে আমাদেরই লোক, আমাদের মতোই শ্রমিক, আমাদের মতোই পোকামাকড়ের জীবন কাটায়। শুধু আমাদের পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বড়লোকেরা নিজেদের সাম্রাজ্য বজায় রাখে। ওদের চরবৃত্তি করতে গিয়ে একটা লোক প্রাণ হারাল, অথচ তাকে নিয়ে মালিকপক্ষের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই।
এসব ভেবে আর মন খারাপ করিস না বাবা, কাল মস্ত বড় একটা দিন, একটু ঘুমিয়ে নে।
অবশেষে পয়লা মেয়ের ভোর হল। রাত থাকতে উঠে মা সামোফা জ্বালিয়ে জল গরম করে তৈরি, একটু বেশি আগে তৈরি হয়ে গেছেন তিনি। একটু পরেই তীক্ষ্ণ শব্দে কারখানার হুইসল বেজে উঠল। ফ্যাকাশে নীল আকাশে সাদা গোলাপগুচ্ছের মতো হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। সারা রাত্রের অনিদ্রা জড়ানো ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন মা। পরের হুইসলটা আরেকটু আস্তে, কিন্তু অনেকক্ষণ ধরে বাজতে থাকে। পাশের ঘর থেকে আন্দ্রে জেগে উঠে বলে,
পাভেল উঠে পড়ো, ডাক এসে গেছে।
চা তৈরি।
গুড মর্নিং মাদা।
গুড মর্নিং।
রাতে ঠিক করে ঘুমিয়েছিল তো?
হ্যাঁ।
বাইরে নতুন সূর্যের ভোর হচ্ছে, তাই না?
আন্দ্রে, তুই কিন্তু পাভেলের সঙ্গে সঙ্গে থাকিস, কাজ ছাড়া করিস না।
নিশ্চিন্ত থাকো মা, ওকে চোখের আড়াল হতেই দেব না।
কি ব্যাপার, সাত সকালে এত কিসের ফিসফিস চলছে?
মা আমাকে ভালো করে সেজে গুজে যেতে বলেছে, যাতে মেয়েরা চোখ ফেরাতে না পারে।
যত বাজে কথা। পাভেল, তোর বক্তৃতা সব মনে আছে তোরে?
হ্যাঁ মা, সব মনে আছে। মিছিলের সমস্ত আয়োজন হয়ে গেছে। ও আচ্ছা শোনো,
কি
যদি আমরা সবাই গ্রেপ্তার হয়ে যাই তাহলে আমাদের দলের নিকোলাই খবর দেবে। এরপর কি কি করণীয় সব তোমাকে বলে যাবে, ঠিক আছে?
ঠিক আছে বাবা, এখন চল আমরা বেরোই।
তুমিও যাবে?
হ্যাঁ, আমি তো তোদের কমরেড, আমাকে তো যেতেই হবে।
বেশ চলো, কিন্তু সাবধানে যেও মা।
হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ।
আর ওখানে গিয়ে আমার সঙ্গে কথা বলো না, ঠিক আছে তো?
হ্যাঁ সে আমি জানি, এবার চল, দেরি হয়ে যাচ্ছে।
চলো 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 চলো
চলো।
রাস্তায় বেরিয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতা হল মায়ের। পথের দুই ধারে একটু দূরে দূরেই ছোট বড় জমায়েত হয়েছে, বাড়ির দরজায় জানলায় কত উৎসুক মুখের ভিড়, সবাই ছুটির গান গাইছে। আন্দ্রে আর পাভেল পাশাপাশি দৃপ্ত পদক্ষেপে হেঁটে চলেছে। আশপাশ থেকে নানা গুঞ্জন ভেসে আসে।
ওই যে মিছিলের লিডাররা সব বেরিয়েছে, পাভেল ভ্লাসভ আর আন্দ্রে নাখোদকা।
এই চুপ চুপ, তুই কি করে জানলি ওরা লিডার? মুখ বন্ধ রাখ, চারিদিকে টিকটিকি।
আরে তুই, তাতে কি হয়েছে? টিকটিকি তো আর আমায় খুঁজছে না, খুঁজছে ওদের। পুলিশে ধরলে নেতাগিরি ঘুচে যাবে, যত ঝামেলাবাজ। আজ কারখানায় কেউ কাজ করতেই যাচ্ছে না। আরে মালিকের লোকসান করে লাভটা কি হবে শুনি? আমাদের মজুরি থেকেই তো কেটে নেবে। মালিকের দয়ায় খেতে পড়তে পারছে, আবার তাঁদের বিরুদ্ধেই লোক খেপাচ্ছে।
কে জানে, আমার তো মনে হয় মালিকদের অন্যায় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে ওরা ভালোই করছে। আমরা যত চুপ করে থাকবো মালিক পক্ষ ততই পেয়ে বসবে।
রাস্তার ছোট ছোট জটলাগুলো পেরিয়ে তিনজনে কারখানার চত্বরে এসে দাঁড়ালেন। সেখানে ভাইস অফ শিকভ উত্তেজিতভাবে জনতাকে বোঝাচ্ছে কিভাবে কারখানার মালিকদের মতো বড় লোকেরা তাদের মতো শ্রমিকদের রক্ত চুষে খায়। আন্দ্রে তার বক্তৃতার আবেগে ভেসে গিয়ে হঠাৎ পাভেলদের পিছনে ফেলে মঞ্চে উঠে পড়ল। তার গম গমে আওয়াজ ছড়িয়ে পড়ল চারিদিকে।
কমরেড, সবাই বলে পৃথিবীতে অনেক জাতি আছে, যেমন ইহুদি, জার্মান, ইংরেজ, টাটার, কিন্তু আমি মনে করি এই পৃথিবীতে দুটো মাত্র জাতি আছে, বড়লোক আর গরিব। নানা দেশের নানা জাতের লোকজন বিভিন্ন পোশাক পরতে পারে, নানা ভাষায় কথা বলতে পারে, কিন্তু ধনী জার্মান, ধনী ফরাসি, ধনী ইংরেজ, সবাই সবাই তাদের শ্রমিকদের এঁটো কাটার মতো ছিবড়ে করে ফেলে দেয়। দুনিয়ার সব এঁটোই একই রকম। আর এদিকে দেখো, ফরাসি শ্রমিক, ইংরেজ শ্রমিক, তুর্কি শ্রমিক, সবাই এই সহজ সত্যিটা উপলব্ধি করে আজ এই পয়লামের ঝকঝকে দিনে সব কাজ বন্ধ রেখে রাস্তায় বেরিয়ে পড়েছে। আজ এই বিশেষ দিনে আমরা মেহনতি মানুষেরা সবাই এক মন এক প্রাণ, সবার সুখ স্বাধীনতা সত্যির অধিকার আদায়ের এই যুদ্ধে, এই লড়াইয়ের ময়দানে জীবন দিতে প্রস্তুত আজ আমাদের প্রত্যেক কমরেড।
প্রবল উল্লাসে ফেটে পড়ছিল তাদের সামনের ভিড়, কিন্তু হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো এসে পড়ল ঘোড়ায় সওয়ার পুলিশের দল। তাদের দেখে জমা হওয়া লোকজন উত্তেজিত হয়ে বিদ্রুপ করতে লাগল, কিন্তু কিছুক্ষণ পরেই ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল। আচমকা পুলিশের আগমনে আন্দ্রে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছিল। আরেকটু হলেই সে হয়তো পুলিশের কবলে পড়ত, কিন্তু পেলাগেয়া কোনো মতে আন্দ্রেকে টেনে নিয়ে লোকজনের ভিড়ে মিশে গেলেন। ভিড়টা ক্রমশই চৌমাথার মোড়ের দিকে যাচ্ছিল। চার্চের সামনে এসে থমকে গেলেন পেলাগেয়া। প্রায় সপাঁচেক লোক জড়ো হয়েছে মিছিল দেখার জন্য বা তাতে অংশ নেওয়ার জন্য। পুরুষ, মহিলা, বৃদ্ধ, শিশু কেউই বাদ নেই। আন্দ্রে অবশেষে পাভেলকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে গেল। উন্মুখ জনতাকে উদ্দেশ্য করে পাভেল বলল,
ভাইসব, আমাদের এই হীন অন্ধকারময় জীবন থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে। আমাদের সত্যিকারের পরিচয় আমরা প্রকাশ্যে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমাদের এই যুক্তি, সত্যি, মুক্তির পতাকা তুলে ধরে আমরা ঘোষণা করব যে আমরা শ্রমিক। আমাদের শক্তি বড়লোক শোষণকারীদের থেকে কিছু কম নয়। আমাদের মানবাধিকার অর্জন করতে আমরা জীবনের শেষ দিন অবধি লড়াই করব। এবারে বন্ধুরা, আমি এই পতাকা উত্তোলন করছি।
একটা পতাকা লাগানো লাঠি বাতাসে ভেসে উঠেছে, যেন একটা লাল পাখির মতো ডানা মেলে দিয়েছে শ্রমিকদের কর্মের সেই প্রতীক। পাভেল দুহাতে দোলাতে লাগল সেই পতাকা। তার খুঁটি চেপে ধরে রয়েছে আরো অনেক শ্রমিকদের হাত। পাভেল গর্জে উঠল,
মেহনতি মজদুর জিন্দাবাদ,
জিন্দাবাদ, জিন্দাবাদ,
সমাজতান্ত্রিক গণতান্ত্রিক শ্রমিকের দল জিন্দাবাদ,
জিন্দাবাদ, জিন্দাবাদ,
দুনিয়ার মজদুর জিন্দাবাদ,
জিন্দাবাদ, জিন্দাবাদ।
কমরেড, আমাদের পবিত্র মিছিল এখনই শুরু হবে। এই মিছিল আমাদের নতুন ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি আমরা। এই ঈশ্বর হলেন সত্য আর যুক্তির আলো, যারা আমাদের উদ্দেশ্য, আমাদের স্বপ্নের সঙ্গে এখনো একমত হতে পারেননি তারা পিছিয়ে যান। আমাদের আদর্শে যাদের বিশ্বাস রয়েছে একমাত্র তাদেরই আমরা আহ্বান করছি। সবাই সারি বেঁধে দাঁড়াও কমরেড, স্বাধীনতার মে দিবস দীর্ঘজীবী হোক। মে দিবস জিন্দাবাদ।
ভিড় ঠেলতে ঠেলতে একেবারে সামনের দিকে এগিয়ে গেলেন পেলাগেয়া। ওই তো তার আদরের ছেলে পাভেল, আর তার সঙ্গে দাঁড়িয়ে আছে আন্দ্রে, ভাজিলি, ভাইসফ, আর তার আরো অগুন্তি সন্তানেরা। গান গাইতে গাইতে শোভাযাত্রা এগিয়ে চলল। মিছিলটা ক্রমশ বড় হতে লাগল। পেলাগেয়া মিছিলের অনেকটা পিছন দিকে চলে এলেন একটু পরে। শুধু অনেক দূরে হাওয়ায় উড়ন্ত শ্রমিকদের লাল পতাকাটাই দেখতে পাচ্ছেন তিনি, যে পতাকা বয়ে নিয়ে যাচ্ছে তাঁর ছেলেমেয়েরা। উত্তাল জনতার সমুদ্র গানের তালে তালে এগিয়ে চলেছে। এখন একটা নতুন ছন্দের গান ধরেছে সবাই, যেন উৎসবে মেতেছে। অনেকেরই মনে সংশয়, তবু তারা পা মিলিয়েছে। মা জানেন এরা অনেকেই শেষ অবধি থাকবে না, তবু কিছু দূর তো এসেছে। ভিড়ের মধ্যে তাকে দেখতে পেয়ে সিজফ এগিয়ে এসে বলল,
পেলাগেয়া, তুমি এখানে? জানো, স্কুলের কাছে একটা পদাতিক সেনাবাহিনী রয়েছে, আর কারখানার গেটে আরেকটা। গভর্নর স্বয়ং এসে হাজির হয়েছেন।
তাই নাকি?
হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এলাম। এরা আমাদের ছেলেমেয়েগুলোকে ভয় পাচ্ছে, বুঝলে? না হলে এত সৈন্য সামন্ত এমনকি গভর্নর পর্যন্ত এসে জোটে।
ঠিক বলেছ সিজফ, এই না হলে আমার ছেলেমেয়ে। আরে, সামনে কিছু একটা গোলমাল হচ্ছে নাকি?
আশঙ্কাই মনে হল মিছিলের মাথাটা যেন কোথাও গিয়ে সজোরে ধাক্কা খেয়েছে। কেমন যেন ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে সবাই। গানেরও ছন্দপতন হয়েছে হঠাৎ। অনেকে এলোপাথারি ছুটতে শুরু করেছে। মা আর সিজফ কোনো মতে ভিড় ঠেলে এগোতে লাগলেন। কিছুক্ষণ পরে মা দেখলেন মিছিলের জনস্রোত আটকে দাঁড়িয়ে আছে বেয়নেট হাতে সারি সারি সৈন্য। কিন্তু পাভেল আর তার সঙ্গীরা তাদের সামনে অবিচল দাঁড়িয়ে আছে তখনও। পাভেল বলছে,
কমরেড, এই সেনাবাহিনীও আমাদের মতোই মানুষ। ওরা আমাদের মারবে না, আর কেনই বা মারবে? আমরা কি করেছি? সবার সামনে সত্যিটা তুলে ধরা ছাড়া এই সত্যি কথাগুলো তো ওদেরও জানা প্রয়োজন। হয়তো এখনই ওরা সেটা উপলব্ধি করতে পারছে না, কিন্তু একদিন ওরাও আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটবে। আমাদের মিছিল থামলে চলবে না। এগিয়ে চলো কমরেড, এগিয়ে চলো, নিজেদের জীবনের জন্যে, ভবিষ্যতের জন্যে এগিয়ে চলো।
মা দেখলেন ভিড়ের মধ্যে কেবলমাত্র পাভেল, আন্দ্রে, স্যামোইলভ আর ফেডিয়া মেজিন এগিয়ে গেল। ওরা গান গাইছে, ক্ষমতার পতন আর জনজাগরণের কথা বলছে, ভিড়ের কণ্ঠ গর্জন করে উঠছে। কিন্তু এসব ছাপিয়েও একটা ভারী দানবীয় কণ্ঠের আওয়াজ শোনা গেল,
এখনো সময় আছে, পিছু হটো সবাই।
না, হটবো না, এগিয়ে চলো কমরেড, ময়দান ছেড়ো না। আন্দ্রে, আন্দ্রে আমার পাশে এসো, সামনে শুধু আমাদের পতাকা থাকুক। লড়াই সবে শুরু হয়েছে, আবার আমাদের দেখা হবে কমরেড। যতদিন ততদিন তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও।
নিরস্ত্র পাভেল আর আন্দ্রেকে গ্রেপ্তার করতে বেশিক্ষণ লাগলো না সেনাদের। ভিড়ের বাকি সবাইকে ঠেলতে ঠেলতে, রাস্তা ফাঁকা করতে করতে সৈন্যরা চৌমাথার দিকটা খালি করে ফেলল। শ্রমিকদের লাল পতাকাটা রাস্তার ধারে ফেলে দিয়েছিল তারা। মা ধাক্কা খেতে খেতে অবশেষে সেখানে পৌঁছে পতাকাটা তুলে নিয়ে ঘুরে দাঁড়ালেন। ভিড়ের অনেকেই সামনের সারির চারজন বিপ্লবীর সাহস দেখে অবাক হয়ে গিয়েছিল, চাপা স্বরে তাদের বীরত্ব নিয়ে আলোচনাও করছিল। হঠাৎ একজন দুর্বল চেহারার প্রৌঢ়াকে পতাকাটা তুলে নিতে দেখে অনেকেই থমকে দাঁড়াল। পেলাগিয়া প্রচণ্ড আবেগে বলে উঠলেন,
ভয় ত্যাগ করে চারপাশে তাকিয়ে দেখো, আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছে, সারা দুনিয়া জুড়ে আমাদের ছেলেমেয়েরা একটা নতুন পথের দিশা দেখাচ্ছে, নিজের জীবন বাজি রাখছে তোমাদের সবার জন্য, তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বন্ধুগণ, আমাদের সন্তানেরা সবার জন্য সুখের কথা বলতে গেল, অথচ এই ভণ্ড শয়তান অত্যাচারী শাসকের দল ওদের টেনে হিঁচড়ে বেঁধে নিয়ে গেল। তোমরা বলো কেন তোমাদের জন্য, দুনিয়ার সমস্ত শ্রমিকের জন্য আমাদের তরুণেরা এভাবে ধরা দিল? এর উত্তর জানা থাকলে এভাবে ওদের একা ফেলে চলে যেও না। তোমাদের সন্তানদের নিঃসঙ্গ নির্জন রাস্তায় ছেড়ে দিও না, ওদের বিশ্বাস করো, ওদের ওপর আস্থা রাখো, ওদের সঙ্গে থাকো।
পেলাগিয়ার কথা শুনে কেউ কেউ থমকাল, কিন্তু সৈন্যদের বেয়নেটের আতঙ্ক তখন অনেক বেশি। ধীরে ধীরে ভিড় পাতলা হয়ে গেল, থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতেই বসে পড়েছিলেন মা। সিজফ তাকে তুলে বলল,
আমার জীবনের 53 বছরের মধ্যে 39 বছরই আমি এই কারখানায় কাজ করছি। আমার ভাইপো মিটিয়াও ভ্লাসাবের পাশাপাশে হেঁটেছে, পুলিশের কাছে নির্ভয়ে ধরা দিয়েছে, তার জন্য আমি গর্বিত। আমার ছেলে ম্যাট ভাইয়ের প্রাণ তো বহুকাল আগে কারখানার চাকার তলায় গুঁড়িয়ে গেছে, বেঁচে থাকলে সেও হয়তো মিছিলের সামনেই থাকত। তুমি ঠিকই বলেছ পেলাগিয়া, আমাদের সন্তানেরা যে সংগ্রাম করছে সেই সংগ্রামের যুদ্ধক্ষেত্র ছেড়ে পালানোর প্রশ্নই ওঠে না, কিন্তু লড়তে গেলে তোমাকেও শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না। মনে রেখো, তুমি পাভেল ভ্লাসভের মা, লড়াই করবার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে। চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই।
সেই রাতে পেলাগে আর বাড়িতে আবার সেই পুলিশ অফিসার এসে সবকিছু তছনছ করে তল্লাশি করে চলে গেল। যাওয়ার আগে বিস্তর ব্যঙ্গবিদ্রুপ করতেও ভুলল না। পেলাগেয়া কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। সারাদিনের অনাহার আর ক্লান্তিতে চোখ লেগে এলেও পাভেল আর আন্দ্রেকে নিয়ে দুঃস্বপ্ন দেখে মাঝরাতে আতঙ্কে জেগে উঠলেন। পরদিন ভোরবেলায় নিকোলাই এসে জানালো সে মাকে শহরে নিয়ে যেতে এসেছে। পাভেলের এমনটাই নির্দেশ ছিল।
পাভেল বলেছে? বেশ, তাই হবে নিকোলাই, কিন্তু ওখানে আমি কি কাজ করব? হাত পা গুটিয়ে বসে থাকতে তো পারবো না।
তুমি না হয় আমার বাড়ি আর রান্নাঘরের ভার নিও মা। বাড়িতে আমি একাই থাকি, আমার দিদি মাঝে মাঝে আসে, তুমি থাকলে আমার অনেক সাহায্য হবে।
সে ভার তো আমি এমনিতেই নেব। আমি বলছি দুনিয়ার কাজের কথা, যে কাজে তোমরা সবাই জীবনবাজি রেখেছ, যে কাজের জন্য আমার পাভেল আন্দ্রে সবাই আজ হাজতবাস করছে, সে কাজের কি হবে?
বুঝেছি, সেই কাজের অভাব হবে না মা, তুমি কোনো চিন্তা করো না।
আচ্ছা।
তখনই জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিকোলাইয়ের সঙ্গে শহরে চলে এলেন পেলাগেয়া। ঠিক হল প্রত্যন্ত গ্রামের কৃষকদের জন্য রিবিন যে খবরের কাগজ বের করার কথা বলেছিলেন সেই কাগজ বিলি করবার কাজে তিনি সাহায্য করবেন। কারখানায় লুকিয়ে নিষিদ্ধ বই ইস্তেহার পাচারের অভিজ্ঞতা তো তার আছেই। নিকোলাইয়ের সঙ্গে কথা বলে আর নতুন কাজ পেয়ে মায়ের মন কিছুটা ধাতস্থ হল। নিকোলাই একজন শিক্ষক, আর সেই সঙ্গে স্থানীয় গ্রাম কর্তৃপক্ষেও চাকরি করে, কিন্তু মোটা মাইনের বিনিময়ে কাজের কাজ কিছু করে উঠতে পারে না। গ্রামের কৃষকদের দুর্দশা দূর করতে তাদের নানা রকম বই পড়তে দেওয়ার কারণে অনেকবার হাজতবাস করতে হয়েছে তাকে। তার দিদির স্বামীকেও সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়েছিল, তারপর সেখান থেকে পালাতে গিয়ে তার মৃত্যু হয়। নিকোলাই জানাল তারা পাভেলকে জেল থেকে বের করবার নানা রকম পরিকল্পনা করছে। আপাতত তার দিদি সোফিয়াও মায়ের সঙ্গে গ্রামে গ্রামে খবরের কাগজ বিলি করতে যাবে। সোফিয়ার সঙ্গে আলাপ করে মা মুগ্ধ হলেন। সংগ্রামের কারণে বহুবার জীবনের ঝুঁকি নিয়েছে মেয়েটা, কিন্তু এখনও তার মুখের হাসি অটুট রয়েছে। অনেক গুণ আছে তার, খুব ভালো পিয়ানো বাজায়। সোফিয়াকে দেখে মা কাজ করবার নতুন উদ্যম খুঁজে পান। শিগগিরই দুজনে বেরিয়ে পড়লেন গ্রামের পথে। তাদের প্রথম গন্তব্য ছিল রিবিনের বাড়ি। রিবিন বাড়ির বারান্দায় দুজনের সঙ্গে টেবিলে বসে খাচ্ছিলেন। পেলাগিয়াকে দেখে তিনি অবাক হয়ে উঠে দাঁড়ালেন।
কেমন আছো রিবিন? এই বন্ধুটিকে নিয়ে তীর্থ করতে বেরিয়েছি, এদিক দিয়ে যাওয়ার সময় ভাবলাম একবার দেখা করে যাই।
পেলাগিয়া, খুব ভালো করেছো এসে। এই যে ইয়েফিন, একে বোধহয় তুমি আগে দেখেছো। আর এই হল ইগনাটি, আর ও ইয়াকব। এসো এসো এসো, আমাদের সঙ্গে বসে লাঞ্চ সেরে নাও। আমাদের ভাঁড়ারে যা আছে তাতে সবার হয়ে যাবে। আর তোমার বন্ধুর আসল পরিচয়টাও নির্ভয়ে বলতে পারো, এখানে সবাই আমাদের কমরেড। ওকে দেখে তো অভিজ্ঞ কর্মী মনে হচ্ছে।
আপনিও তো অভিজ্ঞ দেখছি, ঠিক ধরে ফেলেছেন। আমার নাম সোফিয়া, আমি নিকোলাইয়ের দিদি। 12 বছর হল এই কাজ করছি। আমরা আপনাদের জন্য বই আর কাগজ এনেছি।
হ্যাঁ, পেলাগিয়াকে দেখে সেরকমই মনে হয়েছিল। তোমরা আগে খেয়ে নাও, তারপর ধীরে সুস্থে সব দেখব। তা পেলাগিয়া, পাভেল তো শুনলাম আবার ধরা পড়েছে, ওকে নিয়ে পুলিশ কি করবে কিছু বুঝতে পারছ?
কি আর করবে, হয় সাইবেরিয়ায় আজীবন নির্বাসন, আর নয়তো যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড।
এই যে ইয়াকুবকে দেখছো, এর একজন কাজিনের ইচ্ছে আমাদের কমরেডরা সৈন্য দলে যোগ দিয়ে ওদের বিপ্লব শেখাবে। কিন্তু সেনা দলে যোগ দিতে হলে তো প্রথম প্রথম বন্দীদের ওপর অত্যাচার করতে হবে, সেটা কি ওরা পারবে? অবশ্য ইয়াকুবের কাজিন ভালো বাগ্মি, অতিরিক্ত পরিশ্রম করে মাত্র 28 বছর বয়সেই এত অসুস্থ যে আর বেশি দিন বোধ হয় বাঁচবেও না। কিন্তু সে সবার সঙ্গে কথা বলতে চায়, জানাতে চায় যে কিভাবে তাদের রক্ত জল করা পরিশ্রমের ফল পায় মস্কোতে বসে থাকা কারখানার মালিক আর তার স্ত্রী। কুটোটি না নেড়ে তারা সারা জীবন বিলাস ব্যসনে ডুবে থাকে, এদিকে এক একজন শ্রমিকের আয়ু কমে কমে অর্ধেক হয়ে যায়।
সত্যি এই জন্যই বলে যে গরিবেরা মরে অভাবে আর ধনীরা মরে লোভে।
লোভ লোভ তো তারা যুগ যুগ ধরেই করে আসছে, কিন্তু মরছে কই? কত রকম যে লোভ এদের, সব থেকে বেশি হচ্ছে ক্ষমতার লোভ। একবার এক অফিসারকে দেখেছিলাম, তার ঘোড়াকে সেলাম ঠুকতে হুকুম দিচ্ছিল সবাইকে, যতবার ঘোড়াটাকে দেখবে ততবার সেলাম করতে হবে, না হলেই শাস্তি।
জানি রিবিন, এখনকার দুনিয়াটা সত্যি আমাদের পক্ষে বাসযোগ্য নয়, সেই জন্যই তো লড়াই চালিয়ে যেতে হবে। নাও এবার তোমরা বই কাগজপত্রগুলো দেখে নাও, কাজ হয়ে গেলে আমি একটু শোব, 3 দিন ধরে হাঁটছি তো, যতই হোক বয়স তো হয়েছে।
নিশ্চয় নিশ্চয়, চলো চলো ভেতরে গিয়ে বসবে চলো, তারপর ভালো করে বিশ্রাম নাও। সত্যি পেলা গিয়া, তোমার মতো মনের জোর আমি কারোর মধ্যে দেখিনি।
আমরা যদি শক্ত না হতে পারি, আমাদের সন্তানরা লড়বে কিভাবে?
ঠিকই তো, ঠিকই তো।
পরের দিন রিবিনের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলেন মা আর সোফিয়া। সোফিয়া কিছুদিন ভাইয়ের বাড়িতে কাটিয়ে আবার বিপ্লবের কাজে কোথাও নিরুদ্দেশ হয়ে গেল। মা সন্তর্পণে গ্রামে গ্রামে বইপত্র আর কাগজ বিলি করতে লাগলেন। নাতাশা এখন এক গ্রামের স্কুলে পড়াচ্ছে, তাকেও কিছু কিছু করে বইপত্র যোগান দেন তিনি। সাশেঙ্কা মাঝে মাঝে আসে মায়ের কাছে, আপ্রাণ স্বাভাবিক থাকার চেষ্টা করে, পাভেলের খবর জানতে চায়। মায়ের খুব কষ্ট হয় ওর জন্যে, কিন্তু তিনি মুখে কিছুই বলেন না। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন নিকোলাই কাজ থেকে একটু বেশি দেরি করে ফিরে বলল,
বুঝলে মা, জেল থেকে কেউ একজন পালিয়েছে।
কে, কখন, কিভাবে?
সেসব এখনো জানি না, আজ ভিজিটিং আওয়ারে ভিড়ের সুযোগ নিয়ে পালিয়েছে এইটুকু শুধু জানা গেছে।
পাভেল বা আন্দ্রে হতে পারে কি?
জানি না, ইয়েগর ইভানোভিচের কাছে হয়তো খবর থাকতে পারে, ও অবশ্য গত কয়েকদিন ধরেই খুব অসুস্থ।
অসুস্থ?
কে জানে কে পালালো, পুলিশ নিশ্চয়ই তাকে হন্যে হয়ে খুঁজছে, কিন্তু যেই পালিয়ে থাকুক না কেন তাকে নিরাপদে লুকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে।
অবশ্যই।
মুশকিল হলো আমার পক্ষে এখন ইয়েগরের কাছে যাওয়াটা একটু ঝুঁকি নেওয়া হয়ে যাবে।
ইয়েগর, আমি যাব ওর কাছে, এখানে আমাকে তো কেউ চিনে না, কেউ সন্দেহ করবে না, এক্ষুনি বেরিয়ে পড়ছি।
বেশ।
তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে মা প্রায় ছুটতে ছুটতে ইয়েগর ইভানোভিচের বাড়ি চললেন। সোফিয়া একবার বলেছিল কতজন আজীবন ফেরারি আসামি হয়েও লুকিয়ে লুকিয়ে কাজ করছে, পাভেল বা আন্দ্রে পালালে ওরা নিশ্চয়ই আবার কাজ করতে পারবে। কিন্তু তাঁর আশা ভঙ্গ হয়, জেল থেকে পালিয়েছে ভাইস অফ শিকভ, ঘটনাচক্রে সে গ্রামেই লুকিয়েছিল। মাকে রাস্তায় দেখতে পেয়ে সেও গিয়ে ইয়েগরের বাড়িতে হাজির হল। ইয়েগরের শরীরের অবস্থা সত্যিই শোচনীয়, তার পক্ষে ভাইস অফ শিকভকে সাহায্য করা অসম্ভব দেখে পেলাগিয়া নিজেই সাবধানে পুলিশের চোখ এড়িয়ে কিছু ছদ্মবেশ কিনে আনলেন, আর দলের কয়েকজন ছেলেকে দিয়ে সাশেঙ্কাকে ডেকে পাঠালেন। রাত গভীর হওয়ার পর ইয়েগরের বাড়ি থেকে বেরিয়ে তিনি ভাইসফশিকফকে গ্রামের সীমান্তে সাশেঙ্কার কাছে পৌঁছে দিলেন। সোফিয়া না ফেরা অবধি সাশেঙ্কাই ওকে লুকিয়ে রাখার ব্যবস্থা করবে। কিন্তু সারাদিনের এত ধকলের পরেও তার বিশ্রাম করবার সময় হল না। বাড়ি ফিরতেই নিকোলাই তাঁকে নিয়ে হাসপাতালে ছুটল। সেখানে ইয়েগরকে ভর্তি করা হয়েছে। সেই রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল ইয়েগর ইভানোভিচ। পরদিন সোফিয়া ফিরে আসার পর সন্ধেবেলায় দুই ভাই বোনের সঙ্গে বিষণ্ন মনে চা খাচ্ছিলেন মা। এমন সময় সাশেঙ্কা এসে খুশি মনে বলল,
বাহ, একেবারে ঠিক সময়ে এসেছি, আমাকেও এক কাপ চা দাও তো মা। আর সোফিয়া, চিন্তা করো না একদম, ভাইসফ শেকফকে লুকিয়ে রাখার খুব ভালো ব্যবস্থা হয়ে গেছে। জানো, এই কদিনে ছেলেটার অনেক পরিবর্তন হয়েছে, নতুন উদ্যমে কাজে লেগে পড়তে চায়। আজকাল আর আগের মতো গোয়ারও নেই, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে শিখেছে।
এসো সাশেঙ্কা, একটা দুঃসংবাদ আছে। ইয়েগর ইভানোভিচ কাল রাতে মারা গেছে।
কি, মারা গেছে? ইয়েগর মারা গেছে? না না সোফিয়া, তা কি করে হয়? ইয়েগরের মতো প্রাণবন্ত আমুদে মানুষ, এত সাহসী বিপ্লবী মারা গেল? মা মা, এ কথা কি সত্যি?
হ্যাঁ সাশেঙ্কা, ওর শরীরটা বড় কষ্ট পাচ্ছিল, কিন্তু যতদিন আমরা ওকে মনে রাখব ততদিন ইয়েগর ঠিকই বেঁচে থাকবে।
ওর দেহটা
এখনো হাসপাতালে আছে, ফিউনারেলের আগে নিয়ে আসা হবে। তুমি শান্ত হও সাশেঙ্কা, বরং আমাদের বলো, ভাইসফশিকফ জেলের অন্যান্য বন্দীদের ব্যাপারে কি বলেছে?
পাভেল ওখানেও সবার মন জয় করে নিয়েছে জানো, জেলে সবাই ওর কথা শোনে। ভাইসফশিকফ বলল যে ও পাভেল আর আঞ্জাকে বের করে আনবে, যেমন করেই হোক। আমিও ওর সঙ্গে একমত, যদি যদি কোনোভাবে ওদের বের করে আনা যেত। আচ্ছা নিকোলাই, তুমি কি বলো?
আমি তো রাজি, কিন্তু পাভেল আর আন্দ্রের মতটা তো সবার আগে জানা দরকার। মা, তুমি তো পরশু পাভেলের সঙ্গে দেখা করতে যাবে, তোমাকে একটা চিরকুট দিয়ে দেব।
আচ্ছা,
ওটা ওকে দিয়ে জেনে নিও এই পালানোর প্রস্তাবে ওরা রাজি আছে কিনা।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব।
ইয়েগর ইভানোভিচকে কবর দেওয়ার সময় একটা বিশ্রী গোলমাল বাজল। অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ পুলিশ এসে ওর কফিন থেকে লাল ফিতে খুলে নিতে হুকুম দিল। কোনোরকম রাজনৈতিক স্লোগান বা বিদায়ী ভাষণও দিতে দিল না। লোকজন প্রতিবাদ করলে সবাইকে মারধর করে একজনকে গ্রেপ্তার করে নিয়ে গেল, বাকি সবাই কোনো মতে পালিয়ে বাঁচল। একজন আহত তরুণকে সঙ্গে নিয়ে পুলিশের চোখ এড়িয়ে একটা গাড়ি ধরে নিলেন পেলাগিয়া। পথে চালক যা বলল তার সারমর্ম হল যে পুলিশের এই যথেচ্ছ ধরপাকড়ের কারণে জনগণ ভেতরে ভেতরে তেতে রয়েছে। মা বুঝলেন এই চাপা বিক্ষোভটা কাজে লাগাতে হবে। বাড়ি ফিরে দলের সবার সঙ্গে পরামর্শ করে তিনি গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ আর নতুন প্রিন্টিং প্রেসের অনভিজ্ঞ কমরেডদের দেখাশোনা করার দায়িত্ব স্বেচ্ছায় কাঁধে তুলে নিলেন। পরের দিন নির্দিষ্ট সময়ে পাভেলের সঙ্গে দেখা করে বললেন,
পাভেল, জানিস তো ইয়েগর মারা গেছে?
হ্যাঁ শুনলাম।
গতকাল ওর শেষ যাত্রায় পুলিশ খুব অসভ্যতা করেছে, একজনকে তুলে নিয়েছে, আর একটা বাচ্চা আহত অবস্থায় এখন নিকোলাইয়ের বাড়িতে।
এই এই, এখানে কোনো রাজনৈতিক কথা নিয়ে আলোচনা নয়, যা বলবে জোরে জোরে বলবে, ফিসফিস করবে না।
ঠিক আছে ওয়ার্ডেন। আচ্ছা পাভেল শোন, আমাদের গ্রামের বিখ্যাত চোরের যে ছেলেটা, মানে কয়েকদিন আগে যে বাড়ি থেকে পালিয়েছিল,
বুঝেছিস তো?
হ্যাঁ বুঝেছি, কি কি খবর তার?
ছেলেটা আবার বাড়ি ফিরে এসেছে, ভালো আছে।
কোথায়?
ও একটা ভালো কাজ খুঁজছিল, তাই এখন গ্রামে স্কুলের বাচ্চাদের জন্য বই ছাপানোর কাজ করছে, বুঝলি? আমিও গ্রামের স্কুলের বাচ্চাদের রান্নার কাজ পেয়েছি একটা।
আচ্ছা,
সময় হয়ে গেছে, এবার ওঠো।
সে কি, এর মধ্যেই সময় হয়ে গেল?
হয়ে গেছে,
এই জন্যই আসতে ইচ্ছে করে না, মন খুলে কোনো কথাও বলা যায় না। ও পাবেল, ভালো কথা, তোর খুড়তুতো বোন শাশেঙ্কা ও তোর কথা খুব জিজ্ঞেস করছিল, বুঝলি? তোকে দেখতে চায়, মেয়েটা খুব ভালো, তোকে সত্যি খুব ভালোবাসে রে। যাকে আসি তাহলে, কবে আবার আসতে পারবো জানি না। তোর হাতটা অন্তত দে একবার।
মা,
ইস, কি রোগা হয়ে গেছিস বাবা। চিরকুটটা তাড়াতাড়ি ধর।
নিয়েছি, থ্যাংক ইউ মাদার। সাবধানে যেও, সাবধানে কাজ করো।
হ্যাঁ বাবা, তুইও সাবধানে থাক, নিজের কথাটাও মাঝে মাঝে ভাবিস। আজ আসি।
পাভেল পালাতে রাজি কিনা সেই উত্তরের অপেক্ষায় না থেকে মা রওনা দিলেন রিবিনের গ্রামের দিকে। সেখানে টালমাটাল অবস্থা, বিপ্লবীদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে, দু একজন ধরা পড়েছে, রিবিন ফেরার। কাক ভোরে শরতের বৃষ্টি ধোয়া পরিষ্কার রাস্তায় ঘোড়ার গাড়ি করে রওনা দিলেন পেলাগিয়া। গ্রামে পৌঁছে জেলা সদরের এক সরাইখানায় উঠলেন তিনি। সরাইখানার খাবার ঘরের জানলা দিয়ে মা দেখলেন সামনেই চৌমাথার মোড়ে টাউন হল, তার সিঁড়ির উপর বসে একজন চাষি তামাক খাচ্ছে। ঘোড়ায় চড়ে একজন সার্জেন্ট এসে চিৎকার করে ঘোড়ার লাগামটা চাষির হাতে ধরিয়ে দিয়ে টাউন হলে ঢুকে গেল। একটু পরে সরাইখানার পরিচারিকা এসে জিজ্ঞেস করল,
বলছি কি খাবেন বলুন, আগে একটু গরম চা দি।
দাও, এত ঠান্ডা আর এতক্ষণ ঘোড়ার গাড়িতে বসে থাকা, হাতে পায়ে খিল ধরে গেছে।
ও জানেন, আজ একটা চোর ধরা পড়েছে, এখানেই নিয়ে আসছে তাকে।
চোর?
হ্যাঁ, তাই তো বলছে সবাই।
আরে কি হবে আজকে, কি হবে, কি হয় বলো তো, ওদের কি শাস্তি
পাবে?
ওই যে মনে হচ্ছে চোরটাকে নিয়ে আসছে, কারণ দেখি জানলা
দিয়ে।
হ্যাঁ, এই তো ভিড় হয়ে গেছে, আমি একটু দেখে আসছি। হ্যাঁ,
মায়ের মনটা হঠাৎ কু ডেকে ওঠে। তিনি তাড়াতাড়ি উঠে আগে তাঁর বুঁচকাটা বেঞ্চির তলায় ঢুকিয়ে দিলেন, তারপর গায়ের শালটা দিয়ে ভালো করে মাথা ঢেকে বাইরে গিয়ে টাউন হলের সিঁড়িতে উঠে যা দেখলেন তাতে তাঁর হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। চোর বলে যাকে পিছমোড়া করে বেঁধে আনা হচ্ছে সে আর কেউ নয়, রিবিন। কিন্তু হঠাৎ হাত বাঁধা অবস্থাতেই তিনি গলা ছেড়ে ভাষণ দিতে শুরু করলেন,
ভাই সাহেব, আমি চোর নই, আমি সামান্য একজন চাষি, কিছু সত্যি কথা, বই আর কাগজপত্র আমার মতো কৃষক আর শ্রমিক ভাইদের বিলিয়েছি, এই হলো আমার অপরাধ। আমাকে হয়তো এরা মেরে ফেলবে, কিন্তু তোমরা, তোমরা যদি ওই ছাপার অক্ষরে যা লেখা আছে সেগুলোকে বিশ্বাস করো, তাহলে আমার মৃত্যুও সার্থক। আর যাই করো, এই নিষ্ঠুর শাসক আর তার সেনাদের বিশ্বাস করো না, এরা এত বছর ধরে তোমাদের রক্ত চুষে খেয়েছে।
কয়েক মুহূর্তে ভিড়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল, উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে রিবিনের হাতের বাঁধন খুলে দিল। রিবিন আরও বেশ কিছুক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ওর কথাগুলো বলতে থাকে, কিন্তু একটু পরে আরো বড় সশস্ত্র বাহিনী নিয়ে স্বয়ং পুলিশ কমিশনার এল। ভিড়ের জনতার সঙ্গে বেশ কিছুক্ষণ সংঘর্ষের পর রিদিমকে অবশেষে আবার ধরে নিয়ে গেল তারা। কিন্তু কমিশনারের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল নিরীহ ভীরু কৃষকদের এমন রুদ্র মূর্তি তারা কোনোদিন দেখেনি। ভিতরে ভিতরে ওরাও ভয় পেয়েছে। মা প্রথমটায় বুঝতে পারেন না যে এই অবস্থায় কি করা উচিত। এমন সময় তিনি লক্ষ্য করলেন ছত্রভঙ্গ ভিড়ের মধ্যে একজন কৃষক একদৃষ্টে তাঁর দিকে তাকিয়ে আছে। একটু পরে সে এগিয়ে এসে জানালো তার নাম স্টেপন। পেলাগিয়াকে দেখে তার মনে হল তিনি দূর থেকে এসেছেন। যদি ওর আপত্তি না থাকে তাহলে রাতটুকু স্টেপনের বাড়িতে থাকতে পারেন, কারণ গ্রামের এই পরিবেশে অন্য কোথাও একা একা থাকা বিপজ্জনক। কেন যেন মনে হল লোকটাকে ভরসা করা যায়। পেলাগিয়া রাজি হয়ে সরাইখানা থেকে তাঁর মালপত্র নিয়ে স্টেপনের বাড়িতে গেলেন। সেখানে তার স্ত্রী টাটিয়ানা আর বন্ধু পিয়টরের সঙ্গে আলাপ করে মা বুঝলেন তাঁর আন্দাজে ভুল হয়নি। এই পরিবারের সবাই এই বিপ্লবের সহমর্মী। পিয়টর তো নিজেও একজন সহযোদ্ধা। সে বলল,
স্টেপন আপনাকে ঠিকই চিনেছিল, ওই জন্যই আপনার ওই বোঁচকাটা এত সাবধানে লুকিয়ে এনেছে। আপনি চিন্তা করবেন না পেলাগিয়া, আমি চারিদিকে এমনভাবে বই আর ইস্তেহার বিলি করে দেব যে পুলিশ টেরও পাবে না। সবাই এমনিতেই খুব রেগে আছে, পরপর দুবছর খরা গেছে, তাও শাসকদের খাজনা দেয় শেষ নেই।
আপনি কিন্তু সাবধানে কাজটা করবেন পিয়টর, যেভাবে আজ রিবিনকে মারধর করে নিয়ে গেল।
ভাববেন না, আমার কিচ্ছু হবে না। এখানে যারা পড়তে পারে না তারাও আগ্রহী হয়ে অন্যদের থেকে জেনে নিচ্ছে যে ইস্তেহারে কি লেখা আছে।
তাই নাকি?
জানেন, কাছের একটা গ্রামে সেনারা খাজনা আদায় করতে যাবার সময় চাষির দল একেবারে খেপে উঠেছিল। একজন চাষি তো শটান পুলিশ কমিশনারের মুখের উপর বলে দিল, নিকুচি করেছে তোদের জারের, এ কেমন রাজা যে প্রজার গা থেকে শেষ সুতোটুকুও ছিনিয়ে নেয়। তাকে অবশ্য সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গেল, কিন্তু ওর সাহসটা নজির হয়ে থেকে গেল। গ্রামের বাচ্চাগুলো আজকাল নিকুচি করেছে তোদের দাঁড়ের বলে চেঁচায়, বুঝতে পারছেন?
পারছি, কিন্তু এই জন্যই তো ওদের নজরদারি আরো বেড়েছে, তাই সাবধান আমাদের হতেই হবে।
তা তো বটেই। আপনিও কাল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যান, শহরের দিকে যাবেন না।
ঠিক আছে।
পরে স্টেশনে গিয়ে ঘোড়ার গাড়ি ভাড়া করে নেবেন।
আচ্ছা।
আর শুনুন, আপনাকে কিন্তু একাই যেতে হবে, স্টেপন আপনাকে ছাড়তে যাবে না। কোনো কারণে ধরা পড়লে এইটুকু অন্তত বলতে পারবেন, অচেনা পথিক ভাড়া দিয়ে এখানে এক রাত ছিলেন, তারপরে চলে গেছেন।
আচ্ছা।
কিন্তু স্টেশনে গিয়ে আপনার সঙ্গে হাতে নাতে ধরা পড়লে দুজনকেই জেলে যেতে হবে, সবাই মিলে একসঙ্গে জেল ভরিয়ে কি হবে।
তা অবশ্য ঠিক। পিয়টর, আপনি কি ভয় পাচ্ছেন?
তা পাচ্ছি। অকারণে দুঃসাহসী হয়ে চেঁচে বিপদ আনা তো মূর্খামি, তাই না? কিন্তু মাঝে মাঝে দুঃসাহস দরকার। সেদিন ওই গ্রামের চাষি কমিশনারের মুখের ওপর কথা বলে যে সাহস দেখিয়েছিল সেটারও দরকার ছিল।
একদম ঠিক।
জাগেব্বা, আমি এখন বেরোলাম। স্টেপন আর টাটিয়ানা, তোমরা আলো নিভিয়ে দাও, নইলে সবার চোখে পড়বে। রাতটা ভালো করে বিশ্রাম নিয়ে নিন পেলাগিয়া। জানেন, রেবেন আপনার কথা অনেক বলেছিলেন, এই বয়সে এমন কঠিন লড়াইয়ে যুক্ত হওয়া, এত ঝুঁকি নিয়ে এত দূরে একা একা এসে প্রচারপত্র বিলি করা, আপনার দুঃসাহসকে কুর্নিশ।
পরদিন কাক ভোরে উঠে মা বাড়ির পথে রওনা হলেন। পথে কোনো গোলমাল হল না, কিন্তু বাড়ি ফিরে তিনি দেখলেন ভিতরের সবকিছু লণ্ডভণ্ড হয়ে আছে। নিকোলাই জানাল পুলিশ একবার এসে বাড়ি সার্চ করে গেছে, হয়তো আবার আজ রাতে বা কাল সকালে আসবে।
মা, গেটের বাইরে একজন টিকটিকি দাঁড়িয়ে আছে, তোমার ব্যাগটা কোথায়? যত কষ্টই হোক না কেন, কাগজপত্র সব পুড়িয়ে ফেলতে হবে এক্ষুনি।
কাগজপত্র আবার কোথায়? সব তো আমি দিয়ে এসেছি।
মানে কিভাবে? এই তো বললে রিবিন ধরা পড়েছেন, তাহলে আবার কাকে দিলে?
বললাম যে
ওখানে কৃষকদের বাড়িতে আরেকজন কমরেডের সঙ্গে দেখা হয়ে গেল তো। পিয়টার বলেছে সমস্ত কাগজপত্র সাবধানে বিলি করে দেবে।
মা, মা তুমি সত্যি অসামান্য। এইভাবে অচেনা মানুষকে বিশ্বাস করে তাদের সঙ্গে যোগাযোগ করা আমরা কেউ পারতাম না, সত্যিই পারতাম না। আমি হয়তো যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাব, কিন্তু কিন্তু তোমাকে বাইরে থাকতে হবেই মা। তোমার মতো সাহস, তোমার মতো বিশ্বাস তো আমাদের কারুর নেই। জনগণ যেভাবে তেতে উঠেছে।
জানি বাবা, জানি। এই সময় পাভেলটা যদি বাইরে থাকত, আর আন্দ্রেটাও।
দুঃখ পেও না মা, তবে মনে হচ্ছে পাভেলরা কেউ পালাবে না, ওরা ট্রায়ালের জন্য অপেক্ষা করবে। কিন্তু
কিন্তু কি?
আসলে সেন্ট পিটার্সবার্গ থেকে আমাদের এক কমরেড খবর দিয়েছে, ওদের সবাইকে নাকি সাইবেরিয়ায় যাবজ্জীবন নির্বাসন দেওয়া হবে। এই ট্রায়ালটা বিচারের নামে একটা প্রহসন মাত্র।
জানতাম, কিন্তু সোফিয়ার শাসক কাছে বলেছিল সাইবেরিয়া থেকেও পালানো যায়।
হ্যাঁ, ঠিকই বলেছিল, ওরা সেটাই করবে। আজীবন কি ওখানে পচে মরবে নাকি? কিন্তু এখন বেরোবে না। বিচারের নামে কতটা প্রহসন হয় সেটা চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে তারপরেই যা করার করবে। তুমি তুমি সাশেঙ্কাকে একটু পারলে বুঝিও মা।
আমার মনে হয় না ওকে বোঝাতে হবে, মেয়েটা খুব কষ্ট পাবে। কিন্তু ভেতরে ভেতরে ও ঠিকই জানে পাভেল পালাতে রাজি হবে না।
সেই রাতে বাড়িতে আর পুলিশ হানা দিল না, কিন্তু সবার উপর যে পূর্ণমাত্রায় নজরদারি চলছে এবং ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে সেই খবর নিয়ে এল সাশেঙ্কা আর তাঁদের আরেকজন কমরেড ডক্টর আইভান। সেই রাতেই রিবিনের সহকর্মী ইগনাটি গ্রাম থেকে পালিয়ে রিবিনের দেওয়া ঠিকানা খুঁজে মায়ের কাছে এসে উপস্থিত হল। রিবিনের ওপর পুলিশ যে অকথ্য অত্যাচার করে তাকে গ্রেপ্তার করেছে তার সমস্ত বিবরণ লিখে রেখেছিল নিকোলায়। ঠিক হল সেটা ইয়েগর ইভানোভিচের স্ত্রী লিউটমিলাকে দিয়ে ছাপিয়ে নিয়ে গ্রামের দিকে রওনা হয়ে যাবে ভাইসফশিকভ। ইগনাটি ভাইসফশিকভকে সব বুঝিয়ে দিয়ে বলল,
সাবধানে যাবেন ভাইসফশিকভ, যেখানে বললাম সেখানে গিয়ে ঠিক মাঝের জানলায় চারবার টোকা দেবেন।
বেশ,
তিনবার পরপর, তারপর একটু থেমে আরেকবার।
ঠিক আছে।
লাল চুলো একজন চাষি জানলা খুলে জিজ্ঞেস করবে, তুমি কি ঢাই? আপনি বলবেন হ্যাঁ মালিক পাঠিয়েছে, তাহলেই ওরা ভেতরে ডেকে নেবে, ওদের হাতেই কাগজগুলো দিয়ে দেবেন।
বুঝেছি, চিন্তা করো না কমরেড, আমি ঠিক পৌঁছে যাব।
ইগনাটি, আপনার পায়ে আগে ওষুধ লাগিয়ে নিন, তারপর খেয়ে শুয়ে পড়ুন। আসুন আগে অ্যালকোহল দিয়ে ধুয়ে দিই আপনার চোটের জায়গাটা।
ধন্যবাদ নিকোলাই, আপনিও তো সরকারি চাকরি করেন, কিন্তু মনিরদের মতো তো নন। আমাদের মতো চাষাভূষদের আপনি করে সম্মান দিয়ে কথা বলছেন, যত্ন করছেন, এদিকে আপনাদের শ্রেণীরই একদল মানুষ আমাদের মেরে ধরে রক্তাক্ত করে দিচ্ছে, আবার আরেক দল সেবা করছে, আমাদের মুক্তির কথা বলছে, দুটো তো সম্পূর্ণ বিপরীত দিক। তাই ভাবছিলাম এর মাঝখানে তাহলে কারা আছে?
কেন, যারা ওই অত্যাচারী মনিব শ্রেণীর পা চেটে নিজের স্বার্থসিদ্ধি করে তারা। তবে আর কথা নয়, আপনারা সবাই সাবধানে ফিরবেন, কিন্তু চারিদিকে নজরদারি চলছে।
দেখা গেল মায়ের অনুমানই ঠিক, পাভেল এখন পালাতে চায় না শুনে সাশেঙ্কা বিমর্ষ হল ঠিকই, কিন্তু অবাক হল না। তবে রিবিন আর অন্য একজন কমরেডের পালানোর বন্দোবস্ত পুরোদমে করে ফেলল। অভিযানের সময় পেলাগেয়াও কাছাকাছি ছিলেন। জেলের পেছন দিকের দেওয়ালে দিনের বেলায় ল্যাম্পপোস্ট পরিষ্কার করার জন্য একটা মই হেলান দেওয়ানো থাকে। বাতি পরিষ্কার করার সময় মই বেয়ে উঠে একজন বিপ্লবী একটা দড়ির মই পাঁচিলের ওপাশে জেলের দিকে ফেলে দিল। সঙ্গে সঙ্গে সেই মই বেয়ে দুজনে উঠে এসে মিশে গেল ভিড়ে। মা ছাগল খোঁজার নাম করে ওখানেই ঘুরঘুর করছিলেন। একটু পরে পাগলা ঘন্টি বেজে উঠতেই রক্ষীরা হন্তদন্ত হয়ে এসে তাঁকে জিজ্ঞেস করল তিনি কাউকে দেখেছেন কিনা। পেলাগিয়া তাঁদের পুরোপুরি উল্টো দিকে পাঠিয়ে দিলেন। রিবিন আর তাঁর কমরেড সে যাত্রায় পালিয়ে যেতে সফল হলেন। এই ঘটনার কিছুদিন পরেই পাভেলদের আদালতে বিচারের জন্য হাজির করা হল।
হয়তো পাভেল, সেই সঙ্গে আন্দ্রে, ফেডিয়া মেজেন, ওয়াজিলি, সামুয়েলভ, বুকিন, সামভ, সবাইকে তো হাজির করেছে। এতগুলো অল্প বয়সী প্রাণবন্ত ছেলেকে সারা জীবনের মতো সাইবেরিয়ায় নির্বাসন দিয়ে দেওয়া হবে।
বিচারের নামে প্রহসন শুরু হল। অভিযুক্তদের সবাই আত্মপক্ষ সমর্থন করতে অস্বীকার করে জানাল তারা আদৌ কোনো অপরাধ করেনি। তাছাড়া এই বিচারের রায় কি হতে চলেছে তারা ভালো করেই জানে, কাজেই অযথা সময় নষ্ট করে কারুরই লাভ নেই। সবাই অবাক হয়ে দেখল এই যুবকদের কারুর মনেই বিন্দুমাত্র ভয়ডর নেই, এমনকি তারা নিজেদের মধ্যে দিব্যি ঠাট্টা তামাশাও করছে। অবশেষে পাভেল উঠে দাঁড়িয়ে তার দীর্ঘ বক্তব্য পেশ করল, বিচারক নয়, আদালতে উপস্থিত সমস্ত জনগণের কাছে।
যতদিন ব্যক্তিগত সম্পত্তির মালিকানা বজায় থাকবে, যতদিন একদল হুকুম করবে আর আরেক দল হুকুম তামিল করবে, ততদিন আমাদের বিপ্লব চলবে। যে সমাজের স্বার্থ রক্ষা করতে আপনারা বদ্ধপরিকর, সেই মালিক শ্রেণীর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চাই। তাই যতদিন না আমরা শ্রমিকরা জয়ী হচ্ছি, ততদিন আপনাদের আর আমাদের মধ্যে কোনো রকম বোঝাপড়া সম্ভব নয়। আমাদের দাসত্বের বিনিময়ে যে ক্ষমতা আপনারা ভোগ করেন, জেনে রাখুন, তা জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে কিছুই নয়। একদিন সমাজতন্ত্রের জয় হবেই। আপনাদের ব্যক্তিগতভাবে অপমান করা আমার উদ্দেশ্য নয়, বরং বিচারের নামে এই প্রহসনে অংশগ্রহণ করতে দেখে আপনাদের জন্য আমার করুণা হচ্ছে। আপনারাও মানুষ, যে কোনো মানুষের এমন হীনতা খুবই দুঃখজনক। নিজেদের বিবেক বুদ্ধি জলাঞ্জলি দিয়ে এমন লজ্জাজনকভাবে আপনারা হিংসার কাছে, স্বৈরতন্ত্রের কাছে মাথা নুইয়ে দিয়েছেন, যে তা মনুষ্যত্বের অপমান।
বিচার সভা আর বেশিক্ষণ চলল না, আদালত সবাইকে সাইবেরিয়ায় নির্বাসনের দণ্ড দিল। একমাত্র আশার কথা, বিপ্লবীরা ওখান থেকে পালানোর বেশি সুযোগ পাবে। কান্না আর দীর্ঘশ্বাস চেপে মা বেরিয়ে এলেন, কিন্তু রাস্তার টিমটিমে আলোয় তাকে দেখতে পেয়ে জনাদশেক তরুণ তরুণী হঠাৎ তাকে ঘিরে ধরে অভিনন্দন জানিয়ে তার হাত ধরে উচ্ছ্বাস প্রকাশ করল।
আপনি, আপনি পাভেল ভ্লাসাভের মা, আপনার ছেলে আর আপনি দুজনেই আমাদের অনুপ্রেরণা। এই এই সময় এদিকে এসো, এদিকে এসো। ইনি ইনি কমরেড ভ্লাসাভের মা, আমরা আপনার কথা অনেক শুনেছি। আপনি কি সাহসের সঙ্গে কাজ করছেন সেই সমস্ত কথা আমাদের মুখে মুখে ঘুরে। আসুন কমরেড, আসুন, হাত মেলান আমাদের সঙ্গে কমরেড। রাশিয়ান শ্রমিক জিন্দাবাদ,
এজলাসে দাঁড়িয়ে পাভেল যে উদ্দীপক বক্তৃতা দিয়েছিল সেটা নিকোলাই তখনই লিখে ফেলেছিল। লেখাটা ছাপিয়ে গ্রাম আর মফস্বলের কারখানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়ে সেই রাতেই মা ইয়েগর ইভানোভিচের স্ত্রী লিউডমিলার বাড়িতে রওনা হলেন। সেখানে সারা রাত ছাপার কাজ চলল। পরদিন সকালে কমরেড ডাক্তার আইভান এসে জানাল অবশেষে পুলিশ নিকোলাইকে গ্রেপ্তার করেছে।
নিকোলাই তো এই আশঙ্কাই করেছিল, কি ঠান্ডা মাথায় সব কিছু গুছিয়ে প্রস্তুত হচ্ছিল জেলে যাওয়ার জন্য।
ওকে অনেক আগেই বলা হয়েছিল আত্মগোপন করতে, কিন্তু ও শুনল না। যাই হোক মা, তোমারও এখন বেরোনো ঠিক হবে না। তাছাড়া নিকোলাইকে ধরার ঠিক আগে তুমি বেরিয়ে এসেছ, যাচ্ছ আবার নাতাশার কাছে ওর মাসির পরিচয়। এদিকে তুমি যাওয়ার পরেই কারখানায় এই কাগজগুলো পাওয়া যাবে। ঝুঁকিটা বুঝতে পারছ তো মা? খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে ব্যাপারটা।
ঝুঁকি তো থাকবেই, কিন্তু পাভেলের এই কথাগুলো যে এখনই সবার কাছে পৌঁছানো দরকার। আর আমার আমার আর কিসের ভয় আইভান, যা যাওয়ার ছিল সবই তো গেছে। তাছাড়া আমি ট্রেনে যাব, নাতাশার কাছে কাগজগুলো পৌঁছে দিয়ে ওখান থেকে সোজা গ্রামে সিজভের বাড়ি চলে যাব। সিজভের ভাই পুরো সাইবেরিয়ায় নির্বাসন হয়েছে। যদি ধরা পড়ি তাহলে বলতে পারব যে আদালতের রায় আমাদের মন ভেঙে গেছে, তাই পরস্পরকে সান্ত্বনা দিতে আমরা আদালত থেকে বেরিয়ে সোজা গ্রামে চলে গেছি। তাহলেই আর সমস্যা হবে না।
তোমাকে যত দেখি অবাক হয়ে যাই মা। ঠিক আছে, ছাপা কাগজ তৈরি হতে এখনো একটা দিন লাগবে, কিন্তু গতকাল অনেক অল্প বয়সী কমরেড পাভেলের বক্তব্য লেখা কাগজের প্রায় 500টা কার্বন কপি করে ফেলেছে। ওরা রাতেই সারা শহরে ওগুলো ছড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমার মনে হয় শহরে ছাপানো কাগজে বেশি কাজ হবে, আর ওই কপিগুলো বরং জেলা আর গ্রামে ভালো প্রভাব ফেলতে পারে।
বেশ তো, তাহলে ওই কার্বন কপিগুলোই আমাকে দাও।
জানি না মা, এই সময় তোমার যাওয়া ঠিক হচ্ছে কিনা, কিন্তু তুমি যখন এতই নাছোড়বান্দা তখন আর তোমাকে আটকাব না। এখন ঠিক 12:12, ট্রেন ছাড়বে 2:05, ওখানে পৌঁছবে 5:15।
ঠিক আছে, তুমি আমাকে কাগজগুলো দাও।
না মা, রাস্তা দিয়ে ওটা নিয়ে যাওয়া ঠিক হবে না, তুমি ব্যাগটা স্টেশনে পেয়ে যাবে। তোমাকে একজন এসে জিজ্ঞেস করবে মস্কোতে বঞ্জির কাছে যাচ্ছ কিনা, উত্তরে তুমি বলবে তানিয়ার কাছে যাচ্ছ, তাহলেই হবে। কিন্তু এখনো সময় আছে মা, তুমি যাবে কিনা আরেকবার ভেবে নাও। কাল থেকে যা চলছে, তুমি ঠিক আছো তো?
একদম ঠিক আছে। কাল সারা রাত লিওনমেলা একাই কাজ করে গেছে, আমি তো নাক ডেকে ঘুমিয়েছি, একেবারে 22 বছরের জোয়ানের মতো তাজা লাগছে আমার, বুঝলে কমরেড?
বুঝলাম কুর্নিশ কমরেড।
বরফে ঢাকা রাস্তায় চারদিকে নজর রাখতে রাখতে স্টেশনে একটু আগেই পৌঁছে গেলেন মা। তাঁর ট্রেন এখনো আসেনি, থার্ড ক্লাসের নোংরা ওয়েটিং রুম ধোঁয়ায় ঢেকে আছে। যাত্রীরা ছাড়াও এত ঠান্ডায় রেললাইনের কর্মী, গাড়োয়ান, ভবঘুরের দল সবাই এখানেই এসে জুটেছে একটু উষ্ণতার জন্য। যাত্রীদের মধ্যে কৃষক, ব্যবসায়ী, এমনকি জনাপাঁচেক সৈন্যও আছে। সবাই তামাক খাচ্ছে, কথা বলছে, চা হুইস্কি পান করছে। বাতাসে তামাক, মেশিনের তেল আর নোনা মাছের গন্ধ মিশে নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। মা দরজার কাছেই চুপ করে বসে অপেক্ষা করতে লাগলেন। একটু পরেই হাতে হলুদ রঙের একটা পেটমোটা ব্যাগ নিয়ে একটি যুবক ঘরে ঢুকে এক পলক সবার উপর চোখ বুলিয়ে নিয়ে সোজা মায়ের কাছে চলে এসে বলল,
বন্ধির কাছে মস্কো যাচ্ছেন?
হ্যাঁ, তানিয়ার কাছে।
বাহ, ভালো।
যুবকটি মায়ের পাশে বেঞ্চির উপর ব্যাগটা রেখে চট করে একটা সিগারেট ধরাল, তারপর মাথার টুপিটা সামান্য তুলে মাকে অভিবাদন জানিয়ে নিঃশব্দে অন্যদিকের দরজা খুলে বেরিয়ে গেল। মা আস্তে আস্তে ব্যাগটা নিজের দিকে টেনে নিলেন। একবার ঘরের সবার উপর চোখ বুলিয়ে নিয়ে ব্যাগটা হাতে ঝুলিয়ে উঠে পড়লেন তিনি। প্ল্যাটফর্মে বেরোনোর দরজার দিকে একদম স্বাভাবিকভাবেই হাঁটা লাগালেন তিনি, কিন্তু আচমকা একজন লোক কোথা থেকে সামনে এসে তার পথ আটকে দাঁড়াল। মা আতঙ্কিত চোখে দেখলেন তার পিছনে স্টেশন গার্ড এসে হাজির হয়েছে। এক মুহূর্তে লোকটাকে চিনতে পারলেন তিনি, এ তো একজন জেল রক্ষী। রিবিনরা জেল থেকে পালানোর সময় একেই তো ভুল পথে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। লোকটা কি তাঁকে চিনতে পেরেছে? তিনি কি পালিয়ে যাবেন? না না, যদি মারধর করে করুক, যদি জেলে যেতে হয় তাই সই। একসময় তো মার খাওয়া তার নিত্যদিনের অভ্যেস ছিল, তার নিজের ছেলেও তো জেলে গেছে, তাহলে শুধু শুধু ভয় পাচ্ছেন কেন তিনি? মনে মনে ঈশ্বরের নাম করে রুখে দাঁড়ালেন পেলাগিয়া। স্টেশন গার্ড ব্যাঙ্গের সুরে বলল,
কিরে, এত বয়স হয়ে গেল তাও চুরি করা ছাড়তে পারলি না?
খবরদার, মিথ্যা কথা বলবে না, আমি চোর নই। শুনুন, আপনারা সবাই শুনুন।
আরে কি বলছো, এটা কি ও চোর না?
হ্যাঁ,
তাহলে ওকে তো শাস্তি দেওয়া হচ্ছে ওকে।
ঠিক, এটা কিন্তু ঠিক নয়,
একদম ঠিক বলেছেন, একদমই ঠিক হচ্ছে না এটা।
ওয়েটিং রুমের বাকিদের মধ্যে কৌতূহল আর উত্তেজনা দেখা গেল। এমন নিরীহ শান্ত চেহারার একজন মহিলা চোর, এই কথা কারুরই ভালো বিশ্বাস হচ্ছিল না। মা মরিয়া হয়ে ভিড়কে উদ্দেশ্য করেই জোর গলায় বলে উঠলেন,
আমি চোর নই। গতকাল যেসব রাজনৈতিক বন্দীদের বিচার হয়েছে, আমার ছেলেও তাদের মধ্যে একজন। আমি বিপ্লবী পাভেল ব্লাসোভের মা। আমার ছেলের বক্তব্য জনগণের কাছে পৌঁছে দিতে চাই, যাতে তারা এগুলো পড়ে সত্যি কথাগুলো জানতে পারে। রাজা আর তার অনুচরেরা কিভাবে শ্রমিকদের শোষণ করে, সেই কথাই আমার ছেলে সবাইকে জানাতে চেয়েছিল। আর শুধু সেই অপরাধে তার নির্বাসনে শাস্তি হয়েছে। এই দেখুন, এই দেখুন, আমার হাতে এই কাগজের বাটি, পাভেলের বক্তব্য লেখা আছে। আসুন, আপনারা পড়ে দেখুন।
ঠিকই বলেছেন,
আর কতদিন এইভাবে চলবে?
অবশ্যই মানতে
হবে,
একদম সত্যি, এটা মানতেই হবে।
এতক্ষণে ভিড়ের সকলের কৌতূহল দ্বিগুণ বেড়ে গেছে। অনেকেই এসে চটপট কাগজগুলো পকেটে, বুকের ভাঁজে আর ব্যাগে ভরে ফেলতে লাগলো। মা ব্যাগ থেকে দ্রুত কাগজের তারা বের করে ঘরের চারিদিকে ছুঁড়ে দিতে দিতে বললেন,
এই এত বছর অমানসিক পরিশ্রমের পরিবর্তে আমরা গরিবেরা কি পাচ্ছি? দারিদ্র, খিদে, বঞ্চনা আর রোগ ছাড়া কি আমাদের সম্বল? অন্যদিকে ধনীরা আমাদের রক্ত চুষে খেয়ে আজীবন পায়ের ওপর পা তুলে বিলাসিতা করে যাচ্ছে।
তা তো করছে, মালিক শ্রেণী তো আমাদের রক্ত শোষণ
করে। সেই দারিদ্রের জন্যই তো আমরা চুরি ডাকাতি করতে, অসৎ পথ অবলম্বন করতে বাধ্য হচ্ছি। আর ওইসব পুলিশ আর রক্ষীর দলকে টাকা দিয়ে কিনে রেখেছে আমাদের মালিকরা। আমাদের জীবন একটা অন্ধকার দুঃস্বপ্নময় রাতের মতো, যার কোন শেষ দেখা যায় না।
বেগতিক দেখে জেলরক্ষী আর স্টেশন গার্ড আরো পুলিশ আর সৈন্য সামন্ত ডাকতে গিয়েছিল। মা প্রাণপণে সকলকে কাগজগুলো বিলিয়ে দিতে দিতেই দেখলেন, একদল পুলিশ ভিড় ঠেলে এগিয়ে আসছে তাঁর দিকে। এখনই তাকে গ্রেফতার করবে ওরা। তার সমস্ত শক্তি সঞ্চয় করে সংঘর্ষের জন্য প্রস্তুত হয়ে তিনি বললেন,
শ্রমিকদের এই অন্ধকার থেকে মুক্তি দিয়ে নতুন ভোরের স্বপ্ন দেখাচ্ছে যারা, সবার মুক্তির কথা বলছে যারা, তাদের বন্দী করে রাখছে নয়টা মেরে ফেলছে ওই শাসকের দল। ওরা ভাবছে এই করে সত্যির কণ্ঠরোধ করে রাখা যাবে, কিন্তু তার হবার নয়। পড়ে দেখুন এখানে কি লেখা আছে, দেখুন। আমাকেও হয়তো ওরা বন্দী করবে, হয়তো মেরে ফেলবে, কিন্তু আপনারা, আপনারা এই নতুন ভোরের সন্ধান করা বন্ধ করবেন না। যারা আপনাদের কাছে প্রকৃত সত্য তুলে ধরতে চায়, তাদের খুঁজে বের করুন, তাদের কথা শুনুন, নিজেদের শক্তিকে চিনে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে জোট বাঁধুন।
চল এখান থেকে।
আচমকা মায়ের বুকে সজোরে পুলিশের লাঠির আঘাত এসে লাগলো। তাল সামলাতে না পেরে বেঞ্চির ওপর পড়ে গেলেন বেলাগিয়া। সঙ্গে সঙ্গে তাকে হাতকড়া পরিয়ে ঘাড় ধাক্কা দিতে দিতে দরজার দিকে নিয়ে চলল পুলিশের দল। তার পিঠে মাথায় অজস্র লাঠির বাড়ি পড়তে লাগলো। এই আচমকা আক্রমণে ভিড়ের জনতা প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু চোখের সামনে একজন বয়স্ক মহিলাকে এইভাবে অত্যাচারিত হতে দেখে ক্রমেই উত্তেজিত হয়ে উঠল সবাই। ভিড়ের মধ্যে বিস্তর মানুষ উঠে আস্তিন গুটিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিও করতে
লাগল।
চরম সংঘর্ষের মধ্যেই টেনে হিঁচড়ে পেলারিয়াকে দরজার কাছে নিয়ে গিয়েছিল পুলিশ। মায়ের পা টলছে, কানের পাশ দিয়ে চকচকে গরম একটা তরল গড়িয়ে পড়ছে, কিন্তু শেষ নিঃশ্বাসটুকুও যে বড্ড দামি। আচমকা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজার পাল্লা ধরে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন তিনি,
আমাদের মেরে ফেললি, সব সত্যি চাপা পড়ে যাবে ভেবেছ? আর তা পারবে না, তোমরা বুঝতে পারছ না, এভাবে নিজেদের বিপদ ডেকে আনছো। চেয়ে দেখো সবাই কিভাবে রাগে পুষছে,
শাসকের পুতুল, তোমরা সবাই দুর্ভাগার দল।
ঠিক সেই মুহূর্তে পুলিশের সাঁড়াশির মতো আঙুলের চাপে মায়ের কথা বন্ধ হয়ে এল। কিন্তু তিনি ঠিকই বলেছিলেন, তিনি নীরব হলেও তাঁর সামনের উত্তাল ভিড় আর নীরব রইল না।
আমাদের এভাবে জমিয়ে রাখতে পারবে না,
পারবে না, পারবে না।
আমাদের এভাবে জমিয়ে রাখা যাবে না।
জিন্দাবাদ কমরেড,
জিন্দাবাদ কমরেড, জিন্দাবাদ মা,
জিন্দাবাদ মা।
পাভেলের দলের ছেলেমেয়েদের মুখে কমরেড সম্বোধন শুনলে মায়ের মন আনন্দে গর্বে ভরে উঠত। নিঃস্বার্থভাবে মানুষের ভালো চাওয়া, সাম্যবাদী নতুন দিনের স্বপ্ন দেখে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া নির্ভীক তরুণদের একজন মনে হতো নিজেকে। আজ দম বন্ধ হয়ে আসার মুহূর্তেও পাভেল, আন্দ্রে, সাশেঙ্কা, নিকোলায়, নাতাশা আর অন্য সমস্ত বিপ্লবী সন্তানদের মুখগুলো তার চোখের সামনে ভেসে উঠছে। কানে আসছে ভিড়ের তীব্র প্রতিবাদের গর্জন আর আন্দোলনের ডাক। সকলে আজ তাঁর কথা শুনেছে, আজ তিনি তাঁর ছেলের যোগ্য মা হয়েছেন। মানবিকতার এক অমোঘ সত্যের বাণী তিনি নির্ভয়ে পৌঁছে দিতে পেরেছেন সকলের কাছে। তাকে তো পারতেই হতো। তিনি যে মা, পাভেল ফ্লাজভ, আন্দ্রে নাখোতকা, নিকোলাই, সাশেঙ্কা, নাতাশা, সকলের মা, সকলের সহযোদ্ধা। পূর্ব জীবনের দুঃস্বপ্নের দিনগুলো পেরিয়ে এসে আজ অবশেষে নতুন ভোরের আলো দেখছেন তিনি। শাসকের হাতের চাপে যতই তাঁর দম বন্ধ হয়ে আসুক, আজ তাঁর জীবন সার্থক।
শুনলেন ম্যাক্সিম গোর্কির রচনা অবলম্বনে মাদার, পুনর্কথন মৌপিয়া মুখোপাধ্যায়, নির্দেশনা তমালী চৌধুরী, গল্প পাঠে তথাগত চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাদার তন্দ্রিমা রায় ভট্টাচার্য, পাভেল সায়ন্তন মৈত্র, আন্দ্রে উজান চট্টোপাধ্যায়, ভয়েস অব শেকভ অগ্নি, সঙ্গে শিখর, সাঁজপাতি দাস, আম্রপালি ভট্টাচার্য, অভিজিৎ ভূঁইয়া, শুভায়ন রায়, অভিরূপ বন্দ্যোপাধ্যায়, সুজাতা ঘোষ এবং তমালী চৌধুরী। শব্দগ্রহণ সঞ্জীব গিরি, ধ্বনি পরিকল্পনা আবহ শুভ্র কমল মুখোপাধ্যায়, সহকারী নির্দেশক আম্রপালি ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াস, গল্পের সূত্রধার এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।